Get away!
Mud FM.
Mud FM. আর 11:59 কেউ যদি জিজ্ঞেস করেন কে কে ওখানে, বুঝবেন ভূত এফএম ছাড়া আর কি। ফিরে এলাম আবারও ভূত এফএম নিয়ে, আমি রাসেল সাথে আছি অনেকক্ষণ। এবং আজকে আমাদের যে ভূত এফএম এর ব্যাপারটা সেটা একটু অন্যরকম, অন্যান্য ভূত এফএম এর মতো না, কারণ আমরা প্রতিবারই প্রচুর SMS পাই এবং প্রচুর ইমেল পাই। অনেকেই বলেন যে আগের ঘটনা, অমুক ঘটনা মিস করেছি, কেউ বলেন জুজুর ঘটনা মিস করেছি, কেউ বলেন যে সুমন ভাই একটা গল্প বলেছিলেন, একটা ঘটনা বলেছিলেন, সেই ঘটনাটা মিস করেছি। কেউ বলেন যে আচ্ছা ওই যে জিব্রান ভাই সেদিন একটা ঘটনা বললেন না, ওটা তো আমি শুনি নাই, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে যে আচ্ছা একটা শো এরকম করবো কিনা, যে সমস্ত ঘটনাগুলো যেন সবচাইতে বেশি ইমেল এসছে সেই সমস্ত ঘটনা নিয়ে, আর যে কথা সেই কাজ, মানে যে ভাবনা সেই কাজ, সঙ্গে সঙ্গে ভেবেও ফেললাম করেও ফেললাম। এই তো সেদিনই 2011 শুরু হলো, যদি তারপরে অনেক দিন চলে গেছে। কিন্তু এই যে নতুন বছরে, এই নতুন বছরে ভূত এফএম যে সমস্ত এপিসোড, সেই এপিসোডগুলোর মধ্যে কিছু কিছু এপিসোডের জন্য প্রচুর ইমেল আমি এখনো পাচ্ছি, অনেকগুলো ঘটনা অনেকে মিস করেছেন কিন্তু অনেকের কাছ থেকে হয়তো শুনেছেন, তারা সে সমস্ত ঘটনা জানতে চান। তো আমার তাই মনে হলো যে আসুন না এই বছরে যে সমস্ত এপিসোডগুলো হয়েছিল তার মধ্যে বেস্ট কিছু এপিসোড থেকে বেস্ট কিছু ঘটনা আপনারা এবং আমি আজকে সবাই মিলে একটু শুনি। আপনাদের মনে আছে যে প্রথম শো এই বছরে ভূত এফএম প্রথম যেদিন ছিল সেদিন সেই শোটা হয়নি, প্রথম শো হয়েছিল একদম তার 7 দিন পরে, বছর শুরু হওয়ার 7 দিন পরে। এবং সেই দিন শোটা ঠিক অন্যরকম, বেশ অন্যরকম হয়েছিল। সেদিন শোতে উপস্থিত ছিলেন কায়সার রহমানি, যিনি যার হোম ডিস্ট্রিক্ট আর কি রহনপুর, সেই রহনপুর থেকে তিনি এসেছিলেন, যদি তিনি ঢাকায় থাকেন পড়াশোনার সূত্রে, সেই রহনপুর থেকে তিনি আমাদেরকে তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছিলেন আমাদের সাথে। এবং তার গ্রামের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটে, তিনি সেই ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিলেন।
ঘটনাটি আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর গ্রামে।
আচ্ছা,
আমি তখন
পড়াশোনার কারণে ঢাকায় আছি।
হ্যাঁ, আমি পড়াশোনার কারণে ঢাকায় আছি। ঢাকায় আসার পরও আমার একটা ঘটনা ঘটেছে, আমি সেটা পরে বলছি। প্রথম ঘটনাটা বলি যেটা বিক্ষিপ্তভাবে ঘটেছিল আমার সাথে। আমি তখন ক্লাস 5 ছাত্র এবং আমার একটা অভ্যাস ছিল যে আমি মানে রাত্রের একটা নির্দিষ্ট সময় আমি আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘুমাতাম একসাথে। আমি আমার ফুফাতো ভাই তুহিন একসাথে ঘুমাতাম, তুহিন ভাই। তারপরে একটা সময় আমার ঘুম ভেঙে যেত, সেটা 3টার সময় হতো বা 4টার সময় হতো। ঘুম ভেঙে গেলে আমি আবার আম্মা আব্বার কাছে গিয়ে ঘুমাতাম এবং এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছিল। এবং বুঝতে পারতাম যে আমার আব্বা আম্মাও বিষয়টা খুব এনজয় করতো, তাদেরও ভালো লাগতো
যে ছেলে শুচ্ছে আমাদের সাথে। রাইট,
তো একদিন আমি এরকম আমার ঘুম 3টা 4টার দিকে, টাইমটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, 3টা 4টার মধ্যেই হবে। তারপরে আমি আম্মার ঘরে যাই, আম্মাকে ডাক দিই, আমার ঠিক বিছানার মানে যেভাবে আম্মারা ঘুমাতো তার মাথার পাশেই জানালাটা ছিল, এখান থেকে ডাক দিতাম। জানালাটা ভাঙা ছিল, পুরনো বাড়ি ছিল।
আচ্ছা,
তো আম্মাকে ডাক দিলাম, আম্মা দরজা খুললো, দরজা খুলে তখন আমি ভিতরে গেলাম। তো আমি যাওয়ার পরে ঘুমানোটা আমরা তো সাধারণত মানে সোজা হয়ে ঘুমাই, বিছানাটা যেরকম থাকে, কিন্তু যখন লম্বা হয়ে শুয়ে থাকি, দৈর্ঘ্য যেটা
মানে খাটের এক প্রান্তে মাথা থাকে আর এক প্রান্তে পা থাকে, এরকম হয়ে যায়।
তো তারপর আমি যখন ঘুমাতাম তখন এটা ঠিক মানে প্রস্থ যেটা,
খাটের যে প্রস্থ সেই অনুযায়ী,
সেই অনুযায়ী
একসাথে পাশাপাশি অনেক লোক শোয়া যায়।
হ্যাঁ, 3 জন এভাবে ঘুমাতাম, আমি মাঝখানে, এক পাশে আব্বা আর আমার এক পাশে আম্মা। তো আমি একটা সময় কথা বলতে বলতে বা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর আমার স্পষ্ট মনে আছে আমি চোখ খুললাম, চোখ খুলে দেখি যে ঠিক আমার সামনে আঞ্চলিক ভাষায় যেটাকে বলে খাটের পাশি, মানে মশারি টাঙানো হয় যে স্ট্যান্ডটাই, সেই স্ট্যান্ড ধরে একজন বৃদ্ধ মহিলা, অনেক বয়স, সাদা শাড়ি পরে আছেন, উনি খাটের স্ট্যান্ডটা ধরে আমার দিকে তাকিয়ে হাসছে। এবং তার হাসিটা আমি আমার চোখে সবসময় ভাসে যে কোনো ভয়ঙ্কর হাসি না, মনে হচ্ছে যে আমাকে দেখে তার ভালো লাগছে, একটা স্নেহের হাসি, সেই হাসিটা উনি আমাকে মানে হাসছেন। এবং আমি হয়তো তখন এত কিছু বুঝতাম না বলে আমিও বিন্দু মাত্র ভয় পাইনি, আমিও ওনাকে দেখে হাসছি। উনিও হাসছেন, আমিও হাসছি, এবং সেই বৃদ্ধ মহিলাটা সাদা শাড়ি পরেছিল এবং উনার সমস্ত মুখমণ্ডল গোটা গোটা, যেটাকে ঘা বলা যায় আর কি, পুরো মুখ সেটাতে ভর্তি আর কি, গোল গোল, পুরো মুখে গোল গোল চিহ্ন, এবং মানে উঁচু হয়ে আছে জায়গাগুলো, রাস্তায় মাঝে মাঝে কোন ভিক্ষুকদের দেখা যায় এভাবে, যে শরীরে অনেক কিছু উঠে আছে
টাইপের কিছু একটা,
ওই রকম পুরো মুখে। কিন্তু উনি আমাকে দেখে হাসছেন, যেভাবে একটা বাচ্চাকে দেখলে মানুষ মানে আদরের ভাষায় হাসে, সেই হাসিটা উনি আমাকে দেখে হাসছেন এবং আমি ওনাকে দেখে হাসছি। তারপরে আমি এটা দেখতে দেখতে আমি এক সময় ঘুমাই যাই, এবং ঘুমাই যাওয়ার পরে আমি একটা কেমন অনেক রকম বিক্ষিপ্ত ভাবে, স্বপ্নটা আমার মনে নাই, আমি একটা স্বপ্ন দেখেছি। তো আমি এই কারণে কনফিডেন্ট যে আমি দেখেছি, এখন সেটা আমার দৃষ্টি ভ্রম কিনা বা আমি সেই মানে
সেই প্রশ্নে
যাচ্ছি না,
সেই প্রশ্নই আসছে না,
কিন্তু আমি দেখেছি।
এবং দেখে আপনি ভয় পাননি?
এবং দেখে আমি ভয় পাইনি, আমার ভালো লেগেছে।
ওকে, চমৎকার একটা ঘটনা শুনলাম কায়সার রহমানের কাছে, এবং কায়সার রহমানি এই এপিসোডেই বলেছিলেন তাদের গ্রামের একজন পাগলের কথা, যার নাম সামু পাগল। চলুন শুনে আসি কায়সার রহমানের কাছ থেকে সামু পাগলের কাহিনী।
আমার মূল ঘটনাটার আগে কি আরেকটা ঘটনা বলা যাবে?
হ্যাঁ শিওর, আপনি বলতে পারেন।
সেই ঘটনাটা আমিও প্রত্যক্ষদর্শী। আমি এর আগেও বললাম যে আমি আর আমার ফুফাতো ভাই কাজিন তুহিন ভাই, আমার অনেক সিনিয়র, আমরা একসাথে এক ঘরে ঘুমাতাম, মানে ফুফাতো ভাই আমার আমাদের সাথেই থাকতেন। তখন আমি ক্লাস 8 অথবা 9 পড়ি। তো আমাদের বাড়িটা মাটির দোতলা, তার পাশে আবার একটা ছোট্ট কয়েকটা ঘর। তো আমাদের যেটা বাথরুম ছিল সেটার কোনো দরজা ছিল না, সেটা ছিল আপনার চট, মানে গ্রামে চট বলে ওটাকে আর কি, ওটা দিয়ে দেওয়া হয়েছিল ওটার উপরে বাথরুমে। তো আমি ঘরে, তুহিন ভাইয়া প্রায় রাত তখন 2:30 এরকম হবে, উঠেছে বাথরুমে যাবে জন্য।
ওকে,
উঠে দেখে যে পানির শব্দ। তো উনি লাইট যেহেতু উনি অন করেছে, আমার ঘুম ভেঙে গেছে। তো উনি আবার ভাবলো যে মামি, মানে আমার আম্মা অথবা আব্বা থাকতে পারে। তো উনি আম্মার কথাটা বেশি মনে করছে, মামি হয়তো আছে, এই জন্য আবার চলে আসছেন ওখান থেকে ঘরে। 10-15 মিনিট পরে আবার সেখানে গেছে, দেখেছে পানি পড়ছে।
ওকে,
তো উনি বিষয়টা খুব সহজ ভাবে নিয়েছে, আসছে। সে আবারও প্রায় 15-20 মিনিট পরে গেছে, দেখে যে তখনও পানির শব্দ, পানি ব্যবহার করলে
যেরকম শব্দ সেরকম শব্দ আছে।
তারপরে এসে আমাকে বলছে যে কি বাথরুমে মনে হয় মামি গেছে অথবা মামা গেছে। আমি জিজ্ঞেস করেছি যে কি ব্যাপার, তো এতক্ষণ লাগার তো কথা না, প্রায় 45 মিনিট 1 ঘন্টা হয়ে গেছে এরকম। তখন আমি রুমে বসা, তুহিন ভাইয়া ওই যে জানালার কথা বললাম, ওই যে জানালায় গিয়ে বলছে মামি মামি এভাবে ডাকছে। তখন আম্মা কথা বলেছে, আম্মা যখন কথা বলেছে তখন মানে তুহিন ভাইয়ের ফার্স্ট প্রশ্নটা মাথায় আসছে যে তাহলে ওইখানে রহমানি যেহেতু রুমে, মামি রুমে, তো বলছে যে বাথরুমের লাইটটা জ্বালান তো, মানে লাগে বাথরুমের লাইটটা আমাদের ঘর থেকে আম্মার ঘর থেকে যেতে, আম্মা এটা দিয়েছে। তো লাইটটা দেওয়ার আগেই তুহিন ভাই আবার ওই রুম থেকে বাথরুমের ওইখানে গেছে। তো উনি দেখে কি এক মহিলা, এবং মহিলার সাথে একটা 2-3 বছরের বাচ্চা, দুইজনই বাথরুম থেকে বের হয়ে তুহিন ভাইও, মানে আমাদের আবার একটা গোয়ালঘর ছিল ওইদিকে, গোয়ালঘরটা ছিল, পরবর্তীতে গরুও ছিল না, গোয়ালঘরটাকে মানে আর ছিল না, যাতায়াত করা যেত গোয়ালঘর, কিন্তু যাতায়াত করা যেত, কিন্তু বাড়ির বাইরে আপনি যেতে পারবেন না, মানে একটা স্পেস আর কি বাড়ির ভেতরে।
বুঝতে পেরেছি।
তো ওইখানে মানে ওইদিকে ওনারা মানে ওই দুইজন বাচ্চা এবং মহিলা দুইজনই দৌড় দিয়েছে।
ওকে,
দৌড় দেয়া দেখে তুহিন ভাইয়াও ওদের পিছনে দৌড় দিছে। একটা সময় মহিলাটা মানে গ্রামের ভাষায় এটাকে ড্যানা বলে, বাহুটা, মহিলাটা ওই ছেলের এই বাহুটা ধরা মাত্র মানে ওইখান থেকে নিখোঁজ,
দুজন অদৃশ্য হয়ে গেছে, কিরকম
দুজন অদৃশ্য হয়ে গেছে
একদম চোখের সামনে,
একদম চোখের সামনে। তখন আমি আসছি, আম্মাও আসছে, আব্বাও আসছে, দিয়ে বললো যে এই ঘটনা। বাথরুমে গেলাম, বাথরুমে গিয়ে দেখলাম যে অনেকক্ষণ বাথরুম ইউজ না করলে দেখতে কিন্তু খুব ভালো লাগে, যে বাথরুমে কোনো পানি নাই,
শুকিয়ে গেছে পুরো জিনিসটা,
পুরো বাথরুম শুকিয়ে গেছে, শুকানো মানে ওখানে কোনো পানির ব্যবহার হয়নি, কিন্তু পানির আওয়াজ
আওয়াজ পাওয়া গিয়েছে,
আওয়াজ পাওয়া গিয়েছিল। তো এবার আমার মানে
এটাও কিন্তু বেশ ভয়ঙ্কর ঘটনা,
সেটা হচ্ছে যে আমার SSC পরীক্ষার সময় আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পরে আমি ঢাকায় খালাম্মা খালুর কাছে মানুষ হয়েছি, এই পর্যন্ত আমি খালাম্মা খালু মানে আমার দেখাশোনা করেন। তো আমি ঢাকায় আসার পর খুব অনেকদিন পরপর বাড়ি যাই, আর স্বাভাবিকভাবে আমি বাড়ি গেলে পড়াশোনা কম করি এবং আড্ডাটা বেশি দিই, এবং আমার বন্ধু বান্ধব প্রচুর, যে কারণে আম্মাও চায় না যে আমি বেশি বাড়ি আসি, মানে আমার জন্য যে ওখানে থাকলেই পড়াশোনা বেশি করবে। একবার
আমি এই ঘটনা কিন্তু পাশে ব্র্যাকেটে লিখেছিলাম মারাত্মক, আপনারা একটু যারা শুনছেন এই মুহূর্তে আমি বলবো যে খুব খুব কনসেন্ট্রেট করবেন এই ঘটনাটার উপরে, ঘটনাটার ভেতরে একটা মানে কি বলবো যে ভয়াবহ একটা ব্যাপার আছে। এবং আপনারা জিনিস খেয়াল করবেন যে আজকে সবগুলো ঘটনার কাছাকাছি ধরনের, আমাদের যেটা প্রত্যেকবার মানে এই এই কোইন্সিডেন্সটা হয় যে প্রত্যেকটা ঘটনা একটু কাছাকাছি ধরনের, তোমরা শুনি।
তো প্রথমে আমাদের গ্রামটার একটু বর্ণনা দিই, যে চাঁপাইনবাবগঞ্জ জেলার লাস্ট স্টেশনটা হচ্ছে রহনপুর স্টেশন, মানে ওটার পরে ইন্ডিয়া।
আমি গিয়েছি, আমি ওই দিক দিয়ে মানে ওই পুরো জায়গাগুলো আমার দেখা আছে এই জন্য যে আমি ওই দিক দিয়ে একবার ইন্ডিয়া গিয়েছিলাম।
আচ্ছা, হতে পারে। তো আমাদেরটা লাস্ট স্টেশন, যার ফলে মানে আমাদের রহনপুর গ্রামে অসংখ্য পাগল দেখা যায়, মানে সম্ভবত ট্রেনে উঠে যায়, উঠে যাওয়ার পর ট্রেন আমাদের ওইখানে তো অনেকক্ষণ থাকে, ট্রেন এক দুই দিন থেকে যায়, যখন দেখে যে চলছে না তখন হয়তো তারা নেমে পড়ে, যার কারণে বিচিত্র রকমের পাগল কিন্তু মানে দুই এক মাস পর পরই সেখানে দেখা যায়। তো রহনপুর বড় বাজার যেটা, সেখানে একজন পাগল ছিলেন, ওর নাম হচ্ছে সামু পাগল, আমরা স্থানীয়ভাবে তাকে সামু পাগল বলি। তো সামু পাগল ওর ই হচ্ছে যে পাগলরা সাধারণত একটু অপরিষ্কার হয়, এবং মানে চুল অপরিষ্কার হয়, দাড়ি অপরিষ্কার করে না ঠিক মতো, কিন্তু ওটার সে বিপরীত ছিল।
আচ্ছা,
সুদর্শন ছিল চেহারা, ফর্সা, মুখ ভর্তি কালো দাড়ি, আর চুলও অনেক ঘন এবং খুব বড় না, কিন্তু মানে ঘন ঘনত্বের কারণে মনে হচ্ছে যে অনেক মানে
অনেক বেশি চুল,
বেশি চুল। এবং আমি যে আমি দেখেছি ওকে ওনাকে যে উনি বসত মুনি ঋষিদের মতো, মানে চালচলনে একটা আভিজাত্য ছিল, এবং মানে পাগলরা পাগলামি করত, ও কিন্তু পাগল, কিন্তু পাগলামি করতে আমি কখনো দেখি না। রহনপুর বড় বাজার যেটা মানে বাজার একটা, ওই বড় বাজারে সিলেক্টিভ পাঁচ থেকে ছয়টা দোকানে সে নিয়মিত বসত, আর ওখানেই থাকতো, ওখানেই ঘুমাতো, বাজারের যে ছাউনিগুলো যে দোকানগুলোতে বসে থাকতো। তো বসতো, আবার মনির ঋষিরা ধ্যান করে যেভাবে ঠিক ওইভাবে বসতো, আর বিড় 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 নিজে নিজে কি 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 বলতো, আর সিগারেট খেত খুব সবসময় হাতে দেখতাম সিগারেট। ওই নির্দিষ্ট কয়েকজন লোকের কাছে চাইতো কিছু, কেউ দিলে খেত, না দিলে খেত না, এবং উপদ্রব করত না সে।
ওকে,
এ কারণে তাকে মোটামুটি এখনো আমার মনে হয় যে
সবাই খুব বেশি সমাদর করে বা সবাই তাকে পছন্দই করে বলা যায়।
তো আমি আব্বার মৃত্যুর পর খালু আমাকে ঢাকায় নিয়ে চলে আসে, আমি ঢাকার BCSC কলেজে ভর্তি হই। একবার প্রায় এক বছর পরে আমি বাড়ি এলাম।
ওকে,
বাড়ি যাওয়ার পরে নাইট মানে নাইট কোচে বাড়ি গেছে, সকালবেলা পৌঁছেছে, রেস্ট রেস্ট নিয়ে বিকেলবেলা বের হয়েছে, বিকেলবেলা বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা, এবং আমি মানে এখন পর্যন্ত এখনো বাড়ি গেলে আম্মার প্রচন্ড বকা খাই এবং প্রচুর রাত করি, মানে
বাসায় ফিরতে রাত হয়ে যায়।
তো তখন আড্ডা দিতাম, আমাদের ওখানে একটা সিনেমা হল আছে মুক্তাশা সিনেমা হল, ওই সিনেমা হলে আমরা প্রত্যেক মানে বন্ধুরা আড্ডা দিই সবাই, এবং রাত হয় অনেক। তো একদিন আড্ডা দিতে দিতে প্রায় এটা হচ্ছে 2000 সালের ঘটনা, 2000 সালের ঘটনা, তখন আমি কলেজে দ্বিতীয় বর্ষে পড়ি।
আচ্ছা।
তো আড্ডা দিলাম অনেকক্ষণ, অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমি বাড়ি যাব। রহনপুরের সবচাইতে সুন্দর এবং বড় কবরস্থানটা হচ্ছে খোয়াড় মোড় এলাকায়, খোয়াড় মোড় মানে ওইখানে একসময় খোয়াড় ছিল, মানুষজন বসবাস কম ছিল, ওই গবাদি পশু গরু ছাগল যে জেলখানা যেটা সেটা খোয়াড়, তো এই জন্য ওই জায়গাটার নামকরণ খোয়াড় মোড়। তো এই খোয়াড় মোড়ে আমাদের নতুন বাড়িটা, ওই বাড়িতে আমরা এখন থাকি। তো ওই সবচেয়ে সুন্দর বড় কবরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব, এবং কবরস্থান সম্বন্ধে আর যা যা থাকে যে খুব ভয়ঙ্কর এটা সেটা, আমাদেরটা সেটা না, আমাদেরটা হচ্ছে খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব চমৎকার একটা কবরস্থান। তো ওইখান থেকে আমার বাড়ি যেতে হেঁটে যেতে 5 মিনিট লাগে।
আচ্ছা।
ওইখান দিয়ে যেতে হয়। তো রাত 12:30 প্রায় বেজে গেছে আড্ডা দিতে দিতে আমি যাচ্ছি, আমি গেলাম কবরস্থানের পাশ দিয়ে। তো সামু আসছে, সে নির্দিষ্ট কয়েকজনকে যে পছন্দ করতো, তো ওর মধ্যে আমি একজন ছিলাম।
আচ্ছা।
তো সামু এসে বলছে যে টাকা দে, আমিও আবার তুই বলতাম ওকে, তুই বলতাম, আসলে বলাটা আসলে ঠিক না, বলতাম কেন জানি, বলছে যে টাকা দে। তো আমার তাকে ভালো লাগতো, কারণ সে একটা পাগল, কিন্তু এই যে মনির ঋষিদের মতো চলাচল, কোন পাগলামি করে না, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দীর্ঘদিন থেকে তাকে দেখে আসছে ছোটবেলা থেকে, প্রায় সে প্রায় 20 বছর একই জায়গায় ছিল, যার ফলে একটা মায়া মমতা কাজ করে তার প্রতি। আর আমি অনেকদিন পরে বাড়ি গেছি, আমি দিলাম টাকা। টাকা দিয়ে পরের দিনও বিকেলবেলা বের হয়েছি, 1-2 পর্যন্ত ঘুমাই, কাজ থাকে না বাড়িতে গেলে কোনো, আর আম্মাও বকাঝকা তখন একটু কম করে, ভাইয়া একটু বকাঝকা করে। তো আবার আড্ডা দিয়েছি, ঘোরাফেরা করেছি। আমার কোনো বন্ধুর বাড়ি মানে খোয়াড় মোড়ে না, বিভিন্ন জনের বিভিন্ন জায়গায়।
ওকে।
তো আমি আবার বাড়ি আসছি 12:30, আর তখন কবরস্থানটা মানে এখন সেটা বাউন্ডারি দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত লাইট লাগানো হয়েছে, তখন এটা ছিল না।
ওকে।
এবং ওইখানকার মোড়টা তো অনেক ক্লিনিক হয়েছে এখন, তো ক্লিনিক গুলো ছিল না, একদম ফাঁকা জায়গা ছিল ওটা। আমি আসছি, আস্তে 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 কবরস্থানের পাশ দিয়ে আসছি, আবার সামু আসছে, সামু এসে বলছে যে টাকা দে। আমি কিছু মনে করিনি, আমি দিলাম, চাইতে পারে স্বাভাবিক, বাসায় চলে গেছিলাম, বাড়িতে চলে গেছে। ভাইয়া বকাঝকা করলো, আম্মারও একটু ঝামেলা হয়, কারণ রাত্রেবেলা আবার আম্মাকে উঠাতে হয়, আমার আম্মা খাওয়া খাবার দেয়।
ওকে।
পরের 2-1 আসছি, কোনটা 2-1 আমি আর দেখি নাই তাকে। তারপরে একদিন আমি আসছি, সে ঠিক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি, তখনও 1-1 বাজে, তো মানে কান্নার আওয়াজ, হু 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 করে কান্নার আওয়াজ। তো আমি চিন্তা করলাম যে এখানে মানে কাঁদছে কে, তো দেখলাম যে সামু, ওই এখন যেখানে গেটটা বানানো হয়েছে ওর পাশে সে ওই মানে জড়সড় হয়ে বসে কাঁদছে। আমি আবার তার পাশে গেছি, পাশে গিয়ে আমি বলছি যে কি ব্যাপার, কাছে শিকার। তো ও কিছু বলল না, ও কিছু না বলে আমি যেদিক দিয়ে আসছি সেই দিকে চলে গেল, মানে বাজারের দিকে গেল। আমি আমি ওর বিপরীত দিকে আমার বাড়ি, আমি তখন আমি আর কিছু বললাম না, আমি তখন আমার বাড়ির দিকে যাচ্ছি। তো একটা কাঠের মিল আছে আমার বাড়ির সামনে, তো ওটার কিছু দূর আসা মাত্র হঠাৎ দেখি সে আবার আমার সামনে। আমি আবার একটু অবাক হলাম যে কি ব্যাপার, সামনে আসলো, অবাক হয়েছি কিন্তু প্রশ্ন জাগে নাই মনে, কারণ সব বিষয়গুলো আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। দিয়ে সে বলছে যে আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটা সাদা চাদর দিতে হবে। তো আমি সাদা চাদর, ঠান্ডা তখন গরমের সময়, তো আমার মানে এখন যেটা মনে হয় যেমন একটু আগে যে গল্পটা বলছিলাম যে ওই মহিলার হাসি, তো শামুর চোখ দুইটা মানে কেমন একটা মমতা, মানে সে চাচ্ছে। তো চোখ দুটো আমার খুব মনে পড়ে, তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে দিব যা, ঠিক আছে দিব বলে আমি বাড়ি চলে গেলাম। তারপরের দিন বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, আমার বন্ধু রাজু তাজ এরা সবসময় আড্ডা দিই একসাথে, বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়ার সময় বলছি যে আবদারটার কথা বললাম সামুর, যে সামুর সাথে এরকম দেখা, দুই দিন টাকা দিলাম, এখন আবার ওর নাকি ঠান্ডা লাগছে, সাদা চাদর নেবে। কথা বলা মাত্র ওরা হাসতে লাগছে। তো মানে আমি কিছু বুঝে উঠতে পারছি না, প্রচুর প্রচুর প্রচন্ড হাসছে তারা, কি ব্যাপার, হাসছিস কেন? তো ওরা ফাজলামি করতে শুরু করলো আবার, যে কি যাচ্ছে তোর কাছে? আমি বললাম যে চাদর কত টাকা দিয়েছিস তুই? আমি কত টাকা দিয়েছিলাম মনে নাই আমার, বললাম যে হ্যাঁ দিয়েছি এটা সেটা, ওরা আরো হাসছে। তো আমি যখন সিরিয়াস হলাম যে কি ব্যাপার, মানে ঘটনাটা কি বল, তখন বলছে যে সামন্ত প্রায় সাত আট মাস আগে মারা গেছে। তো মানে এই কথা শুনে মানে আমিও বুঝতে পারছি না যে মানে ওরা কি আমার সাথে তাহলে কি ফাজলামি করছে নাকি?
সেটাই, কারণ আপনার সাথে সামুর তার আগে কয়দিন দেখা হয়েছে মোটমাট?
আমার মোট তিনবার,
তিনবার দেখা হয়েছে, এবং দুবার টাকা চেয়েছে, একবার চাদর চেয়েছে,
একবার চাদর চেয়েছে। মাঝখানে শুধু দুই দিন দেখা হয় নাই তার সাথে আমার, মানে চার পাঁচ দিন।
প্রত্যেকবার কি গোরস্থানের সামনে দেখা হয়েছিল?
প্রত্যেকবার গোরস্থানের সামনে,
এবং লাস্টে একবার যে কাঠে,
কিন্তু আমি তাকে গোরস্থান থেকে আসতে দেখিনি।
আচ্ছা,
মানে তার আশাটা হয়েছে হঠাৎ, সে কোথা থেকে কোন দিক থেকে আসছে এটা আমার মনে হয়নি। আর মনে হয়নি এই কারণে যে একটা পাগল মানে আসতে পারে, আমার কাছে সেটা মনে হয়েছে। তো ওরা যখন বললো যে মানে সামু মারা গেছে, তখন আমি আমার ঘটনাটা মেলাতে পারলাম না, তখন আমি মানে কাউকে বিশ্বাস করাতে পারলাম না যে বিষয়টা আসলে আমার সাথে এই ঘটেছে। তো আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম, ওদের মধ্যে হয়তো কেউ বিশ্বাস করলো, কেউ করে নাই। কিন্তু এখন পর্যন্ত আমি যখন মানে যাই বাড়িতে, তো অনেকেই নাকি আমি নিজেও শুনেছি, আমাদের এক কাকা আমাদের পাড়ার, উনিও বলেছেন আমাকে যে সামুকে নাকি মানে ওর ওকে দাফন করা হয়েছে আমাদের ওই আমাদের কবরস্থান মানে রহনপুর কবরস্থানে, খড়মোর কবরস্থানে। তো দেখা যায় নাকি যে সামু ওই কবরের উপরে বসে জিকির করছে।
আচ্ছা,
তো এই ঘটনাটা মানে আমিও চাই যে এটা কেউ যদি ভুল প্রমাণ করে দিতে পারতো আমাকে, যে না তুমি ভুল দেখেছো
বা তোমার এই জিনিসগুলো ঘটেনি আসলে।
হ্যাঁ, যে আসলে
আপনি অনেক খুশি হতেন,
আমিও অনেক খুশি হতাম। যে আমার ভয় লেগেছে বা আমি খুব ভয় পেয়েছি বা আমার খুব খারাপ লেগেছে, তা না, আমার ভালো লেগেছে যে একটা মানুষ দেখা দিয়েছে আমার কাছে, আমার কাছে কিছু চেয়েছে, আমার সেটা মানে ভিতরে ভালো লেগেছে। কিন্তু যখন মানুষ বলে যে না এসব কিছু না, এটা তুমি ভুল দেখেছ, এখন দেখেছি তো আমি,
বুঝবেন আপনি মানে একদম,
আপনি কি করে বুঝবেন যে আমি ভুল দেখেছি না ঠিক দেখেছি? দেখেছি তো আমি, এবং আমি দেখেছি, আমি সামুকে দেখেছি এবং সে এসেছে। এবং আমিও চাই যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে যে না আসলে তুমি দেখনি, কারণ আমার কাছে তো এখন এটা রহস্য হয়ে আছে যে কেন
আপনি আপনি একদমই বিলিভ করতেন না ব্যাপারগুলো যে এরকম হতে পারে বা এই ধরনের কিছু। সুতরাং এমন না যে মানে একটা জিনিস, একটা জিনিস পরপর তিনবার ঘটেছে আপনার কাছে, এবং আপনি জানতেন না যে লোকটা জীবিত না মৃত।
হ্যাঁ, আমি জানতাম না, কারণ হচ্ছে যে একটা পাগল বেঁচে আছে না মারা গেছে এটা একটা বন্ধুদের আড্ডার ভিতরে এটা একটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তো যখন আমি শুনলাম যে প্রায় সাত আট মাস আগে সামু মারা গেছে, তখন মানে আমি
থান্ডার হয়ে গেছেন যে এটা কিভাবে সম্ভব হলো।
আমি কি বলবো, মানে বোঝাতে পারছি না যে এটা কি করে সম্ভব। যদি আসলে প্রত্যেকের জীবনে এরকম একটা করে ঘটনা ঘটতো, তাহলে হয়তো বোঝানো যেত যে না ভাই, যা দেখেছি মানে এটা বলে বোঝানো যাবে না।
মানে অ্যাকচুয়ালি অনেকে হয়তো এরকম ভাবে বলেন, এই ধরনের কোয়েশ্চেন করেন, আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা কাউকে বিশ্বাস করতে তো বসিনি, তবে সত্যি কথা কি যে আমরা কোনো কিছু চোখ দিয়ে না দেখলে আসলে বিশ্বাস করতে আমাদের ঝামেলা হয়, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি আমার সামনে উনি বসে এতক্ষণ সেই ঘটনাটা বলছিলেন আমার একদম সামনে, সুতরাং যদি তিনি মানে গল্প হিসেবেই বলতেন তাহলে হয়তো বোঝা যেত, কারণ এক্সপ্রেশন গুলো খুব অদ্ভুত টাইপের ছিল এবং আপনার সাথে নিশ্চয়ই সুসম্পর্ক ছিল এবং কয়েকজন মানুষের মধ্যে আপনি একজন পরিচিত মানুষ, মানে খুবই কাছের মানুষ ভাবত আপনাকে। ২০১১র দ্বিতীয় যে ভূত এফ এম, সেই ভূত এফ এমটা শুরু হয়েছিল তখন ঘড়ির কাঁটায় বেশ সময় এগিয়ে গেছে এবং ১১:৫৯ হলেও যখন শুরু হয়েছিল বা গেস্টরা ঘটনা বলতে শুরু করেছিলেন তখন বেশ কিছুটা সময় এগিয়ে গেছে, প্রায় রাত ১টা, আর তারিখও বদলে গেছে, তারিখটা ছিল ২২/১/২০১১ এবং সেদিন আমাদের স্টুডিওতে এসেছিলেন সাকিব ভাই এবং জিব্রান ভাই, যারা অদ্ভুত ধরনের একটা ঘটনা শেয়ার করেছিলেন। মনে আছে অদ্ভুত একটা ঘরের কথা বলেছিলেন, যে ঘরে গেলে আর ঘুম ভাঙে না, বাকিটা তাদের কাছ থেকে শুনি।
আচ্ছা, বেসিক্যালি আমরা একবার একটা খবর পেলাম যে একটা বাসায় একটা রুম আছে, যে রুমে যে ঘুমায় মানে রাতের বেলা ঘুমিয়ে গেলে ওর জীবন আর সকাল হয় না। তারপরে বের হলো যে ওখানে নাকি ওই রেজা যেটা বললো কারণে থাকতো, জিন টিন পালতো, এন্ড দেন সামথিং ওয়েন্ট রং। কি ওয়েন্ট রং ওটা ওরা ক্লিয়ারলি বলতে পারেনি, বাট সামথিং ওয়েন্ট রং। তারপর থেকে ওই ওর জিল জিন পালতো ওদের ওই নানা বা দাদা ওই টাইপের একজন আর কি, সো উনি মারা যান, উনি নর্মালি মারা যান আর কি, বয়সের পর বুড়ো বয়সে ভালো মতো মারা যান। তো উনি মারা যাওয়ার পর থেকে ওই উনার ঘরে মানে এমনি কোনো ঝামেলা নেই, কোনো আওয়াজ নেই, কিছু নেই, রাতেবেলা কিছু হয় না, কিন্তু হঠাৎ হঠাৎ এভরি সে ফাইভ ইয়ার্স ওর সিক্স ইয়ার্স ওখানে যদি কেউ ঘুমায় তাহলে ওর জীবনে নাকি সকাল হয় না। তার মানে এই কথাটার মানে কি? তারপর বের হলো যে ওখানে নাকি চারজন পরপর যেটা হয়েছে টু ওয়েন্ট ব্লাইন্ড ওই রুমে ঘুমিয়ে, আর দুইজন ওয়েন্ট ইনটু কোমা।
ও মাই গড,
সো যারা ব্লাইন্ড হয়ে গেছিলেন ওরা ফর হোয়াট এভার রিজন উইদিন টু থ্রি ইয়ার্স মারা গেছে, যে দুজন ব্লাইন্ড হয়ে গেছিল, আর যারা কোমায় গেছিল কোমাগুলো আবার খুব লম্বা কোমা হয়নি,
মারা গেছেন তার
না না ওনার মারা যায়নি, ওনার সুস্থ হয়েছে।
ওকে,
এবং ওটা ওটা তারপর সকালবেলা নর্মালি একটা ঘুম ভাঙে না, মানে আসলে দেয়ার ইজ এ নর্মাল টাইম যে ঘুমটা ভাঙে, সেভাবে ওদের ঘুম ভাঙছে, ঘুমে নেই, ঘুটঘুটে অন্ধকার।
আচ্ছা,
ঘুটঘুটে অন্ধকার। একজন হ্যাড আ রেডিয়াম ওয়াচ, রেডিয়াম ওয়াচে দেখে যে সকাল ৭টা বাজে না ৮টা বাজে, বাইরে ইটস কমপ্লিটলি ডার্ক, এবং ওই এটা মানে যখন এই ঘটনা ঘটেছিল তখন ইনফ্যাক্ট এখনো বাসার আশেপাশে অত লাইট নেই, একটু মফস্বল টাইপের জায়গায়, সো কম আলো টালো আছে। তো ও দেখে যে সকাল সম্পূর্ণ অন্ধকার, জানলা বাইরে নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা লাইটও নাই, কিছু নেই, কোনো বাসার সাথে দেখা যায় না। সে বাস থেকে নাকি বের হয়েছে সম্পূর্ণ অন্ধকারে, একটু মানে চাঁদও নাই, মানে কিচ্ছু নাই, মানে হালকা নাকি তারার আলো, প্রচন্ড মেঘলা, মানে ক্লিয়ারলি কিছুই দেখা যাচ্ছে না। তো সে অন্ধকারে পুরো বাসা নাকি খালি, ওখানে তো ও একা থাকতো না, মানে ফ্যামিলি থাকে, কাউকে সে খুঁজে পায় না, কিছু না, এইভাবে নাকি সে প্রায় ৫-৬ ঘন্টা ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি তারপরে দোয়া দূত পড়া শুরু করছে, মানে বুঝছে যে সামথিং ইজ ভেরি রং, দোয়া দূত পড়ে টড়ে তারপরে আবার টায়ার্ড হয়ে ঘুমাইছে, ও বাসায় আবার কোনো খাবার টাবার কিচ্ছু নেই,
আচ্ছা
নাথিং ইজ দেয়ার, ঘুমায় টুমায় এই আবার ঘুমাইছে, ঘুম থেকে উঠছে যখন তখন কোমা থেকে উঠছে, এবং যে দুজন কোমা থেকে উঠছে ওরা একই কথা বলছে, আর যারা ব্লাইন্ড হয়ে মারা গেছে ওরাও ভেরি সিমিলার স্টোরি বলছে।
কিন্তু ওদের আর ঘুমটা ভাঙেনি, মানে ওরা যখন মানে একদম অন্ধকারই ছিল সারা সময়টা,
ওদের ওদের ওই দে ওয়ার ব্লাইন্ড, ওরা কোমায় যায়নি বাট দে ওয়ার ব্লাইন্ড, আর বাকি দুটো কোমায় গেছে বাট দে লিফট।
আচ্ছা,
ব্লাইন্ড নয়,
তার মানে তারা বেশি লাকি।
হ্যাঁ, তারা অনেক লাকি। সো আমরা এই স্টোরি শুনে মানে যে স্টোরিটা বলছি হিজ এ গুড স্টোরি টেলার, মানে ওই লাইন দিয়ে আমাদের হুক করে ফেলছে যে এখানে ঘুমাইলে সকাল হয় না। তখন সুমন ভাই তখন এটা নিয়ে আমাদের খুব ডিসকাশন হয়েছে যে এখানে আসলে মানে ইট সাউন্ডস অ্যা বিট ডেঞ্জারাস, যে একটা হচ্ছে ডেঞ্জারাস, একটা হচ্ছে যে এই ঘটনাগুলো হয়েছে ইন এ স্প্যান অফ 5-6 years, এমন না যে আমরা ওখানে যাবো ছোট হবে, এটাও কিছু নাই। আর ওখানে এখন ওই বাসাতে বেসিক্যালি একটা কেয়ার টেকার থাকে, ও আবার বাইরে থাকে, ভিতরে থাকে না, ওই ফ্যামিলি বিদেশ চলে গেছে।
আচ্ছা,
তো বাসাটা খালি। ফাইনালি মানে আমার কাজই তো এসব বিশ্বাস না করা, আসলে সবাই এগুলো ফালতু কথা, বাট যে স্টোরিটা এত সুন্দর করে বসছে এটাকে দাম দেওয়ার জন্য আমাদের যাওয়া উচিত। সকাল হলে একটা কথা হলো, চলেন যাই। ফাইন, ঠিক আছে। তো আমরা জিনিসপত্র নিয়ে গেলাম, গিয়ে ওই রুমের ভিতরে ঢুকলাম। সো এভরিথিং ইজ কাইন্ড অফ ডার্টি, ওইভাবে তো কেউ থাকে না। আমরা আমাদের ক্যামেরা ট্যামেরা সব ঠিকঠাক করলাম, এসে হ্যান ত্যান। তো রুমটা ওই আগের দিনের মাস্টার বেডরুম ছিল, মানে যিনি দানা যিনি উনার রুম ছিল, সো ইট ওয়াজ কাইন্ড অফ বিগ। অন্যান্য ঘরগুলো অত বড় না, ওয়াজ কাইন্ড অফ বিগ। সুন্দর বারান্দা আছে একটা দোতলায়, আর জানলা দিয়ে বড় বড় জানলা আছে, ইউ ক্যান সি এভরিথিং ক্লিয়ারলি। তো বাসাটা একটু মহসল একটু বাইরের দিকে, সো এখনো ওখানে আশেপাশে লাইট টাইট কম, একটু আউটস্কার্টস। তো ফাইন, আমরা গিয়ে উই সেট আপ এভরিথিং অ্যারাউন্ড 10-10:30 গিয়ে, তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা 11 সময় সবকিছু অন করে বসে আছি। তো বসে আমরা আমাদের যেসব টেকনিক আছে সব ইউজ করতেছি টু ট্রাই টু কমিউনিকেট, যেখানে কিছু আসে নাকি হ্যান ক্যান। তো ওয়েট করছি, ওয়েট করছি, ওয়েট করছি। তো ওয়েট করতে করতে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আই সাডেনলি ওয়োক আপ।
আচ্ছা,
ওকে, এন্ড এক্স্যাক্টলি আমি যেভাবে বলছি ভাবে, মানে আমি ঘুমাই গেছি কখন আমি যাই না।
ও আচ্ছা, আপনি আমার ছেলে ঘুমিয়েও গেছেন?
হ্যাঁ, ওয়েট করছি বসে। নেক্সট থিং আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠছি, উঠে দেখি যে সুমন ভাই জীবনে আমরা ঘুমাই আছে।
ও মাই গড,
যিনি ঘুমাই আছে, দিস ইজ, বাট ফার্স্ট অফ অল আমরা ঘুমাই না, সেকেন্ডলি তিনজন একসাথে জীবনে ঘুমাইনি আমরা, মানে ঘুমানোর প্রশ্ন না, এটা
একেবারেই
প্রশ্ন উঠছে না। তখন আমি এই জীবনের সঙ্গে উঠেছি, উঠেছি তো তখন জীবন তো উঠে, হ্যাঁ কিসে, হ্যাঁ আমিও কিচ্ছু ফিল করতেছি, কিন্তু আমরা ঘুমাইলাম কেন? তাই বললাম যে হয়তো আমরা যে খাইছি রাতে ওইখানে লোকাল খাবার আছে না হোটেল থেকে, না প্রবলি ওখানে উল্টা উল্টা গেছিল, সেই জন্য ঘুমাই গেছি। তো সময় বলে না, এটা টু মাচ অফ এ কোইন্সিডেন্স যে এখানে নাকি ঘুমাইলে সকাল হয় না, আমরা সে ঘুমাই গেছি, এটি আমাদের কাজই হচ্ছে না ঘুমানো।
একদম, মানে কোন সময় এটা তো কখনোই হয় না।
এক্স্যাক্টলি, সো এটা নিয়ে তখন ঘুম থেকে যখন উঠছি, আমরা খুব বেশিক্ষণ ঘুমাই নেই, আমরা সে 11 থেকে আমরা অফিসিয়ালি ওকে ইনভেস্টিগেশন স্টার্ট। সো তারপরে নিশ্চয়ই অ্যাটলিস্ট কত 12 পর্যন্ত তো আমরা জেগেছিলাম, ঘড়ি টড়ি দেখছি, তো 12 মধ্যে দেখেছি আমরা। 12:30 দিকে মাইকের কাছে যা, 12:30 দিকে প্রবলি ঘুমাই গেছি।
আচ্ছা,
এন্ড উই স্লেপ ফর হাফ অ্যান আওয়ার ম্যাক্স, কিন্তু হাফ অ্যান আওয়ার কিন্তু ওই সিচুয়েশন অনেক
অনেক অনেক অনেক,
ওখানে বিছানা নাই, কিছু নাই, কিছু কয়েকটা টেবিল ছিল আর চেয়ার ছিল কয়েকটা, সো ওই চেয়ার টেবিল ওখানে বসে আমরা কেমনি ঘুমিয়েছি আমি জানি না। এনিওয়ে, ঘুম থেকে উঠলাম, বললে আচ্ছা ফাইন, অসুবিধা নেই, আমরা কিছু মিস করলে ক্যামেরায় ধরা পড়বে হ্যান ত্যান। সো ঠিক আছে, বসে আছি, হঠাৎ করে এটা আমাদের অবশ্য অনেকবারই হয়েছে বাট এখানেও হয়েছে, সেটা হচ্ছে যে ইকুইপমেন্ট স্টার্ট ফেলিং।
ও মাই গড,
ক্যামেরার লাইট দেখলাম হালকা টাচ করে ব্লিঙ্ক আউট করলো। সোনা বলে আছে অসুবিধা নেই, ব্যাকআপ ক্যামেরা আছে, ওটা নিয়ে আসো, একটা ব্যাটারিটা ঠিক আছে মনে হয়। জীবন ব্যাটারি চেঞ্জ করলো, তো ততক্ষণে আমরা অন্য ক্যামেরা বসাই দিচ্ছি। আমরা আবার একটা ক্যামেরা ব্লিঙ্ক আউট করলে ওটা কি ঠিক না করে আমরা ইমিডিয়েটলি অন্য ক্যামেরা বসাই দিই।
আচ্ছা,
আমরা অন্য ক্যামেরা বসে দিচ্ছি, ওটা ব্যাটারি চেঞ্জ করে দেখলাম যে না ওটা ঠিক আছে, তো দেখে নিচ্ছি। তো ওই ক্যামেরা কিছুক্ষণ চললো, সে 5 মিনিট, ওটাও দেখলাম যে পাওয়ার চলে গেল, পাওয়ার চলে গেল। তো আমি আবার জীবনে গেলাম, জীবনে আর ইউ ফিলিং এনিথিং এন্ড হোয়াট ডিড ইউ সে?
নাথিং,
নাথিং,
অ্যাবসলুটলি নাথিং,
কিচ্ছু ফিল করছে না সুমন ভাই, কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। তখন আমার ভয় লাগা শুরু করছে,
ও মাই গড,
দাঁড়া ভাই এটা কি হচ্ছে, বিকজ ইকুইপমেন্ট দুইটা পরপর কেন ফিল করবে, এন্ড আমার দুই যারা এসব বুঝে ওরা কিছু বুঝতেছে না কেন, এবং ঘুমাই গেছি আমরা তিনজন, সবচেয়ে আমি সবচেয়ে আগে আমি উঠছি কেন,
সেটা
মানে কিছু একটা সামথিং ইজ রং, এতই রং যে ওরা বুঝতেছে না কোন লেভেলের রং। তারপরে দেখলাম যে আমাদের একটা ইএমএফ রিডার আছে, ইএমএফ রিডার বের করলাম, ওটাও দেখি এভরিথিং ইজ নর্মাল, কোন ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হ্যান ত্যান কিচ্ছু নাই। then basically something very dramatic happened. সেটা হচ্ছে যে ধাম করে সব অন্ধকার হয়ে গেছে,
আচ্ছা
পুরো মুভির মতো ধাম করে অন্ধকার হয়ে গেল। এখন এটা শুনতে খুব ড্রামাটিক লাগে, রেশনাল এক্সপ্রেশন হচ্ছে যে বাইরে যে দু তিন, আমরা তো লাইট অফ করি, বাইরে কয়েকটা লাইট ছিল, ওই লাইট স্ট্রিটার গুলো কারেন্ট চলে গেছে।
আচ্ছা,
মজার ব্যাপার হচ্ছে আমরা জানলা থেকে ক্লিয়ারলি দেখছিলাম একটা টাওয়ার, টাওয়ার গুলো থাকে না, টাওয়ার উপরে একটা লাইট আছে। হঠাৎ করে শুনে বলে যে সাকিব টাওয়ারটা দেখতেছো, এটা হচ্ছে ধাম করে সব অন্ধকার হয়ে গেছে, উনি সামহাও টাওয়ার দিয়ে আমি যেটা দেখতেছি বলে লাইটটাকে দেখো। তখন আমি জিমের গিয়ে শুনে পাশে দাঁড়ালাম, জানলে এন্ড উই সি লাইটটা ইটস গোয়িং অ্যাওয়ে,
চলে যাচ্ছে দূরে।
হ্যাঁ, সো টাওয়ারটা বেশ দূরে ছিল, মানে ইট ওয়াজ হিউজ টাওয়ার, ইট ওয়াজ বেশ দূরে। সো লাইটটা তখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এন্ড ওই দিন হয় অমাবস্যা ছিল বা মেঘে চাঁদ ঢাকা ছিল, হোয়াট এভার, ইট ওয়াজ ভেরি ডার্ক। ওই লাইটটা দেখে আমার জীবনের সময় এগুলো পরে ডিসকাস, আমার মনে হয়েছে কি জীবনে একটাই আলো আছে, ওই আলো চলে গেলো সব শেষ,
মানে ওটাকে ফ্লাইং হবে, মানে চলে যাচ্ছিল নাকি
সম্পূর্ণ অন্ধকার। আমরা কিন্তু একজন একজনের দেখতে
পাচ্ছি তোর বাইরের লাইট দেখা যাচ্ছে,
হঠাৎ
চলে যেতে থাকে হঠাৎ করে,
স্টুডিওতে তখন অনেক লাইট,
অনেক লাইট,
সব লাইট যদি চলে যায় আমরা কিন্তু একজনের সাথে দেখতে পারবো না,
নো
রাইট। সো তখন কিন্তু আমরা একজনের সাথে দেখতে পাচ্ছি না, আমাদের পয়েন্ট অফ জানলাটাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, পয়েন্ট অফ রেফারেন্স ছিল খালি, আর আমাদের ওই যে ইকুইপমেন্ট ফেলিয়ার হয়েছে, টর্চ মর্চ কিছুই কাজ করতেছে না, আই ডোন্ট নো ওয়াই। ওকে, সো তখন আমার মনে হয়েছে যে ওই আলোটাই হচ্ছে আমার জীবনের একমাত্র আলো, ওই আলো যদি চলে যায় উই ফিনিশড
একদম।
এটা কেন মনে হচ্ছে জানি না, আমরা তিনজন ওখানে
আচ্ছা,
so that was a very very
scary
ekta episode, and eta niye eta bole dicchi ei karone because eta kono episode korte parbo na because kichu hoy nai other than current chole geche
kintu sokal belay ki apnara thik moto jegechilen abar naki abar
dada tarpor amra okhane cut acha
ekdom
sokal oi room e boshe sokal dekha kono shok nei
acha
okhane theke tokhoni amra tulpi tolba gutiye eigulo call shun bhai thake is like pack up we're leaving and we left
প্রথম যেটা সাকিব বলে যে অফ হয়ে যাওয়া, অফ হয়ে যাওয়া মানে মুভি দেখিনি একদম পুরো গ্লো হয়ে অফ হয়ে চলে যায় একদম করে, এক্স্যাক্টলি ওটাই। আমি সাপোজ উইথ দ্য টেক গাই, আমার ক্যামেরায় আই কুড এক্সপ্লেইন যে আমার ক্যামেরা ব্যাটারি গেল কিন্তু আমার ইনফ্রারেড হচ্ছে সেপারেট একটা মেশিন, ওটার লাইট অফ হয়ে যাওয়া ইজ ভেরি মানে অড।
কিন্তু আমাদের ঘুমানোটা খুব সুন্দর আসছে,
হ্যাঁ
ঘুমানোটা খুব ভালো, আমরা পরে আমরা রিভিউ করছি। ঘুমানোটা হচ্ছে যে আমরা আমাদের ওই আড্ডাটা মারতে আড্ডা ঠিক না, ওই স্পিরিটের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি হ্যান ত্যান কোয়ার্টারে, তারপরে করতে করতে টায়ার্ড হয়ে গেছি, হয়ে বসছি একজন এক জায়গায় বসে একটু হালকা কথাবার্তা হচ্ছে। সো সব চাই হয়েছে, আমি আমি দেখলাম যে আউট, জাস্ট চোখটা একটু বুঝছি, তবে দেখি আমার কোনো শ্বাস হতে নেই, তবে দেখি জীবন শুনবে বলছে যে দেখছেন সাকি ঘুমাই গেছে, ঘুমাই গেল বুঝলাম না, ইনভেস্টিগেশন সে ঘুমায় নাকি কেউ, একটু পরে দেখি শুনবে চুপ, তবে দেখি জীবন জাস্ট এমনি বসতে বসতে জাস্ট চোখটা বন্ধ করে তো তিনজন ঘুম, তবে দেখছে নাইস 30 মিনিট ফুটেজ আমার ঘুমাচ্ছি।
ও মাই গড, তার মানে একদম কিচ্ছুই পাওয়া যায়নি কিন্তু যা পেয়েছেন সেই ঘটনাটা, মানে আমাকে যেটা মনে হয় যে এই এই জিনিসটাই ড্রামা যে মত করে আর কি, এই জিনিসটা যদি প্রেজেন্ট করা যায় অনেক
ওইটাই, মানে এটা নিয়ে অনেক মানে আমি এটা শেয়ার করছি বিকজ এটা ডেফিনেটলি সিজন ওয়ানের মধ্যে দেখাবো না, বিকজ এটা ইনভেস্টিগেশন যেমন বলতে যত মজা দেখাতে আসলে তো মজা না।
আমাদের একটা জিনিস আছে কি যে আমরা ইনভেস্টিগেশন যখন দেখাই ইটস অ্যাকচুয়াল ইনভেস্টিগেশন, এটা কোনো ড্রামাটাইজ করা হয় না, আমরা যে ড্রামা পার্টটা করি ওটা হচ্ছে রিএনেক্টমেন্ট অফ ওখানে কি হয়েছিল আমাদের আসার আগে। ইনভেস্টিগেশন গুলো একদম রিয়েল। সো আমরা ইউজুয়ালি উই নেভার টক অ্যাবাউট থিংস দ্যাট আমরা ক্যামেরা ধরতে পারিনি, সাহেবটা বলছে বিকজ এটা দিস ইজ ওয়ান অফ দোজ থিংস যেটা হয়েছে আমাদের ক্যামেরা ধরা পড়েনি, এটা বললেও বিশ্বাস রাখার কিছু করার নেই, কিন্তু দিস ইজ ইট, দিস ইজ অ্যাবসলিটলি ইট।
রাতে কিন্তু ওই তুমি তো কষ্ট হচ্ছে গেছো
অনেকবার,
ওই খুব বড় এলাকায় আকাশের দিকে তারা থাকলে না তখন অপটিক্যাল ইলিউশন হয় আর মনে হয় যে তারাগুলো
তারাগুলো নড়ছে,
আর চার মাসখানে আবার আরো প্যাচ লাগায় যদি একটা স্যাটেলাইট থাকে স্যার তো আসলেই নড়ছে,
একদমই নড়ছে।
সো ওইখানে কিছু একটা অপটিক্যাল হয়েছিল যেটা আমরা তিনজনই একসাথে ওটা শেয়ার করছি,
ওকে,
আর বাট ওই ফিলিংটা ওয়াজ অ্যামেজিং, ওই ওই মানে হঠাৎ সব ডার্ক হয়ে গেল অ্যান্ড আমাদের তখন মনে হচ্ছিল ওই আলোটা চলে গেলে ওয়ার ফিনিশড, এই ফিলিংটা ওয়াজ অ্যামেজিং একটা ফিলিং। ফর্চুনেটলি ওই আলো চলে যাওয়ার কিছুক্ষণ পরে কাজ চলে আসছে, ভাই আপনার রুমে ঝামেলা আছে, তখন বসে তাই আপনার কি পেয়েছেন, আমরা কিছুই পাইনি,
খুশি
কিছুই পাইনি, বাট আমরা এই দিবাঙ্কার আমি বসছি, আই এম দ্য দিবাঙ্কার, আই এম টেলিং ইউ দ্যাট রুম হ্যাজ এ প্রবলেম।
And okay. This is the first time when I've seen you a little when you moved. মানে সামনেও যদি এসে দাঁড়ায় সাকিব বলবে ইউর নট রিয়েল গো অ্যাওয়ে, কিন্তু এবার ফার্স্ট টাইম দেখলাম সাকিবকে, মানে হি ওয়াজ রিয়েলি মানে
ভয় পাওয়ার মতো একটা ব্যাপার ঘটেছিল আসলে। যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে রাজীব আমাদেরকে লিখেছেন, তারও প্রচন্ড ভয় লাগছে আসলে ব্যাপারটা, মানে আমার নিজেরও খুবই 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 অন্যরকম লেগেছে ব্যাপারটা। আমাদেরকে আমাদেরকে তাজবি লিখেছেন যে আচ্ছা ভূত এফএম কখন শেষ হবে, আমি ঘুমাবো, আচ্ছা আর বেশিক্ষণ কষ্ট দিতে হবে না, কষ্ট করাবো না আপনাদেরকে, কিন্তু সবাই কি এটা চান যে ভূত এফএম এখনই শেষ হয়ে যাক, যদি চান তাহলে শেষ করা যায় এখনই। ব্লাইন্ড ডেভিল লিখেছেন, সাকিব ভাইয়ের এই স্টোরিটা শোনার পরে ঘুম আসবে কিনা জানি না, বাট ঘুমানো উচিত। সো আমার মনে হয় হ্যাঁ সেটাই, ঘুমানো উচিত। আচ্ছা, এবং একজন জিজ্ঞেস করেছিলেন যে সাকিব ভাই আপনার নাম লিখেন নেই, আপনাদের মোবাইলটা কি চেক করেছিলেন সময় মোবাইলে কোন লাইট টাইট কিছু ছিল কিনা, এরকম কিছু দেখেছিলেন কিনা?
মোবাইলের লাইট ওয়াজ নট ওয়ার্কিং, ভিডিও লাইট ওয়াজ নট ওয়ার্কিং, টর্চ লাইট ওয়াজ নট ওয়ার্কিং, এবং এটা এটা ইজ কমন, মানে আমাদের এটা বেশ কয়েকবার হয়েছে। পরে যেটা হচ্ছে যে কমপ্লিট ডার্কনেস, ওটার সাথে জীবন হয়নি,
আর আর কি সে কি পাওয়ার ফিরত আছে, মানে আমাদের ইকুইপমেন্ট কাজ
করে,
আমার যখন ড্রেন হয়ে যায় একদম শেষ, মানে একদম উই নো ইটস গন, কিন্তু যখন ইলেকট্রিসিটি ফিরত আসছে আমার, মানে আমাদের টর্চটা ফিরত আসছে, আমাদের ভৌতিক ফার্স্ট ইনস্টেন্স সবার কাছে এখনো এভরিবডি হ্যাজ এ টর্চ নো ম্যাটার ওয়ে উই গো, নর্মাল সিচুয়েশন আমাদের কিরিং এর সাথে, সো দ্যাট ওয়াজ উইয়ার্ড, কারণ সাকিবের লাইটটা নেভার ফেলস।
সেটাই, ওকে, আমরা একটা ছোট্ট ব্রেকে যাবো, একটা গানের একটা বিরতিতে যাবো, এর মাঝখানে আপনি যদি এসএমএস করতে চান শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা এসএমএস মানে বড় করে ঘটনা জানাতে চান, অনেকে হয়তো অপেক্ষা করছেন যে আপনার ঘটনাটা যেন পড়ে শোনানো হয় বা আপনি যেন স্টুডিওতে এসে সবার সাথে লাইভ এই ঘটনাটা শেয়ার করতে পারেন, তাদেরকে বলবো ভূত এফএম BHOOT ভূত এফএম @radiofurti.fm RADIOFURTI radiofurti.fm, এখানে এসএমএস করে আমাদের ইমেল করে আপনাদের ডিটেল ঘটনাটা জানাতে পারেন, এবং অবশ্যই আপনার নাম ঠিকানা অ্যান্ড ফোন নাম্বার জানাতে ভুলবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি, একটা গান পরে ফিরে আসছি আবারও। স্টুডিওতে এসেছিলেন নুসরাত উইথ হার হাজব্যান্ড, এবং সেদিন সুমন ভাই এসেছিলেন, তারা সবাই দারুণ কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন। চলুন শুনে আসি শুরুতেই নুসরাতের কাহিনী।
হ্যাঁ, আমরা এটা হচ্ছে 2005-এর ঘটনা।
তার আগে বলি যে আপনার সঙ্গে আপনার হাজব্যান্ড রয়েছেন এবং একই সাথে এক্সপিরিয়েন্স করেছেন আপনাদের জন্য।
হ্যাঁ, আমরা দুজন এবং বাসার অনেকেই।
আপনার নামটা একটু শুনি। জি
জি, আমার নাম শঙ্খ, আমি একই জিনিস আমরা একই সাথে এক্সপিরিয়েন্স করেছি। এটা হচ্ছে 2005-এর দিকে,
শুরু করি তাহলে আমরা শুনি যে কি
মানে আমরা যখন এই বাসাটা উঠলাম তারপর দিনই আমরা পাশের বিল্ডিং এর এক মানে মহিলা বললো যে আপনারা যে বাসাটা উঠলেন বাসাটা কিন্তু ভালো না, এখানে কেউই থাকে না। তো বাসার কেয়ারটেকার সাথে যোগাযোগ করা হলে উনি বললো যে এগুলা কিছু না মানে ভাড়াটিয়া যাতে না রাখি সেজন্য এগুলা বলা হচ্ছে। তো আমার নানি শাশুড়ি যখন আসে থাকতেন উনি আবার এই জিনিসগুলো একটু বোঝেন মানে অনেকে থাকে না বৃদ্ধরা একটু বোঝেন যে এই বাসা ভালো কি খারাপ। তো উনি আমাকে বলতেছে যে আমার নিকনেম রিয়া, তো উনি বলছে যে রিয়া এই বাসাটা না ভালো না। তো কিছুদিন পর থেকেই মানে আমরা ফিল করতাম যে বাসায় যেমন রাতে মার্বেল শব্দ হতো,
তারপর
আমাদের বাসাতেই আমাদের বেডরুম আমাদের বেডরুমে যেটা ওটা বেশি হতো
মানে কাঁচের মার্বেল
হ্যাঁ ফ্লোরে, তারপর সিএনজি স্টেশনে গ্যাস নেওয়ার পর মানে স্টেশনে পাইপ্রেশন খুলে ফেলে তখন একটা আওয়াজ হয় সেই আওয়াজটা হতো
জোরে
একটা হ্যাঁ, তারপর বাথরুমে পানি পড়ার শব্দ, এমনকি রাত ১০টার পরও মানে মাঝরাতে যদি বাথরুমে যেতাম একা পারতাম না মানে আমার সারা শরীর কাটা দিয়ে উঠতো। ওকে আমি ডেকে তারপরে আমি বাথরুমে যেতাম।
আপনি কি পরিষ্কার শুনতে পেয়েছেন যে ভেতরে পানির শব্দ?
হ্যাঁ হ্যাঁ পানির শব্দ হচ্ছে।
আচ্ছা এটা কি আপনি একা শুনেছেন না?
না ও শুনেছে।
আচ্ছা আপনি শুনেছেন?
জি।
আচ্ছা ওকে।
তো মানে যেটা আমাদের দেখা সেটা হচ্ছে যে এটা হতো মিড নাইটে আড়াইটা থেকে ভোরের আজান দেওয়ার আগ পর্যন্ত এই জিনিসগুলো, হ্যাঁ আজানের পর আর কিছুই নাই।
আচ্ছা
তো আমরা ঘুমায় আসি তখন তিনটা থেকে সোয়া তিনটা বাজে। তো আমাদের বেডের রাইট সাইডে একটা জানলা ছিল আর মানে আরেকটা জানলা ছিল অন্যদিকে, তো আমরা দুজনই রাইট সাইডে ঘুরে শুয়ে আছি।
আচ্ছা
তো হঠাৎ আমাদের রুমের ডিম লাইট জ্বলছিল, তখন মানে থাই অ্যালুমিনিয়ামের গ্লাস একটা খুলে মানে হঠাৎ করে জোরে খুলে ফেললে যে শব্দটা হয় জোরে, সেই শব্দটাই দুজনের ঘুম ভেঙে গেছে।
আচ্ছা
তো আমরা দুজনেই তাকায় আছি কিন্তু ও জানে না যে আমি সজাগ বা আমি জানতেছি না ও সজাগ। তো হঠাৎ দেখলাম যে আমাদের জানালার দুইটা পর্দা, একটা পর্দা কেউ ভাঁজ করে গ্রিলে গুজে দিল কিন্তু ওখানে কারো হাত বা তেমন কিছু দেখলাম না, জাস্ট মনে হচ্ছে একটা মানে অদৃশ্য একটা জিনিস বাতাসে ভাঁজ করে গুজে দিল।
আচ্ছা
তা তখনও তাকায়, তারপর দেখলাম একটা ছায়া মানে মানুষের শেপের একটা ছায়া কিন্তু মানে কোন ফিগার বোঝা যাচ্ছে না বা হাত টাত কিছু বোঝা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে যে গলায় মানে ফাঁস ঝুলানো যেরকম থাকে উপর থেকে ওরকম ফাঁস গলার মধ্যে ঝুলানো এরকম একটা ছায়া, আর এটা একদম স্ট্রেইট সরে যাচ্ছে মানে আমার আর আমার বিল্ডিং আর পাশের বিল্ডিং এর মতো এক হাত ডিস্টেন্স। তো ওইখানে একটা মানুষ যদি সরতে যায় বা উপর থেকে ঝুলন্ত অবস্থায় থাকে তার সাথে একটু অসুবিধা হবে তার সরতে,
অবশ্যই
ওইখান থেকে সে স্ট্রেইট এরকম ছায়ের মতো সরে যেতে পারবে না। যখন দেখলাম যে স্ট্রেইট সরে যাচ্ছে তখন মানে আমি চুপচাপ শুয়ে আছি পাথরের মতন, ও চিৎকার দিল।
আচ্ছা
দেওয়ার পর আমি সাথে সাথে লাইট জ্বালালাম, আমার শ্বশুরকে ডাকলাম, সবাই আসলো, এসে আমার শ্বশুর টর্চ দিয়ে বাইরে দেখলো কোথাও কিচ্ছু নাই।
আচ্ছা
তো আমার শ্বশুর আবার এগুলো বিলিভ করে না, উনি বলছে চোর, আমি চোর তো এভাবে সরতে পারে না। তখন আমার নানি শাশুড়ি বলছে যে তোমরা যেটা দেখছো এটা আমিও দেখি কিন্তু মানে আমাদের কিচেনের যে জানালাটা সেই জানালায় উনি জিনিসটা দেখে।
আচ্ছা
মানে তোমরা ভয় পাবা,
আপনারা দেখছেন বেডরুমে
আমাদের বেডে, হ্যাঁ বেডরুমে,
আর উনি দেখছেন হচ্ছে কিচেনের
কিচেনের জানালায়।
এই বাসাটা কয়তলায় থাকেন আপনারা?
পাঁচতলায়।
পাঁচতলায় তো চোর আসা বা ওইভাবে উঠে কারো জানালা,
একটু বলি আমাদের যে আমরা যে বাসাটায় ওটা আমরা ছেড়ে দিয়েছি বাসাটা, আমরা যে বাসাটায় থাকতাম ওটার তিন দিকে হচ্ছে বাড়ি।
আচ্ছা
মাঝখানে আমাদের বাড়ি, ওটা তিন দিকে বাড়ি, আর আমার বড় ভাইয়ের যে বেডরুমটা ও যেখানে থাকতো ওই বেডরুমটার সামনেটা হচ্ছে পুরো খোলা মাঠ একদম।
আচ্ছা
সো একটা চোর যদি হয় বা আমি শুয়েছিলাম একদম জানালার সাথেই, সো যদি চোর হতো একটা মানুষের কিন্তু সে সরে যাচ্ছে ফিগারটা তো আমি বুঝতে পারতাম
রাইট একদম
ঠিক আছে। আমি যেটা দেখেছি বা ও যেটা দেখেছে সেটা হচ্ছে জাস্ট একটা মানুষ বসে আছে এরকম এবং তার ঠিক মনে হলো যে এই জায়গা দিয়ে এরকম একটা দড়ির মতো চলে গেছে
যেভাবে ফাঁসির রজ্জু মানে দড়ি যেটা ফাঁসির দড়ি
যেটা, তো এরকম মানে শাটারটা আমার জানালার শাটারটা যখন সরে গেছে মানে খুব একটা শব্দ হয়েছে, তো তখন সাথে সাথে আমি চোখ মেলছি, চোখ মেলার পর দেখলাম যে পর্দাটা সরে জানালার ভিতর গুজে দিল।
এইগুলো আপনারা দেখছেন একদম চোখের সামনে
তখন, ও যে আবার আমার পাশে শুয়ে ও যে দেখতেছে
এটা আপনি বুঝছেন,
লাইট তো বন্ধ আমার রুমে আমি বুঝতে পারিনি যে ও দেখতেছে। তো তখন যখনই আমি মানে আমার ভিতর থেকে একটা শব্দ আসছে আর কি, আমি একটা নয়েজ করছি ভয়ে, তো দেখলাম যে জিনিসটা এমন ভাবে সরে গেল যে কোনো মানুষের পক্ষে এত স্মুথ, মানে জাস্ট মনে হলো ভাসতে ভাসতে জিনিসটা চলে গেল। এট দ্যাট টাইম মানে আমার উঠার মতো কোন ইয়ে ছিল না, আমি এত ভয় পাইছি। সো ও তখন আমার বাচ্চাটা আমাদের পাশে তখন শোয়া, ও লাফ দিয়ে উঠে লাইট অফ লাইট জ্বালাইছে, আমিও নামলাম, নেমে দরজা খুলে সবাইকে ডাকলাম। তো এরপরে তো আমার নানু বলল যে আমাদের কিচেনের যে জানালাটা, কিচেনের জানালায় নানু, আমার নানু প্রায় এরকম দেখেন। তো এরপরে আবার আমার আম্মা একদিন দুপুর বেলা সম্ভবত, তো আমার আম্মার রুমে একটা ছোট আলমারির মতো আছে, তো দুপুর বেলা হঠাৎ করে আম্মা দেখতেছে যে ওটার উপরে একটা ছোট বাচ্চা বসে আছে। যেমন এর আবার কিছুদিন পরে একদিন আমরা রাত্রেবেলা একটু বাইরে গেছিলাম, আমি আমার ওয়াইফ বাইরে গেছিলাম, তো রাত্রেবেলা কোন এক কারণে আমার আম্মা আমাদের রুমের দরজাটা খুলছেন, তখন রাত প্রায়, আমার রুমের লাইটটা বন্ধ ছিল। আম্মা দেখলো যে একটা মেয়ে বসা খাটের উপরে, ঠিক আছে বসা। তো এটা দেখছে,
আপনাদের ফ্যামিলির কোন পরিচিত কেউ মনে হয়েছে নাকি একদম অপরিচিত?
না না, একদম অপরিচিত।
আচ্ছা,
আমাদের ফ্যামিলির কেউ না। এইরকম এরকম দেখার পরে তো এগুলি আমরা প্রায় বাসায় শেয়ার করতাম। আমার আব্বা খুবই সাহসী মানুষ আর উনি এগুলি বিলিভ করে না। সো আব্বাকে এগুলি বলতাম, বলতো দূর তোমরা এগুলি ভুল দেখছো, এগুলি তোমাদের মনের ভুল ভাইয়া। তো আমার নানুর আবার একটা অভ্যাস আছে, উনি মাঝরাতে নামাজ পড়ে।
আচ্ছা,
তাহাজ্জুদ নামাজ পড়ে। তো একদিন রাত্রেবেলা আমরা ঘুমাই আছি, আমি তখন রাত কয়টা হবে, এই
সাড়ে তিনটা,
আমাদের বাসার ম্যাক্সিমাম ইনসিডেন্ট গুলি এই
আড়াইটা
থেকে ফজরের আজানের আগ পর্যন্ত এরকম
এরকম থাকে।
তো আমার হঠাৎ মানে প্রচন্ড ভারী একটা জিনিস ফ্লোরে পড়লে যেরকম শব্দ হয়, খুব প্রচন্ড জোরে একটা শব্দ হয়েছে আমাদের বাসায়। তো আমি লাফ দিয়ে উঠছি, উঠে আমি আমার রুমের দরজাটা খুলছি, আমার রুমের দরজা আর আমার ভাইয়ার বেডরুমের দরজা মুখোমুখি, ও বের হয়েছে আমিও বের হয়েছি। তো দেখি যে আমার নানু ফ্লোরের মধ্যে পড়া এবং খুব মানে চিৎকার করে কাঁদতেছিল, মুখে হাত দেয়া। তো আমরা খুব অবাক হলাম যে কি ব্যাপার, হঠাৎ করে এরকম রাত্রেবেলা কি হলো, ইয়ে করলো। তো লাইট জ্বালালাম, ইয়ে করলাম, তো দেখলাম যে আমার নানুর চোয়ালের কাছে প্রায় একদম নীল কালশিটের মতো পড়ে গেছে।
এটা আপনারা সবাই দেখেছেন?
হ্যাঁ,
এবং এটা স্টে করছে কয়েকদিনই।
তো তখন আর আমার নানু যেই সাইডে বসেছিল, বাট মানে যেইভাবে উনি পড়ছে তাতে উনার ব্যথাটা পাওয়ার কথা ছিল বাঁদিকের চোয়ালে।
আচ্ছা আচ্ছা,
কিন্তু খুব অবাক ব্যাপার যে উনি ব্যথাটা পাইছে ডান দিকের চোয়ালে।
আচ্ছা,
উনি পড়ছে বাঁদিকে।
আচ্ছা,
তো তখন নানুকে আমরা বললাম কি ব্যাপার, কি বললো যে আমার মনে হলো যে কেউ প্রচন্ড জোরে ঘুষি মেরে খাট থেকে ফেলে দিছে, নিচে মাটিতে ফেলে দিছে।
আচ্ছা,
তো এটা নানু অনেকদিন, আমার নানু এটা নিয়ে খুব ভুগছেন আর কি। তো এটার পরে তো আমাদের পাশের বাসার আন্টিকে, এক আন্টি ছিল, তখন ওনাকে আমরা বললাম যে আন্টি আসলে এরকম এরকম হচ্ছে আমাদের বাসায়। তো বললো যে দেখা আসলে এটা অনেকে জানে এরকম এখানে আছে, কিন্তু বাড়িওয়ালারে বললে তো বাড়িওয়ালা এগুলি বিশ্বাস করে না। আমরা আমাদের কেয়ারটেকার যে আছে ওনাকে অনেক বলছি যে এরকম বাসার ভিতরে ইয়া হচ্ছে। আর আমার ভাইয়া তার বেডরুমে প্রায় শুনতো, মানে হাড্ডি চাবালে যেরকম কড়কড় শব্দ হয় ওর জানালার কাছে, এবং প্রচন্ড দুর্গন্ধ আর কি আসতো প্রায় মাঝরাতে।
পাঁচতলায় কিন্তু সাধারণত দুর্গন্ধ আসার কথা না, এটা খুব আজব ব্যাপার।
আজব ব্যাপার, জি,
পাঁচতলায় দুর্গন্ধ আসাটা একটু মুশকিল।
তারপরে আরেকদিন রাতে, আরেকদিন সকালবেলা ও অফিস যাওয়ার সময় আমার নানু ওকে বলতেছে যে তুমি এত রাতে হাঁটাহাঁটি করো কেন ঘরের মধ্যে? তো ও বলতেছে যে নানু আমি তো হাঁটাহাঁটি করি নাই। বল না তোমারে আমি দেখছি, তুমি রাত্র তিনটার সময় উঠা তোমার রুমের থেকে বের হয়ে ভিতরে রুমে গেছো, আবার হাইটা এসে তুমি তোমার রুমে ঢুকছো। তো মানে ও খুব অবাক হয়েছে যে আমি তো এত রাত্রে তো ঘুম
প্রশ্নই
আসে না। তো এরকম মানে প্রায় ইনসিডেন্ট হইতো। আর আমার বাচ্চাটা তখন এক বছর হয় নাই, আট নয় মাস বয়স, ও মানে যেই জানালাটায় আমি ওই জিনিসটা দেখছিলাম ও প্রায় দেখতাম মানে ওই জানালাটার দিকে তাকিয়ে মানে প্রচন্ড চিৎকার দিত, মানে ভয়ে প্রায় একদম শক্ত হয়ে যেত।
এটা আপনার বাচ্চা বয়স কত?
ওর এখন পাঁচ বছর, আমরা যখন বাসা ছিলাম তখন ওর বয়স আট মাস নয় মাস ছিল, যখন
তখনই সেরকম মানে ওই জানালা দিকে চোখ পড়ে সে চিৎকার দিয়ে।
হ্যাঁ হ্যাঁ।
ওকে, সো আপনারা পরে কি বের করতে পেরেছিলেন আসলে যে ওই বাসাটা আসলে কি ঘটনা ছিল?
ওই বাসাটা আমরা পরে জানতে পারছি যে ওই বাসাটা যখন তিনতলা পর্যন্ত কমপ্লিট হয়েছিল তখন ওই বাসায় মানে একটা ফ্যামিলি থাকতো, ওই বাসায় ওই বাসার মহিলা সম্ভবত সুইসাইড করছিল।
তারপর থেকে এই বাসাটাতে এরকম,
তারপর থেকে নাকি মানে এরকম হতো, এটা আমরা জানতে পারছি অনেক পরে।
আপনাদের বাসা ছাড়ার কারণও কি এটা যে এই বাসাটা এরকম?
হ্যাঁ, আসলে বাসা ছাড়ার কারণ, কারণ ওই বাসাটায় আমাদের ফ্যামিলির ম্যাক্সিমাম মেম্বার প্রায় সিক থাকতো এবং এ ধরনের ইনসিডেন্ট গুলি হতো। আমার নানু খুব মানে বয়স্ক মানুষ, উনি এরকম বেশ কিছু মানে এক্সপিরিয়েন্স হয়েছে ওনার, এর মানে এগুলির কারণে আর কি মেইনলি আমরা পরে ওই বাসাটায় আর থাকিনি।
দেখো নুসরাতের চমৎকার কাহিনী শুনছিলাম এবার সুমন ভাই, এবং সুমন ভাইয়ের ঘটনা সবসময় আপনাদের ভালো লাগে, সুমন ভাই চমৎকার ভাবে সেই ঘটনাগুলো উপস্থাপন করেন এবং আজকেও তার ব্যতিক্রম হবে না। এই ঘটনাটা আমরা আপনারা এর আগেও শুনেছেন, যারা শুনেছেন তারা আরো একবার শুনবেন, আর যারা মিস করেছেন তারা প্রথমবার শুনবেন। চলুন শুনে আসি।
সেটা হচ্ছে এটা প্রায় চার বছর আগের কথা বোধ হয়, তখনও আমরা অফিসিয়ালি ভৌতিস নামে আমরা কিছু করিনি আর কি।
আচ্ছা,
আমি গেছিলাম একটা অ্যাডের শুটিং ছিল, ওই অ্যাডের মিউজিকের কিছুটা দায়িত্ব আমার ছিল আর কি। সো ওটা শুটিং হবে ঢাকার বাইরে, সো ওখানে আমি শুটিং চলছিল, আমি গিয়েছিলাম শুটিং দেখতে, প্লাসিটি ঘুরে আসা হবে ঢাকার বাইরে।
ওকে,
তো ওখানে যাওয়ার পরে আমি তো যেখানে যাই ওখানে একটু জিজ্ঞেস করি যে কোনো ব্যাপার আছে কিনা। সো দুজন আমাকে বলল যে একটা বাসা আছে, এই বাসাতে একটু সমস্যা টমস্যা হয়, বাসাটা এখন একা মানে খালি পড়ে আছে, বাসাটা কেউ থাকে না। সো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওই বাসায় যদি যাওয়া যায় তাহলে খুব ভালো হয়, রাতে যাব।
আচ্ছা,
তখন ওরা আবার ম্যানেজ করলো যে ওই বাসায় একটা কেয়ারটেকার থাকে, বাট বাসার ভিতরে থাকে না, ওই বাউন্ডারি ওয়ালের মধ্যেই ছোট আরেকটা সার্ভেন্ট করার টেবিল বাইরের দিকে আছে, ওখানে থাকে, বাট বাসার মানে বিল্ডিংটার পুরোপুরি লকড, ওখানে কেউ ঢুকে না বেরো হয় না। সো ওর কেয়ারটেকারের সাথে কথা বলে রাজি করানো গেল যে হ্যাঁ যাবো। সো তখন হচ্ছিল যে তখন যেটা বলছিলাম যে তখন ভৌতিস্ট হয় নাই, আমি এই জন্য বললাম যে আগের থেকে বলতে হবে, বিকজ ভৌতিস্ট পরে এটার সাথে ভয়ঙ্করভাবে ইনভলভ হয়। সো তখন আমি গিয়েছিলাম একা, এবং ওই যে শুটিং যে ক্রু ছিল ওখানে আরেকটা ছেলে ছিল, আরো দুজনকে আমি নিয়ে আমরা তিনজন ওই বাসায় যাই আর কি।
আচ্ছা,
তো ওই বাসায় যাওয়ার পরে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাসায় ঢোকার পরে কেয়ারটেকার বললো যে দরজা খুলে দিচ্ছে বিল্ডিং এর। সো বিল্ডিং এর দরজাটা খুলে দেওয়ার পরে বললো যে আপনারা যান, আপনি আমাদের সাথে চলেন আমরা দেখি, বাসাটা চিনি না তো, দোতলা একটা পুরনো একটা বাসা।
আচ্ছা,
তখন বললো যে না আমি যাবো না, আমার এতটুকুই, আমি যাই না, মানে কেয়ারটেকারও রাতে ওই বাসায় ঢুকতে পারবে, এরকম একটা ব্যাপার। তখন আমি যে শুনলাম যে আপনি ভয় পান, তাহলে আপনি এখানে আছেন কেন? বলে যে না এখানে কিছু হয় না, আমি মানে ওটা হচ্ছে বিল্ডিং এর বাউন্ডারি ওয়ালের মধ্যেই কিন্তু একটু দূরে।
আচ্ছা,
বাসাটার পিছনে জঙ্গল আছে, সামনেও জঙ্গল টঙ্গল আগাছা আছে, মানে বিশাল বড় একটা জায়গা নিয়ে বাসাটা। তা ওই বাসায় গেলাম, যাওয়ার পরে ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম, ঢোকার 15 মিনিটও যায় নাই, আমাদের তিনজনের মধ্যে একজন হঠাৎ করে বললো যে শুনবে আমার ভালো লাগছে না, আমার আবার কালকে কাজ আছে, আমি চলে যাই। আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে যাও, অসুবিধা নাই। সে তখন বের হয়ে চলে গেল, বললাম যে বাইরে গাড়ি রাখা আছে, তুমি গাড়ি করে তোমার হোটেলে তোমাকে নামিয়ে দিয়ে আবার ইয়ে করবে,
আবার ফিরে আসবে
আমরা পরে যাবো,
পরে যাবো।
সো ও চলে গেল তখন। ও চলে যাওয়ার পরে তারপরে যেটা হলো যে আমরা ওখানে আছি বেশ কিছুক্ষণ, আমি আর একটা ছেলে, আমরা দুজনই, পুরো বাসাটা খালি, আমরা একতলায় ঘোরাঘুরি করছি, একটা রুমের মধ্যে গেলাম, একটা একটা করে রুমের মধ্যে যাচ্ছি, বাট এভরিথিং ওয়াজ নর্মাল আর কি, মানে একটা অ্যাবান্ডন পরিত্যক্ত একটা বাসা, একটা ইলেকট্রিসিটি নাই, ধুলো চারিদিকে, এরকম একটা অবস্থা। যেতে যেতে যেটা হলো যে হঠাৎ করে কিচেন টাইপের একটা জিনিস ছিল, ওটার পাশে একটা রুম ছিল, ওই রুমটাতে ঢোকার সাথে সাথেই মানে আমার একটু গা ছমছম করা শুরু করলো, একটু কেমন জানি লাগছে আর কি। কেমন জানি লাগছিল, তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, ঘুরি। ঘুরতে ঘুরতে দোতলায় গেলাম, দোতলায় গিয়ে দোতলার রুম টুমের মধ্যে ঘুরতে ঘুরতে দোতলাতেও একটা রুমে কোনা, দেখো লাস্ট মাথায় একটা রুম, অ্যাকচুয়ালি লাস্ট মাথে না, ফার্স্ট রুমটি, মানে সিঁড়ি দিয়ে ওঠার পরে বাম দিকে একটা রুম ছিল, ওই রুমটাতে ঢোকার পরও সেম একটা ফিলিং হলো আর কি। আমি তখনও জিনিসগুলো ইগনোর করতেছি আর কি, করতে করতে আমরা ছাদে গেলাম। ছাদে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবার নিচে আসলাম। নিচে আসার পর আমরা দুজন ছিলাম, দুজনের আমার সাথে যে ছিল ওকে বললাম যে একটা কাজ করি আমরা এখন লেটস স্প্লিট আপ, আমরা আলাদা হয়ে যাই, তুমি নিচে ওই রুমে থাকবা আর আমি দোতলার এই রুমে থাকবো, আমরা আলাদা থাকবো,
আচ্ছা
দেখি কিছু হয় না। সো ও নিচে যেতে না যেতেই আমার ঘটনাটা তো অনেক আগে ঘটেছিল, আমার ছাড়া ছাড়া মনে আছে, বাট যতটুকু মনে আছে স্টোরিগুলো বলছে, হঠাৎ করে কোনো একটা সময় আমরা একটা আওয়াজ পেলাম। আওয়াজটা বেশ, ও আচ্ছা, আমাদের আমার হাতে একটা হ্যান্ডিক্যাম ছিল,
আচ্ছা
হ্যাঁ, এবং আমাদের কাছে দুটো ওয়াকি টকি ছিল, এটা হচ্ছে ওই যে শুটিং ক্রু এর ওয়াকি টকি,
একজন আরেকজনের সাথে
কমিউনিকেট করার জন্য,
রাইট।
আর আমার কাছে আর ওই ছেলেটার কাছে একটা টর্চ লাইট ছিল, যে পেন্সিল টর্চ গুলো হয়
ছোট
ওরকম ছোট, আর আমার কাছে ঠিক টর্চ লাইট ছিল না, আমার কাছে ছিল আমার কি রিং এর সাথে একটা লাইট জ্বলে এলইডি লাইট,
আচ্ছা
এইটাই, আমার কাছে কিছু নাই। বিকজ তখন তো অ্যাকচুয়ালি টিমও ছিল না, তখন তো খুব আনপ্রফেশনাল ছিলাম, জাস্ট হুটহাট করে চলে
একদম শখ করে বা একদম শখের বসে যাওয়া,
ওরকম একটা অবস্থায় হঠাৎ করে একটা আওয়াজ পেলাম আমরা। আওয়াজটা হচ্ছে ইয়ে থেকে, কি বলে, ওই মনে হলো যে ছাদ থেকে এসেছে,
আচ্ছা,
এবং বেশ বিকৃত টাইপ, মানে আওয়াজটা আমি ঠিক বোঝাতে পারবো না, এটা হচ্ছে বিড়াল কাঁদে না মাঝে মাঝে মানুষ টাইপের, ওই আওয়াজটাই যদি এরকম করা হয় যে বিড়ালটা কাঁদার চেষ্টা করছে কিন্তু ওর গলা আমি চাপ দিয়ে ধরে রাখছি আর কি, মানে গলা দিয়ে আওয়াজটা আসতে আসছে না, মানে বারবার আটকে যাচ্ছে, মানে আওয়াজটা বেশ বিকৃত, বেশ ভয়ঙ্কর। আমার কাছে ইয়ে ছিল তখন, তো আমাদের ওই যে ইএমএফ এগুলো কিছু ছিল না, বাট আমার কাছে যে হ্যান্ডিক্যাম ছিল ওই হ্যান্ডিক্যামের মধ্যে ওই অডিওটা আছে, আমাদের কাছে ওই আওয়াজটা এখন আছে। সো আওয়াজটা শোনার সাথে সাথে আমরা মনে হলো যে এটা ছাদ থেকে আসছে, তখন আমরা দৌড় দিয়ে ছাদে যাই, ছাদে যাই, তখন আমরা স্পিড হইনি, ছাদে গেলাম। ছাদে যাওয়ার পরে তো ওই টর্চ তো নাই, যে পেন্সিল টর্চ
কম আলো হয় একটা,
ওর মধ্যে ছাদের মধ্যে আমরা ঘুরতেছি, ছাদে কোনো রেলিংও নাই, এদিকে ঘুরি ওইদিকে ঘুরি, কোথাও কোনো আওয়াজ পাচ্ছি না। ছাদে থাকার অবস্থাতে সাথে সাথে মনে হলো যে নিচে আওয়াজটা হচ্ছে, তখন আমরা দৌড়ে আবার নিচে যাই, নিচে আসি। নিচে আসার পরে কিছুক্ষণ থাকি, থাকার পরে দেখলাম যে না, কোনো কিছুই বুঝতেছি না, তখন আমরা বললাম ঠিক আছে এবার আমরা আলাদা হই। এর আগে একটা ছোট ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে দোতলার যে রুমটা ছিল ওই রুমে একটা ক্লোজেট ছিল, এই ক্লোজেটটা আমরা টেনে খোলার চেষ্টা করছিলাম, বাট ওটা খুলছিল না কোনো একটা কারণে, মানে অনেকদিন ধরে পড়ে আছে তো জ্যাম হয়েছিল। আমরা যখন নিচে গেলাম, নিচে যাওয়ার পর দেখলাম যে একটা কিচেনের পাশে একটা রুম, ওই রুমের মধ্যে একটা ছোট একটা ভাঙ্গা একটা টেবিল, মানে পায়াটাও নাই, মানে
আচ্ছা
ধ্বংসস্তূপ টাইপের, ওটার উপর কিছু সাদা সুতা টাইপের বেনি বেনি করা টাইপের একটা উইয়ার্ড একটা জিনিস, মানে আমরা ঠিক বুঝতে পারছিলাম না এটা কি, মানে পুরো ধুলায় ময়লা অবস্থা, সাদা সুতা আর কি বোঝা যাচ্ছিল। তো ওটা আমি দেখে বলছি এটা কি, এই জিনিসগুলো আবার আমাদের ক্যামেরাতে আছে, সবকিছু ভিডিওতে আছে,
আচ্ছা
খুবই আনপ্রফেশনাল ভিডিও, বাট আমাদের কাছে আছে। এনিওয়েজ, তো ওটা আমরা তখন পাত্তা দিইনি, আমি তখন বললাম তুমি এখানে থাকো আমি উপরে যাই, বলে আমি উপরে চলে গেছি। উপরে উপরে যখন আমরা চলে আসছি, উপরে চলে আসার পরে ওখানে বসে আছি বেশ কিছুক্ষণ দোতলায়, আমি আরো একতলায়, হঠাৎ করে একটা ধূপ করে একটা আওয়াজ পেলাম। আওয়াজ পাওয়ার সাথে সাথে মনে হলো যে আওয়াজটা নিচ থেকে, আমি আবার দৌড়ে নিচে যাওয়া শুরু করছি। আমি যখন সিঁড়ির কাছে আসছি দেখছি ওই ছেলেটা আবার দৌড়ে উপরে আসতেছে, আমি বললাম যে আওয়াজ শুনছো, তখন বলতেছে না আওয়াজ তো উপরে হয়েছে, আমি আরো শুনে ভয় পেয়ে গেলাম, আমি দৌড়ে।
ও মাই গড, মানে দুজন দুই জায়গায় শুনছেন?
আমি বলি না আওয়াজ আমি নিচে শুনছি, এরকম এইটা নিয়ে আমরা আর্গুমেন্ট করতে করতে ইমরান হঠাৎ, মানে আমার সাথে যে ছিল ওর নাম জানতে অসুবিধা নেই, অনেক ইমরান, তো ও হঠাৎ করে আমার দিকে,
এয়ারটেল ইমরান ওয়াটসন এর আছে,
হোয়াটসঅ্যাপ ইমরান না, আচ্ছা আমার কাছে এই মাত্র একটা SMS এসেছে, এটা আমার, মানে কি স্টোরি শুনেন শুনান আপনারা, এখন তো আমার টয়লেটে যেতেও ভয় লাগছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে
আচ্ছা, তাহলে আমি যখন SMS এর প্রসঙ্গ আসলো আমি একটা ছোট্ট কোশ্চেন করবো, সেটা আমার খুব জানতে ইচ্ছে করলো, যে আপনারা যখন ইনভেস্টিগেশনে যান সে সময় কোন সময় সিদ্ধান্ত নেন বেসিক্যালি যে আপনারা আলাদা হয়ে যাবেন?
না আমাদের ইনভেস্টিগেশনে একটা পার্ট আছে, আমরা তিনজনই মিউজিশিয়ান, তো আমরা পার্টটার নাম দিচ্ছি সোলো সেশন। সোলো সেশনের ব্যাপারটা হচ্ছে যে আমরা তিনজনের মধ্যে যে কোনো একজন সোলো, হ্যাঁ একটা স্পেসিফিক জায়গায় থাকবে, ওখানে দুই ঘন্টা থাকবে, সে যখন দুই ঘন্টা থাকে তখন সেই সাকিব গেল, তখন আমি আর জিব্রান আমাদের যে বেস স্টেশনটা বানাই ওখানে আমরা ওয়েট করি।
আচ্ছা
দুই ঘন্টা পরে সে আসার পরে হয়তো আমি গেলাম দুই ঘন্টা, তারপরে হয়তো জিব্রান গেল দুই ঘন্টা, এইভাবে আমরা কাটি আর কি।
এই সময়টা তো সবচেয়ে ভয়ঙ্কর,
এই সময়টা
সলো সলো বাজাতে এমনি সবাই খুব পছন্দ
হয়।
এটা আমরা সবসময় করি না, এটা করি যখন দেখছি যে কিছু মশা কামড় ছাড়া কিছু হচ্ছে না।
আচ্ছা,
কিন্তু আমরা জানি যে এখানে মানে আসে না, শুভ কিছু একটা ফিল করছে, আমার ঘরের উপরে এরকম অনেক কিছু হচ্ছে, বাট নাথিংস হ্যাপেনিং, তখন আমরা এই এই এক্সট্রিম জিনিসটা করি।
হ্যাঁ, এবং এই এক্সট্রিম জিনিসটা করতে গিয়ে আমাদের সিলেট বিভাগের একটা টি এস্টেটে ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি একটা এক্সট্রিম জিনিস হয়েছিল, যেটা আমরা এখন বলছি না। ওটা ওটা মোস্ট প্রবাবলি আমাদের সেকেন্ড এপিসোড হবে,
ভিডিও তো দেখছি আমরা, ডেফিনেটলি
অবশ্যই অবশ্যই ভিডিওতে থাকবে। ওটা ওটা ভয়ঙ্কর জিনিস হয়েছিল সলো সেশনে গিয়ে।
আচ্ছা,
সলো বাজানো হয়নি আমি। এনিওয়েজ, গল্পে ফিরে যাই। তারপরে যেটা হলো যে ইমরান হঠাৎ করে আমার দিকে সে কেমন একটা ব্ল্যাঙ্ক একটা লুক দিয়ে তাকিয়ে আছে। আমি বললাম যে কি হয়েছে কি হয়েছে, তখন সে আস্তে আস্তে করে হাতটা উঠেলো, আঙ্গুল উঠতেছে আমার দিকে। আমি বললাম যে কি ব্যাপার। আমি তখন রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি আমার পিছনে কিছু একটা হচ্ছে, সে কথা বলতে পারতেছে না, সে আঙ্গুল তুলে বলতে মানে জাস্ট দেখাই দিচ্ছে কিছু একটা। আমি ঘুরছি, ঘোরার সাথে সাথে আমি দেখলাম কিছু নাই। আমি ইমরান কিছু নাই, তুমি কি কি বলতেছো, কি হয়েছে তোমার? বলে যে না আমি কিছু একটা দেখছি। বলছি কি মানে কি দেখছো? তখন বললো যে ওই যে কোনার যেই যেই রুমটা আমার কাছে একটু লাগছিল, যে রুমটা একটু
অ্যাকর্ডিং
টু হিম, যে ওইখানে সে কাউকে ঢুকতে দেখছে, মানে দরজার ওইখানে উঁকি দিতেছে বা এই টাইপের কিছু দেখছে। আমরা সাথে সাথে ঘুরে ওই রুমে গেছি। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এটা সবচেয়ে ইন্টারেস্টিং, এরপরে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা ধরে ওই রুমের মধ্যে ঢুকে আমরা ফার্স্ট জিনিসটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে ক্লোজেটটা খোলা। দুইটা পাল্লা প্রচন্ড টাইট ছিল, কাঠের পাল্লা প্রচন্ড টাইট ছিল এবং খোলা। এবং তখন আমাদের এক্সপ্লেনেশনটা সাথে সাথে আমি যে এক্সপ্লেনেশনটা দিয়েছি যে আমরা অনেক পুরনো একটা বাসার একটা ক্লোজেট যেটা মানে লক হয়ে গেছে, অনেক টানাটানি করেছি তো, সো লুজ হয়ে গেছে, তারপরে কোনো কারণে এটা জাস্ট অটোমেটিক খুলে গেছে আর কি, এরকম একটা এক্সপ্লেনেশন ছিল। ক্লোজেটটা খোলা এবং তারপরে ক্লোজেটের ভিতরে আমরা টর্চ মারলাম, মারার পরে আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে মুরগির কাটা পা আছে না, মুরগি জবাই দেওয়ার পরে
আলাদা করে
পা গুলো কেটে ফেলে
দিয়ে ফেলে
দেয় একটা কাটা পা। এটা আমাদের ভিডিওতে আছে এবং জিনিসটা কঙ্কাল টাইপের হয়ে গেছে, মানে জিনিসটা পুরোপুরি মানে তখন চামড়া টামড়া টাইপের আছে কিন্তু আবার শুকে অনেক শুকিয়ে গেছে জিনিসটা, মানে
মামির মতো।
হ্যাঁ, একটু একটু ওই ধরনের একটা ব্যাপার। এটা দেখার সাথে সাথে আমার মাথায় সাথে সাথে অনেক কিছু হিট করছে যে
একদম
যে কিছু একটা ব্যাপার আছে আর কি। তখন এই যে সুতা, এই যে সাদা বেনি করা সুতা, মুরগির কাটা পা এবং আরেকটা জিনিস, আরো কিছু সাইন, এই সবকিছু হচ্ছে এক ধরনের ডেভিল ওয়ার্শিপ, শয়তানের পূজা করল মানে অ্যাকর্ডিং টু
রিচুয়ালের মধ্যে পড়ে,
রিচুয়ালের মধ্যে পড়ে। এটা হচ্ছে সাউথ আমেরিকাতে সান্তারিয়া নামে একটা ডেভিল ওয়ার্শিপ টাইপের একটা জিনিস হয়, ওটার মধ্যে এই এলিমেন্ট গুলো থাকে। সাথে সাথে আমাকে হিট করছে যে আমি বোধহয় কিছু একটা একতলা দেখছিলাম।
আচ্ছা,
আমরা দৌড়ে তখন নিচে যাই।
আচ্ছা,
আমার কাছে খুব উইয়ার্ড লাগছিল একটা জিনিস, সেটা হচ্ছে যে বাসাটা যখন ঢুকছিলাম, ঢোকার সময় যে মেইন দরজাটা কাঠের দরজা, ওই দরজা দিয়ে ঢুকলেই বাসার রুমটা হচ্ছে গোল, একটু গোল শেপের, তারপর হচ্ছে প্যাসেজ, বাট বাসাটি গোল না, অ্যাকচুয়ালি একটু একটা শেপ আছে, শেপটা হচ্ছে পেন্টাগন শেপ। ওরকম একটা শেপ ওই রুমটার।
আচ্ছা,
ওই রুমে গেলাম এবং গিয়ে যেটা চিন্তা করছিলাম তাই, আমরা ফ্লোরে দেখি একটা পেন্টাগ্রাম আঁকা, এবং পেন্টাগ্রামটা
মানে রেগুলার প্র্যাকটিস করতো, মানে
পেন্টাগ্রাম আঁকা এবং আঁকা মানে কি, কেউ হাত দিয়ে আঁকে নাই, বাসাটার ফ্লোরটা ডিজাইন্ড। ছোটবেলায় পুরান ঢাকায় কিছু বাসা দেখা যাচ্ছে কালো পাথর দিয়ে ফুলের মতন ডিজাইন থাকতো, এখানে একটা পেন্টাগ্রাম একটা আঁকা। এবং সাথে সাথে আমার সাথে যে ছিল ও বলল যে শুন ভাই দেখেন রুমটার শেপটা আর এটা দেখেন। আমি বললাম যে হ্যাঁ, পাঁচ কোনায় পাঁচজন বসবে, মাঝখানে ডাফোমেটটা থাকবে, মানে যেটা বলি দেয় বা যে জিনিসটা করে আর কি। এবং তখন হঠাৎ করে ভয় লাগা শুরু করলো এবং প্রচন্ড কেমন জানি অস্বস্তি লাগা শুরু করলো, ঘাড়ের উপরে প্রেশার, এইটাই অবস্থা। তখন আমরা ডিসিশন নিতে পারছি না কি করবো। আমি বললাম যে অসুবিধা নেই, আমরা এটা জাস্ট ফাইন্ড আউট করছি, সো তুমি তোমার রুমে চলে যাও, ওই যে কিচেনের পাশের রুমটাতে, আমি আবার দোতলা যাই, আমরা আবার আলাদা হই। আমি আবার উপরে চলে গেলাম, ও নিচে, আমরা অনেকক্ষণ বসে আছি, প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে, মানে বিরক্ত, আবার গরম ওই সময় ঘামতেছি, এরকম একটা সময় হঠাৎ করে আবার একটু ভয়ও লাগছে। এরকম সময় আমি ওয়াকি টকিতে আমার ফ্রেন্ডটাকে বলতেছি যে আচ্ছা তুমি তো কিচেনে ফাইজলামি করতেছো কি ভয় কারণের জন্য, তুমি তো কিচেনের পাশে আসো দেখো তো কিচেনে খাওয়াটাও আসে নাকি খিদে লাগছে, ফ্রাইড চিকেন থাকলে ভালো হয়, এটা এবার আমি ফাইজলামি কথাটা বলতেছিলাম, আমার কিন্তু ভিডিও ক্যামেরা অন করা, এই কথাটা বলতেছি কথাটা শেষও হয় নাই, মানে বিকট একটা শব্দ, শব্দটা কিরকম আমি বলি, ছোটবেলায় আমরা স্কুলে হলুদ রঙের একটা স্কেল নিয়ে যেতাম, এই স্কেলটা দিয়ে যদি ওই যে কাঠের টেবিলের মধ্যে বাড়ি দিলে একটা টাস করে ওই ধরনের একটা আওয়াজ উচ্চারণ জোরে, ঠিক আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমার ঠিক পায়ের গোড়ালির পিছনে এক ফিট পিছনে হবে এরকম একটা আওয়াজ, মনে হলো কি যে কেউ একজন কিছু একটা দিয়ে বাড়ি দিয়েছে ফ্লোরের মধ্যে, আমি তখন দোতলায় আমার ওই রুমে কেউ নাই, পাশে জানালা কেউ আসতে পারবে না, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক এক ফিট পিছনে মনে হয়েছে যে ভয়ঙ্কর রকম একটা শব্দ হয়েছে,
আচ্ছা
আমি ভয়ে ঘুরছি, আমি যখন ঘুরছি আমার ডান হাতে ক্যামেরা ছিল, তো ক্যামেরা আমার সামনে ডান হাত, আমি পিছনে ঘুরছি ওই ছোট্ট লাইটটা নিয়ে আর কি, আমি দেখতেছি কিছু নাই, এবং কিছু যখন নাই তখন আমি ভয় পেয়েছি, তখন আমি বলছি সামথিং ইজ ভেরি রং, এবং আমি তখন ফিল করতেছি যে সামথিং ইজ মানে something very bad is inside this house, okay? Very evil এরকম লাগছে তখন আমার কাছে, তখন আমি সাথে সাথে ওই আওয়াজ ওই ছেলেও শুনছে সে দৌড়ে উপরে আসছে, আমি দৌড়ে মাঝামাঝি আবার মিট করছি, মিট করে বলছি যে এক্ষণে চলো আমাদের বের হয়ে যেতে হবে, এখানে থাকা যাবে না, বিকজ এখন কিছু একটা হইতেছে এখানে, বিকজ আমি ফিল করতেছি খুব বাজে, ইয়ে তুমি দেখতেছো বোধহয় এখন আমার সামনে আমার কিন্তু জিনিস বাম্পস হয়েছে, এখন আমি বলতে বলতে আমার লোভ খারাপ হয়ে গেছে এখন, বিকজ ওই ফিলিংটা আমার সারা জীবন মনে থাকবে, ওই সময় মনে হচ্ছিল কি যে খুব খারাপ একটা কিছু আমাদের আশেপাশে মানে খুবই খারাপ। ওইখান থেকে আমরা চলে আসি, আমরা ওই দিন চলে আসি, আমরা সোয়া তিন ঘন্টার মতন ওই বাসায় ছিলাম আর কি, বাসা থেকে আমরা চলে আসি, আমরা হোটেলে যাই, হোটেলে যাওয়ার পরে সকালবেলা আমাকে একজন ঘুম থেকে উঠায়, উঠানোর পরে বলে যে তুমি ঠিক আছো, আমি বললাম যে হ্যাঁ আমি ঠিক আছি, কেন বলে যে আমার সাথে যে গেছিল তার কথা বলছে যে ওর তো অনেক জ্বর, বললাম যে তাই নাকি বোধহয় ভয়টাই পাইছে, বলে যে হ্যাঁ হইতে পারে, তোমরা কোথায় গেছিলে কি করছো আল্লাহ জানে, বাট মানে আমাদের ডিরেক্টর বলছিল গাজী শুভ্র ছিল, কি করছো না করছো, আমি ওনার সাথে কথা বলতেছি বিছানার মধ্যে বসে, কথা বলতে বলতে আমি বিছানায় ঠাস করে পড়ে গেছি,
ও মাই গড,
তো পড়ে গেছি, তোমরা কি ছিল, আমি বলছি তুমি ঠিক আছো, আমি তো ঠিকই আছি, তখন আমার গায়ে হাত দিয়ে বলে কি তুমি মোটেও ঠিক নেই, অ্যান্ড গেস হোয়াট, ওর 104 degrees মতন বোধহয় জ্বর উঠছিল, ও বমি টমি করতেছিল, আর আমার 102.5 degrees জ্বর,
মানে আপনি ঠিক ওইদিকে যাচ্ছেন,
আমি বুঝিও নাই যে আমি অসুস্থ, আমি আমার ঘুম থেকে উঠেছে, তো আমি তখন মানে জাস্ট ঘুম থেকে উঠছি কয়েক ঘন্টা ঘুমিয়েছি, আমি বুঝতে পারিনি, আমরা দুজনেই অসুস্থ হয়ে যাই, এবং ওইখান থেকে আমরা তারপরে ব্যাক করি, হ্যাঁ সো এই গল্প আমি অনেককে বলছি, এই তখনও ভৌতিস নাম হয় নাই, এই সাকিব জিব্রানি রাশিদের আমি অনেকবার বলছি যে এটি, এবার আমি বলছি আমার কাছে ভিডিও ফুটেজটা আছে, ও আমি আমাদের কাছে যে ফুটেজ ছিল ওটা আমি শুভ্রভাবে দিয়ে দিয়েছিলাম যে আপনি এটা রেডিওর মধ্যে রেখে দেন, লুকায় রেখে দেন, এটা কারো দেখানোর দরকার নেই, সামথিং ইজ ভেরি রং, এটা আমরা পরে যখন দরকার হবে দেখবো, আপাতত আমি আমার একটা লো রেজলিউশন একটা ভার্সন আমার দেন যেটা আমি আমার ল্যাপটপে রাখবো আর কি,
আচ্ছা
ওটা মাঝে মাঝে দেখতাম, আওয়াজটা শুনতাম, পরে আওয়াজটা যেগুলো শোনা যেত, তো ভিডিওটা মাঝে মাঝে আমি অনেককে দেখাইছি, অনেক মিউজিশিয়ানদেরও দেখাইছি, সাকিব জীবন দেখছে, একদিন আমি করলাম কি ওইটা একটা ভালো রেজলিউশন আমি রেড ডট থেকে আমি আবার কপি করলাম,
ওকে
হ্যাঁ,
এটা হচ্ছে ওই ঘটনার মানে প্রায় এক বছর পরে,
এক দেড় বছর পরের কথা, হ্যাঁ তখন হচ্ছে আমরা সাকিবও তখন ফ্রি বসে আইম ইন, আমি আছি এবং জীবনে ফ্রি আছে, তো আমরা একসাথে করি জিনিসটা মজা হবে, আমিও তো খুব খুশি যে আচ্ছা আমি পাইসি কাউরে আর কি, মানে যারা ইন্টারেস্টেড, তা ওই আমরা ফুটেজ নিয়ে আমার এলসিডি আমার ওই যে এইচডি টিভিতে হ্যাঁ লাগাটাকে আমরা বসে দেখতে,
আমাদেরকে অনেকবার বসেছে সাকিব ওই আওয়াজটা খুব ভয়ঙ্কর ছিল, পার পিছু হয়েছে সোনভাই, সারাক্ষণ ফোকাস অন দ্য আওয়াজ,
আচ্ছা
সোনভাই বলেন,
হ্যাঁ আমি সবসময় এই আওয়াজটা শোনাবো, তা আমি ছাড়ছি, ছাড়ার পরে ভিডিও ফুটেজ গুলো দেখতেছি, আমরা তো সবাই উয়া করতেছি, ধাম করে আওয়াজ হলো, সবাই তো আমরা চমকে উঠছি, আমি তো হা হা দেখো বলছিলাম না আওয়াজ হচ্ছে এটাই, ক্যামেরা যেটা একটু আগে আমি মেনশন করছিলাম আমার ক্যামেরাটা ডান হাতে ছিল, আমি ঘুরছিলাম বাট ক্যামেরা কিন্তু আমার সামনে ছিল,
আচ্ছা
ক্যামেরাটা ফোকাস করেছিল আমার পায়ের দিকে, আমার টো দেখা যাচ্ছিল, আমার বুটের মাথাটা দেখা যাচ্ছিল, ওইখানে একটা একটা অদ্ভুত একটা ফুটেজ আসছে যেটা আমরা এই এক দেড় বছর আমি ফালাই রাখছি,
খেয়ালই করেননি একদম,
আমরা কেউ জানতাম না,
আচ্ছা
ভালো রেজলিউশন দেখার পরে, এটা হচ্ছে সাইজটা হবে হচ্ছে 2 square inches হবে,
আচ্ছা
2 inches by 2 inches, একটা চার কোনা একটা কালো রঙের একটা জিনিস,
ম্যাচের মতো হবে অনেকটা,
ম্যাচ বক্সের মতো হতে পারে, এবং এটা স্কোয়ার পুরোপুরি, এটা আমার ডান দিক থেকে বাম দিকে শূন্যে উঠতে উঠতে অনেক ফাস্ট এটা ক্রস করেছে, এটা হচ্ছে আমার পা আর আমার ক্যামেরার মাঝখান দিয়ে উড়ে একটা জিনিস গেছে, কালো রঙের চার কোণা, একটা সলিড জিনিস। এবং এইটা যখন ক্রস করে মানে আমার ডান দিক থেকে বাম দিকে যাওয়ার সময় এটা আবার উপর দিকে উঠেছে, মানে অ্যাজ ইফ আমার হাঁটুর দিক থেকে এসে বাম দিক বাম শোল্ডারের উপর দিয়ে উঠে চলে গেছে। একটা আর্ক শেপ হয়েছে আর কি, একটা রং ধনু শেপের মানে ওয়েটা আর কি,
ট্রাজেক্টরি সমান ছিল
এসে। এবং জিনিসটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যখন এসে যখন উপরের দিকে উঠতেছে তখন জিনিসটা শেপ শিফট হয়েছে, জিনিসটা চিকন লম্বা হয়ে গেছে।
আচ্ছা
হ্যাঁ, জিনিসটা একটা শেপ ছিল, যাওয়ার সময় আরেকটা শেপ হয়েছে। এবং এই ফুটেজটা আমাদের কাছে এখনো আছে, এই ফুটেজটা এখনো আমরা দেখি। এই ফুটেজ ঘোস্ট হান্টার্স এর স্টিভ আর ট্যাঙ্গো দেখার পরে ওরাও বলছে যেটা কি আমরা জানি না, মানে ওরাও এখনো বলতে পারে যেটা কি। এটা সবাইকে দেখাইছি আমরা এই জিনিসটা। এবং ওখানে কোনো বাতাস ছিল না, কিছু না, যে বাতাসে একটা কিছু উড়ে আসবে এটা কোনো
পসিবল না, একদমই পসিবল।
এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা বস্তু টাইপের, মানে একটা সলিড একটা অবজেক্ট, বাট এই অবজেক্টটাকে যদি ঢিল মারে এটা এই উইরা এভাবে আসতে পারবে না, যে উপর দিকে আসছে।
ইম্পর্টেন্ট জিনিস শুনবে আপনি, বেশ করেছেন, টু ডিমেনশনাল,
রাইট,
ইট ডিডন্ট হ্যাভ ডেপথ।
মানে আমাদের মনে হচ্ছিল কি যে জিনিসটা মানে হ্যাঁ মানে একটা পাতলা একটা কাগজ টাইপের, কিন্তু অনেক শক্ত হতে পারে, মানে কেমন জানি মানে জিনিসটা উইয়ার্ড। মানে আমরা অ্যাকচুয়ালি ভূত প্রেত যখন এগুলো চিন্তা করি, আমরা চিন্তা করি সাদা কাপড় পরা একটা মানুষের শেপ,
সেরকম
এরকম জিনিস আমরা জীবনে এক্সপেক্ট করিনি যে এরকম একটা জিনিস এদিক দিয়ে চলে যেতেছে আরকি।
ইন্টারেস্টিং হচ্ছে এই শেপটা আমি সেপারেটলি দেখছি জিব্রাইলের নানা বাড়িতে। সুমন ভাই তো আবার লাস্ট এটা শেপ দেখছেন আপনার ফার্ম হাউসে দেখছেন।
আর যেটা সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে সুমন ভাই এই এই জায়গাটা থেকে আপনারা আবার যেতে চান, মানে যেটা বলছিলেন যে আবার বারবার করে
অবশ্যই আমাদের ঘটনা
যাইতে হবে। বিকজ সুমন ভাই সরি আমি একটু বাড়ি, সেটা হচ্ছে যে এই আমরা তো সবচেয়ে এক্সপ্লেন করার চেষ্টা করি। ওখানে সুমন ভাই যখন ঘুরছে, সুমন ভাই যে এখানে বিশাল একটা চাবির গোছা টোছা আছে হাতে, ক্যামেরা যেটা ছিল ওটার ফিতা ছিল হাতের কাছে, উনি যখন ঘুরছেন হতেই পারে যে ওই চাবি বা ফিতা এগুলো কিছু একটা ক্যামেরা লেন্সের সামনে দিয়ে গেছে। সো উই হ্যাভ বিন ট্রাইং টু রিক্রিয়েট দ্যাট, মানে আমরা একটা অন্ধকার রুমের মধ্যে
সবচেয়ে বড় কথা যে এই জিনিসটা শুধুমাত্র ওইখানে না, আরো বিভিন্ন জায়গায় দেখেছেন
এই জিনিসটা। এবং এই সবকিছু তো আমরা আগে সাকিব যখন ওইটা দেখছে দেখার সাথে সাথে বললো আমি তো এই জিনিসটা আগে দেখছি, রাইট। সো তখন আমাদের মধ্যে একটা ইন্টারেস্ট আরো বেড়ে গেল। এবং তারপরে যে আমরা যে আরো দুইবার যে এক্সপিরিয়েন্স হয়ে যায় চার কোনা টাইপের এই টাইপের, এগুলো কিন্তু পরে হয়েছে। যতবার যত এগুলো হচ্ছে তত আমাদের মধ্যে একটা জিনিস আসছে যে হয়তো বা এই সুপার ন্যাচারাল জিনিস এটা আমরা বুঝিন বলি আর যাই বলি, এটা এলিয়েন বলি যাই বলি, যেটা অথবা খুব নর্মাল কোন জিনিস যেটা এক্সপ্লেন করতে পারছি না, হয়তো বা এই জিনিসটার শেপ হয়তো বা এই সাদা এই ধরনের কিছু না, এটা হয়তো কালো চার কোনা ছোট একটা জিনিস হতে পারে, মানে এরকম একটা আইডিয়াও আমাদের মাথার মধ্যে আসছে, আমাদের মাথার মধ্যে ঢুকছে। বাট এনিওয়েজ এইখানে যে আমরা আবার যাবো কি, আমরা অবশ্যই যাবো, বিকজ আমি যে স্টোরিটা শুরু করছি এটা যে স্টার্টিং স্টোরি এখন শুরু হয়নি, এটা হচ্ছে অনেক আগের কথা, রাইট।
আচ্ছা,
সো এরপরের অনেকদিন পরের কথা, আমরা ভৌতিস টিমটা ফর্ম করেছি, তখন অফিসিয়ালি আমাদের ভৌতিস টিম ফর্মড, আমরা অফিসিয়ালি আমরা ফার্স্ট ইনভেস্টিগেশনে যাব।
আচ্ছা,
ফার্স্ট ইনভেস্টিগেশনে যাব, এবং আমাদের তখন সবার মাথায় কিন্তু একটা জিনিস যে আমাদের ওই জায়গাটা যাইতে হবে, যে জায়গাটায় আমি ওই দুই বছর আগে প্যারাখা চলে আসছিলাম এবং আমরা চার কোনা একটা কিছু দেখছি, এটা দিয়ে আমরা শুরু করব। তা ভালো কথা আছে, ঠিক আছে, সবকিছু প্ল্যান আমরা ডিসিশন নিয়েছি যে আমরা অমুক দিন আমরা রাত ১২টার সময় স্টার্ট করতেছি গাড়ি নিয়ে।
ও এটা জাস্ট একটা প্রিলুড দিই, এটা আমরা ওই ভিডিও দেখার পরে, ভিডিও তো ওই চার কোনা জিনিস আমরা পরে দেখছি, এর আগে তো রাফ ভিডিও দেখছিলাম, সেখানে আওয়াজটা শুনে খুব এক্সাইটেড। শুনুন ভাইকে আমরা এক বছর ধরে, আমি জীব তখন ভৌতিক সুযোগ কিছু হয়নি, আমি জীবরা শুনুন ভাইকে এক বছর ধরে বলছি শুনুন ভাই আপনি নেক্সট যখন যাবেন আমাদেরকে নিয়ে যাবেন। শুনুন ভাই এভরি টাইম ক্যাটাগরি কি বলবো, তখনও কোন টিম টুম ছিল না, শুনুন ভাই তোমাদেরকে আমি ওখানে জীবনে নিয়ে যাবো না।
আচ্ছা,
মানে হি স্ট্রেট স্যার তোমাদেরকে ওখানে আমি জীবনে নিয়ে যাবো না, আমি একা একবার যাবো, গিয়ে আমি যদি ঠিকঠাক মতো ওখানে আসি তাহলে তোমাদেরকে নিয়ে যাবো।
হ্যাঁ না, কজ এর আগে তো আনঅফিসিয়ালি তো এই সব ঘোরাঘুরি গুলো তো ছয় সাত বছর ধরে করতেছি, হ্যাঁ কখনো এরকম ফিলিং হয় নাই। ওইখানে গিয়ে যেটা হয়েছিল সিরিয়াসলি ভয় পেয়েছি, এবং মনে হয়েছে কি যে খুব বাজে খুব মানে ইভিল টাইপের একটা কিছু আছে ওইখানে, মানে যেটা আমাদের ভয়ঙ্কর ক্ষতি করতে পারে, এটা নর্মাল ভূত জিন টাইপের ব্যাপার না, মানে এটা অনেক খারাপ একটা কিছু, এরকম ফিলিং আমার জীবনে হয় নাই। সো আমি যখন কোন একটা জায়গায় ইন্টারেস্টিং একটা জায়গায় কেউ আমার সাথে যেতে যেতেছে ওই শ্মশানঘাটে নাকি এই হয় আচ্ছা ঠিক আছে চলো যাই আচ্ছা ওইটা কোনো ব্যাপার না কিন্তু ওখানে যাওয়া ওখানে আমার মনে হচ্ছে কি যে আমি যাকে নিয়ে যাব ওর হয়তো বা ভয়ঙ্কর একটা ক্ষতি হতে পারে এবং ওইটার দায়িত্ব ভার কিন্তু আমার বহন করতে হবে আমার এইটা মাথায় থাকবে সো আমি আমি সবসময় সবাইকে বলছি যে সব জায়গায় নিয়ে যেতে রাজি আছি কিন্তু আমি এই জায়গায় আমি কাউকে নিয়ে যেতে রাজি নেই এরকম বলছিলাম আর কি এনিওয়েজ তারপরে আলটিমেটলি ঘুরে ফিরে যখন আমরা ভূত স্টিম এবং তখন আমরা অনেক কনফিডেন্ট এবং আমাদের কিছু ইকুইপমেন্টও হয়েছে আচ্ছা ঠিক আছে তখন আমরা ডিসিশন নিয়েছি আমাদের ফার্স্ট এপিসোড ফার্স্ট ইনভেস্টিগেশন এটা হবে
ওকে
হ্যাঁ অফিসিয়াল ইনভেস্টিগেশন সো আমরা একটা দিন তারিখ ঠিক করছি যে অমুক দিন আমরা স্টার্ট করবো রাতেবেলা রাত্রেবেলা স্টার্ট করবো এই টাইপের কিছু ফাইন সবকিছু ঠিকঠাক যেদিন যাব সেদিন হঠাৎ করে আনকেল মানে জিব্রানের আব্বা সাকিব কল দিল মানে সাকিবের আমার বাসায় আসার কথা জিব্রানের আমার বাসায় আসার কথা কল দিয়ে বললো যে এরকম বাবা তোমরা কোথায় তোমরা একটু আসো আমার বাসায় আসো একটু কথা আছে তো সাকিব তখন আমরা কল দিয়ে বললো এরকম যাইতে বলছে তো আমরা আমি আর সাকিব তখন শিওর যে জিব্রানকে যাইতে দেওয়া হবে না হয়তো কোনো কাজ পড়ছে তো ওইটাই হয়তো বা আগে বলবো যে তোমরা যাও এরকম একটা জিনিস আমরা চিন্তা করছি যাওয়ার পরে আঙ্কেলের সাথে কথা হচ্ছে তা জিব্রান আগেই বলতেছিল যে ওদের বাসায় নাকি উল্টাপাল্টা জিনিসপত্র হয় একটা সমস্যা আছে আর কি আমি ওদের বাসায় গিয়েছি গিয়ে আমি বসছি সোফার মধ্যে আমার অপোজিট হচ্ছে আঙ্কেল বসা ডান দিকে বোধ হয় জিব্রান বসা আর বাম দিকের কোন একটা সোফার মধ্যে সাকিব থেকে বসে মানে আমরা অনেকেই এখানে বসো আর কি বসে এইসব নিয়ে কথাবার্তা শুরু হয়েছে তা তখন বলতেছে যে
না আমি ছিলাম আপনার পাশে
আচ্ছা তুমি
ছিলাম মানে আপনি ছিলেন আমার বাম পাশে
তুমি ছিলে আমার ডানে
হ্যাঁ আমি আপনার ডানে ছিলাম
অরিজিনাল হ্যাঁ রাইট এরকম একটা সাকিব আমার ডানে ছিল এরকম আমাদের বসার ব্যাপার স্যাপার ছিল আমরা কথা বলতে 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 তখন আন্টি আসলো জিব্রানের আম্মা আসলো আন্টি আসলো আসে বললো যে দেখো এই আমি আমি একচুয়ালি তোমাদের ডাকেছি তোমাদের সাথে একটু কথা আছে কি তখন বললো যে দেখো আমি একটা স্বপ্ন দেখছি গতকালকে বাট স্বপ্নটাকে আমি বলতে পারবো না এটা আমার বলা মানা বাট তোমরা মোস্ট প্রবলি খুব খারাপ একটা জায়গায় যাচ্ছ কোথাও একটা জায়গায় তোমরা যাচ্ছ
উনি জানেন
এবং এই জায়গাটা অনেক খারাপ তোমরা ওখানে যাও না
মানে এই জায়গায় যে কোথায় যাচ্ছেন বা যাবেন এই ব্যাপারে আলোচনাই হয় না
জানিও না যে আমি টাউনে বেড়ে যাচ্ছি আমি
এরকম একটা ব্যাপার এবং এটা শোনার সাথে সাথে ঠাং করে মানে কি ব্যাপার আন্টি কেন এটা বলছে আমরা জীবনে বেড়ে গেলাম জীবন আমি কিছু বলি নাই
আমার তখন ম্যাচ কথা শুনবে জীবনে
তখন হচ্ছে এইগুলো চলতেছে কি তখন তারপর উনি আরেকটা কথা বললো যে আমাকে আরোই কথা বলা হয়েছে যে তোমরা ওইখানে যাও না তোমরা একটা স্পেসিফিক একটা জায়গার কথা বলো জায়গার নাম আমি বলবো না হ্যাঁ এটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে একটা জায়গা
আচ্ছা
ওই জায়গায় একটা পীর আছে ওর সাথে গিয়ে দেখা করো ওর সাথে দেখা করো দরকার মানে ওইখানে তোমাদের যাইতে হবে তোমাদের দেখা করতে হবে তো তখন আমি এবার এই পিটি নিয়ে আমি অত সিরিয়াস না আরকি মানে আমি অতটা বড় বিলিভার না আরকি সব ব্যাপারে সো তখন আমি সাকিবের আলাদা বলতেছি দেখো সাকিব এইসব জায়গায় যার দেখেন আমরা যেখানে যাওয়ার কথা যাই তখন সাকিব বলছে যে না সৌম্য আপনি পুরো ব্যাপারটা চিন্তা করে দেখেন যে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আন্টি স্বপ্ন দেখছে ওইখানে যাতে না যাই এবং আরেকটা জায়গায় যাইতে বলছে সো এইটা আপনি কতখানি বিলিভ করেন না করেন ওইটা ব্যাপার না ব্যাপার হচ্ছে স্টোরিটা খুব ইন্টারেস্টিং হয়ে গেছে খুবই একটা ইন্টারেস্টিং স্টোরি আছে সো এইটার এই স্টোরিটা কন্টিনিউ করার জন্য হলো আমাদের যাওয়া উচিত তখন আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন সাথে সাথে আমরা আমাদের মাইন্ড চেঞ্জ করলাম আমাদের ভেনিউ চেঞ্জ করলাম আমরা সাথে সাথে গাড়ি এক জায়গায় যাওয়ার কথা ছিল গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম পরের দিন মানে রাতেবেলা আমরা অন্য জায়গায় রওনা দিলাম
ওকে
এখন ঘটনা হচ্ছে যে এই রওনা দেওয়ার আগে যখন এইসব নিয়ে কথা বলতেছি আঙ্কেল আমার সামনে বসা সাকিব আমার ডান দিকে বসা আমি বসা থাকতে থাকতে একটা সময় আমার খুব অস্বস্তি লাগা শুরু করছে মানে খুবই অস্বস্তি লাগতেছে আমার লেফট সাইড প্রচন্ড ভারী হয়ে গেছে মানে আমার ব্যথা করতেছে লেফট সাইড এবং একটা সময় সাকিব আমার বলতেছে শুনবে আপনি ঠিক আছেন আমি কেন বলে আপনি পুরো বাম দিকে ঝুঁকে আছেন মানে আমি বেঁকে গেছি মানে
টার্ম ইজ মানে বখাটা ছেলের মতো করছিল আর কি মানে পুরা ঘাড় ব্যাখা এজ ইফ মানে আছে না রক স্টার এবার কিন্তু আমার কথা বলছে ভদ্রভাবে
আচ্ছা
তখন আমি বুঝি কিছু সামথিং ইজ রং বাট আমি বলছি আমি ফিজিক্যালি রং তাহলে শুনে বলছি শোনা ঠিক আছেন নাকি মানে উনি পুরো এমনি হয়ে বসে আছেন
আচ্ছা স্যার বুঝতে পারছি
এবারে কেউ রেডিওতে দেখতে পারছে না
মানে
মানে মানে বাম কাঁধ একদম নিচে ডান কাঁধটা ডান
মানে জাস্ট ডান দিকে মানে বাম দিকে বসা অবস্থায় নিচ থেকে কিছু তুলতে গেলে যেমন হয়
এক্স্যাক্টলি
কিছু তুলতে গেলে যেরকম হয়
এবং আমি ওর অতটা আমি অস্বস্তি লাগছিল বাট আমি বুঝি নাই যে আমি
পোস্টার যেভাবে চেঞ্জ হচ্ছে বুঝে নাই
আচ্ছা সো আমি তখন সাথে সাথে আমার খুব ইয়ে লাগছে আমি উঠে গিয়ে আমি ডান দিকে একটা সোফার মধ্যে সাকিবের ওই সাইডে আরেকটা সোফা ছিল ওইখানে গিয়ে বসছি বসার সাথে সাথে আঙ্কেল খুব ইন্টারেস্টিং একটা কথা বললো উনি বললো যে আচ্ছা বাবা তুমি এখান থেকে এখানে এসে বসলে কেন আমি বললাম যে না এমনি আমি বলছি না এমনি বসছি বলছে না না তুমি আমার বলো তুমি কি কিছু বুঝতেছো আমি বললাম যে হ্যাঁ আঙ্কেল ওই সাইডে কিছু একটা আছে আমাকে টাইনা নেওয়া হচ্ছে এবং আঙ্কেল খুব নর্মাল ভাবে বলতেছে যে হ্যাঁ এটা অবশ্য আমি খুব ইম্প্রেসড কজ অ্যাকচুয়ালি আমাদের বাসায় অনেকেই আসে সবাই বুঝে না তুমি কেমনে বুঝলা এটা আমরা বুঝি আমরা জানি যে এখানে ব্যাপার আছে বাট এটা সবাই জানে না আমি জানি না আমাকে মনে হচ্ছে টাইনে ফেলা মানে আমার ব্যথা করতেছিল লেফট সাইড পুরো মানে অবসর যাচ্ছিল উঠে যখন ওই সাইডে বসছি তখন আমি আমার নর্মাল তখন আমি নর্মালি ছিলাম সো এই ছোটখাটো এই ঘটনাগুলো হওয়ার সাথে সাথে আমার তো ইন্টারেস্ট আরো বেড়ে গেছে আমরা সবাই তো মানে আচ্ছা ঠিক আছে সামথিং ইজ গোয়িং অন সো আমাদের যাইতে হবে যেখানে যাইতে বলছে আমরা ওখানে গেলাম ওখানে যাওয়ার পরে সাকিব জিব্রান আমি আমরা সবাই কথা বললাম ওই পীরের সাথে এবং উনি বলল যে আমরা গেছি যে আমরা একটা নতুন একটা জিনিস শুরু করতেছি আমরা আসছি আপনার সাথে দেখা করতে মানে আমরা ডিটেলটা বলি নাই এই স্বপ্নটা কিছুই বলিনি তো উনি কথাটা বললো উনি অ্যাকচুয়ালি আমি আসলে পিছনে বসে আমার সাথে অ্যাকচুয়ালি উনি কোনো কথাই বলে নাই কোনো একটা কারণে উনি মানে উনি মোটামুটি ভাবে বলা যায় ইগনোরই করছে আমাকে অনেকক্ষণ কথা বলছে ওদের সাথে আমার সাথে কোনো আমি সামনে এই ছবি মানে আমাকে দেখতেছি না এরকম একটা ব্যাপার আমার কাছে খুব বুয়ে লাগছে যে কি ব্যাপার কি হইতেছে সেটা হইতেছে তা আমরা ওখান থেকে চলে আসছি চলে আসার পরে আমাদের ওই জায়গাটা তো যাওয়া হইল না আমাদের তো একটা জায়গায় যাওয়ার কথা ছিল হয় নাই তো ইনভেস্টিগেশন ওইটা পিছিয়ে গেল তো আমরা আবার অন্য ইনভেস্টিগেশনে যাওয়া শুরু করলাম এইটাই হইতেছে হইতেছে হঠাৎ করে সাকিব একদিন এসে বলে যে শুন ভাই একটা জায়গা আছে এই জায়গাতে ঢাকার বাইরে একটা লোক আছে একটা ফকির টাইপের সে এভরি ইয়ার একবার নাকি জিন নামায়
আচ্ছা
জিন নামে জিনের সাথে কমিউনিকেট করে সো তখন অনেক মানুষজন আসে কথা কথা বলে এরকম একটা সিচুয়েশন আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে খুব ইন্টারেস্টিং যাইতে হবে সো ওইটা বছরে একদিনই করে এবং স্পেসিফিক ডেটেই যাইতে হয় সো আনফর্চুনেটলি ওই দিন আমার একটা কনসার্ট পড়ছিল কনসার্ট মানে কি ওটা অ্যাভয়েডও করতে পারতেছিলাম না ওটা হচ্ছে যে ওয়ারফেজ এর সাথে আমার পারফরমেন্স বিএটির একটা শো একটা স্পেশাল একটা কনসার্ট আর কি মানে ওয়ারফেজ করবে সাথে আমি কিছু গান গাবো অর্থনীতি কিছু গান ওয়ারফেজ মানে একটা খুব মজার একটা জিনিস এটা আমি তো স্কিপও করতে পারছি না আর অনেক টাকাও ছিল ওই কনসার্টটা তো স্কিপ করে তা আমি বলছি সাকিব জি আমি তো পারছি না তোমরা যাও অসুবিধা নেই তা ওরা গেছে ওখানে যাওয়ার পর কি হয়েছে ওই ঘটনাগুলো পরে বলো লাস্ট কথাটা আমি আবার বলবো যে ফ্রেন্ডের ব্যাপারটা
ওখানে যাওয়ার পরে যেটা হলো যে ভদ্রলোকটা খুব ইন্টারেস্টিং সে একটা জাস্ট কৃষক বয়স্ক 50+ হবে কৃষক ওকে দেখে তুমি দুইবার টাকা বান আর কি এত অর্ডিনারি একটা লোক আমরা যখন গেছি আমরা অনেক রাত করে গেছি এটা ঢাকা থেকে যেতে প্রায় দেড় ঘন্টা মানিকগঞ্জের দিকে আর কি সো বেশ ভিতরে মানে মেইন রোড থেকে বেশ ভিতরে এবং রাস্তাটা খুব সুন্দর পৌঁছে গেছে ভেরি নাইস আমরা গিয়ে দেখবো চাতা অবস্থা কি মানে ফ্ল্যাট গ্রাউন্ড থেকে একটা ছোট টিলা আছে টিলা টাইপের জিনিসটার উপর হচ্ছে ওর বাসা এবং গ্রামে একটা ব্যাপার থাকে না চারদিক দিয়ে বাসা মাঝখানে উঠান
একদম
টিনের বাসা বা মাটির বাসা একদম ওই সিচুয়েশন সো নিচা জায়গাটায় প্যান্ডেল করে ওখানে পুরো পিঠা ভাসতেছে বড়া ভাসতেছে চা তখন বাজে কিন্তু রাত মানে 11:30 বাজে
ওইটা
হচ্ছে মানে গহীন গ্রাম আর কি
এবং সব মানে ওখানে একটা উৎসবের মতো একদম
সুপার উৎসব মানে ছেলে বুড়ো বাচ্চা সবাই ওখানে আছে মা খালা বোন সব আছে টিলা দিয়ে উপরে উঠবা উপরে ওই মাঝখানের জায়গাটায় অনেক লোক বসে আছে ওখানে চারটা ওই যে হারমোনিয়াম গ্রুপ থাকে না হারমোনিয়াম গ্রুপ চারটা একদম মাঝখানে একটা ছোট ডায়াস বানানো হয়েছে সব বসে আছে আর কি ছোট ছাদ আছে ওর মুরব্বী টাইপের লোকজন বসে আছে বেশ ছোট আশেপাশে হচ্ছে বাকি সবাই তা আমরা গেলাম গিয়ে দেখলাম যে যাতা অবস্থায় ওই লোকটা আমার সাথে ইন্ট্রোডিউস করানো হলো সে আমাদের খাওয়াইলো এখানে ভাত টাত কি খিচুড়ি নাস্তাগুলো খাওয়াইলো তার ফাইনালি ওই জিন টিন নামাইলো জিনটা আমার খুব ইন্টারেস্টিং মানে সে
প্রবলেম হচ্ছে যে টেকিং সাকিব ইজ এ প্রবলেম সামটাইমস কারণ ও তো বিলিভ করে না কোনো কিছুতে এখন জিনিসটা হচ্ছে ওই লোকটা ফর কত বছর 15-20 বছর ঠিক 12 সময় নামায় আমরা দাঁড়ায় আছি গড়ি দেখছি 12:10-15:20-25:45 একটা বেজে গেছে তারপরে কিছু নেই ডেটটা বাঁচতেছে, তারপরে যে লোকটা আস্তে আস্তে জিন্না মানুষ হয়ে যায়, মানে ওকে যেখানে নিয়ে যাই
সেখানে ঝামেলা হয়। ঠিক আছে, ওকে।
জিন্নামাটা আবার খুব ইন্টারেস্টিং, মানে গানের গানের একটা পেস আছে, গানের পেস এবং ইন্টেন্সিটি বাড়তে থাকে।
আচ্ছা,
হারমোনিয়াম গ্রুপগুলো ইন্টেন্সিটি বাড়তে থাকে, একটা সময় সে তার সাগরে ওকে এখানে নিয়ে আসে, এখানে বসায়, একটা সবার মাঝখানে বসায়।
দেখেছি একদম,
হ্যাঁ হ্যাঁ দেখছি, ও সবার মাঝখানে বসে এবং তখন গান আর কি চরম ইন্টেন্সিটিতে গান হচ্ছে আরকি, কাউলি টাউলি কি গায় না ওরা সব। তখন সে ওর পুরো বডি ঝাঁকাতে থাকে ঝাঁকাতে থাকে ঝাঁকাতে থাকে, সে খুব লোকটা কিন্তু বয়স্ক, সে বডি সিরিয়াসলি ঝাঁকায়, হাতটা ঝাঁকাচ্ছে, তারপরে ঝাঁকাতে ঝাঁকাতে ওর সাগরে ওর, তখন আবার শীতকাল ছিল জানুয়ারিতে এটা করে, ও চাদর খুলে ফেললো, ওর সোয়েটার খুলে ফেললো, ওর পাঞ্জাবি খুলে, ফাইনালি ওর আপার বডি ইজ নেকেড, কোন কিচ্ছু নেই ওর আপার বডিতে, কিচ্ছু নেই। ওই অবস্থায় সে অনেকক্ষণ পাগলের মতো হাত পা ছোড়াছুড়ি করলো, তারপরে একটা সময় সে জিম মানে হাত মানে খুব কমাই দিল, তখন বুঝলাম যে এখন আসল কাজ শুরু হবে। তারপরে ওর সামনে সব লাইন ধরে লোকজন আসতেছে, ওর কাছে সব লোকজন আসে যারা ওই বিভিন্ন প্রবলেম নিয়ে আসে, কারো বাচ্চা হচ্ছে না, কারো ঘরে অশান্তি, এসব প্রবলেম নিয়ে আসে এবং সেগুলো কি সোয়েটার কি জানি বলে দেয় আরকি, বা কিছু একটা দেয় এনাদের।
আচ্ছা,
খুব ইন্টারেস্টিং হচ্ছে যে কোনো টাকা নেই,
মানে তার মানে হচ্ছে ওনার ওনার মাধ্যমেই নামে জিনটা।
হ্যাঁ, তো ও যখন ওই স্টেটে চলে যায় তখন অ্যাপারেন্টলি ওর মধ্যে জিন ভর করছে
একদম,
এখন তখন সে কোহারেন্টলি কোনো কথা বলতে পারে না।
আচ্ছা,
আর জিনিসটা অ্যাক্টিং হতে পারে বা যাই হতে পারে, কিন্তু আমার যেটা ইন্টারেস্টিং লাগছে যে সে কোনো টাকা পয়সা নেয় না।
আচ্ছা,
কেউ যদি কিছু দেয় তাহলে দিল, নেন কিচ্ছু আসছে না।
ওকে,
সো যাই হোক, এই জিনটির নামটা সবাই তো সবকিছু করছে, সবার কাজটা শেষ। তখন ইন্টারেস্টিং পার্ট, সাকিব আর জিব্রান গেল কথা বলতে, ওই লোকের ফার্স্ট কথা হচ্ছে যে ইয়ে আপনাদের বন্ধু কই,
প্রথম কথাটা
হচ্ছে আপনাদের বন্ধু কই, বলে আমাদের বন্ধু কি, বলে আপনাদের সাথে যে আরেকজন আছে উনি কই, ওরা বলে যে না আমাদের সাথে কারণ নেই, আমাদের দুজনেরই আসার কথা, বলে যে না আপনাদের সাথে আরেকজন আসার কথা, ওনারই নিয়ে আসেন, আপনাদের তিনজনের একসাথে থাকতে হবে, আপনাদের জন্য মেসেজ আছে, মেসেজ মানে সেইগুলো কতটা ইয়ে না তো শিখিত। সাকিব আর জিব্রান খুব অবাক
হয়েছে, কিভাবে
মানে তারা রাত কটা,
এবং সুমন ভাই তো একটু ড্রামাটিক্যালি বলছে, লোকটা কিন্তু একদম নর্মালি বলছে।
আচ্ছা,
আরো বন্ধু কই, আরো বন্ধু আছে নেই, এইভাবে মানে এক মানে নর্মাল আর কি, মানে
যেভাবে কথা বলে ঠিক সেভাবে বলতেছে।
আমরা যখন নাটক এটা দেখাবো, নাটকীয় করে দেখাবো, ওই লোকটা শুনবো, আমরা বসছিলাম,
আমি তো ওখানে ছিলাম না, মানে ওর কাছে শোনা আর কি,
বন্ধু ওর দিয়ে আসতে হবে, তিনজন একসাথে থাকতো, এইগুলো
মেসেজ আসতে থাকে। সো এইটা শোনার পরে ওরা সাকিব তেমন কোন ইয়ে দেখেনি, আচ্ছা কিছু নর্মাল আছে, ঠিক আছে কথাটা বলে চলে আসছে, বাট রাত সাড়ে তিনটার দিকে হতে না সাকিব জীবন আমার বাসায় ঢুকে হুড়মুড় করে ঢুকছে, সুমন ভাই এমন কি ঘটনা আছে, কি হয়েছে কই এরকম এরকম বলতেছে। তারপর আমরা তিনজন মিলে ডিসকাস করে বের করলাম যে এখন এরকম যদি হয় যে হঠাৎ করে রাসেল তুমি আমার কাছে আসলা আরেকজন ফ্রেন্ড নিয়ে, আমি তো বলতে পারি তোমার একটা ফ্রেন্ড কই, ওরে তো আসা উচিত, তোমার ওই ফ্রেন্ডটা কই, এখন তোমার তো আরেকটা ফ্রেন্ড থাকতেই পারে ক্লোজ, তিনজন তোমার একসাথে হইতে, এটা খুবই কমন, একটা ঝড়ে একটা বক মরতেই পারে, সো অতটা
তখন গুরুত্ব দেন নাই,
তখন অ্যাকচুয়ালি গুরুত্ব দিই নাই আমরা, সো গুরুত্ব দিই নাই। তারপরের কাহিনী হচ্ছে যে আচ্ছা এটা একটা ছোট কাহিনী গেল, এরপরে আরো অনেকদিন পরে কথা, আমরা ভূতিসের ইনভেস্টিগেশন করতেছি, এই করতেছি করতেছি চলতেছে, আবার আমরা ডিসিশন নিলাম আমরা ওই জায়গাটা যাবো, যে জায়গাটা আমরা অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না, যাবো যাবো করতেছি। হ্যাঁ, তা আমরা স্টার্ট করলাম এই কাহিনীটা, আমরা একবার বলছিলাম এই ভূতেশ্রমে, ওইটা পুরো একদিন একটা এপিসোডেই বলছিলাম, আবার জাস্ট ছোট করে বলি, আমরা ওইখানে যাচ্ছি, যাওয়ার পথে রাস্তায় একটা জায়গায় আসার পরে ওই মেইন রোড তো মানে
ভুল রাস্তায়,
সো ভুল রাস্তায় আসলাম, যে তখনও জানতাম না একটা রাস্তায় ঢুকে গেছিলাম, তো রাস্তায় যাচ্ছি কোনো গাড়ি ঘোড়া নাই, সব কমটম, কিন্তু আকাশে প্রচন্ড তারা, এক সাইডে জঙ্গল আর এক সাইডে খোলা ক্ষেত টাইপের থাকলে মানে খোলা জায়গা আর কি, একটা রোড, তো ওখানে আমরা গাড়ি থামাইলাম, কজ আমার আমি ছবি তুলব, আকাশে এত তারা, আমি তো ওই যে ক্যামেরা ঘুরি, সো ওই যে স্লো শাটার স্পিডে কিছু ছবি ছবি তুলব, তারা ট্রেল টেল
এবং চলাফেরা বোঝা যায় তারা সরে যায় একটু,
সো ওইটা সো ট্রাইপড টাইপড বসার সঙ্গে সেট করছি, সেট করে ছবি টবি তুলতেছি জঙ্গল থেকে। জিব্রান তখন কেমন নুসফুস করতেছে, জিব্রান হাতে ক্যামেরা ক্যামেরা অন করে, সে বলতেছে শুন ভাই চলো এখানে যাই, এখানে জায়গাটা ভালো না, জায়গাটা কেমন লাগতেছে, আর আমাদের মধ্যে জিব্রান হচ্ছে রেডার বলে আর কি,
একদম
সবসময় ফার্স্টে টের পায়, তারপরে আমি টের পাই আর সাকিব টের পায় না, আমাদের তিনজন হচ্ছে দিন রোড মানে ভালোই ব্যালেন্স। তো এরকম একটা সিচুয়েশন, আমার হঠাৎ করে ইয়ে বলছে, ওই আমরা বললাম ছবি টবি তুলছি তুলছি, তো আমরা তখন মানে আমরা ব্যাক করবো আর কি, সো হঠাৎ করে শিয়াল ডাকছে জঙ্গল আছে, শিয়াল ডাকা শুরু করছে, আচ্ছা শিয়াল ডাকতেই পারে, একটা শিয়াল দুইটা শিয়াল, একটা সময় এইটা এত বেড়ে গেছে মানে ওইটা খুব ভয়ঙ্কর রকম একটা ঘটছিল, মানে মনে হচ্ছিল যে 15-20টা শিয়াল একসাথে
একই সময় ডাকছে,
একসাথে ডাকছে, মানে ঝগড়া হইতেছে, কোলাহল টাইপের, মানে শিয়ালদের মধ্যে একটা কিছু হইতেছে, মানে খুবই অদ্ভুত, মানে এরকম আমরা কখনো শুনি নাই। আর গ্রামে আমি ছোটবেলার থেকে যাই, রেগুলার গ্রামে যাই, আমি কখনো এরকম দেখিনি, শুনি নাই, এটা হয়তো খুবই কমন গ্রামে, বাট তারপর আমি আগে কখনো শুনিনি। আমরা সবারই একটু অসুস্থ লাগছে, তো যখন এরকম একটা জিনিসপত্র হচ্ছে তখন আমরা বললাম যে একটা আমরা ভিতরে যাই, আমরা ভিতরে বেশিক্ষণ যাই, আমরা দু এক স্টেপ যাওয়ার পরে একটু থেকে টেকা, তারপরে আমরা শিয়াল ডাকা বন্ধ হয়ে গেল, আমরা ব্যাক করে আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠা গাড়ি স্টার্ট দিছি, গাড়ি স্টার্ট নেয় না, তো গাড়ি স্টার্ট নিতেছে না, আচ্ছা ঠিক আছে গাড়ি স্টার্ট নিতেছে না, কোনো আমার মেজাজও খারাপ হচ্ছে, আমি ওই যে আমাদের প্রাড ওইটা সবসময় টিপটপ থাকে, মানে এটা এরকম হয় না, স্টার্ট নিতেছে না নিতেছে না, এরকম সময় ওই যে গাড়ির হুডমুট খুলে আমি এগুলো তেমন কিছু গাড়ি বুঝি না, জিব্রান সাকিব কি জানি করছে ওরা, আমার সাথে আরেকটা ছেলে আছে যার হাতে একটা ক্যামেরাম্যান আর কি, আমরা শুটিং এ যাবো, পরের দিন আমরা ইনভেস্টিগেশনে যাবো, তা আমরা প্রথম ইউনিট হচ্ছে আমরা চারজন, মানে আমরা তিনজন প্লাস একজন ক্যামেরাম্যান উইথ ক্যামেরা, আমরা চলে যাচ্ছি একদিন আগে, পরের দিন বাকি ইউনিট আসবে, আমরা ইনভেস্টিগেশন করবো, ইকুইপমেন্ট সবকিছু নিয়ে গেছি ইনভেস্টিগেশনের জন্য, তো গাড়ি এরকম একটা সিচুয়েশন, আমরা চারজন আছি গাড়িতে, আমরা তারপর নামলাম, নামার পরে গাড়িটা ইয়ে হচ্ছে, হঠাৎ করে সাকিব আমার বলে কি সন্ধ্যে একটা জিনিস নোটিস করছেন, কি বলে যে এই রাস্তার মধ্যে কোনো গাড়ি নাই, আমি বললাম যে মানে কি, বলে যে রাস্তার মধ্যে কোনোই গাড়ি নেই, আমি লাস্ট এই 15 মিনিট ধরে নোটিস করতেছি এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ক্রস করে নেই, আমি বললাম এটা হইতেই পারে না, এটা হাইওয়ে টাইপের জায়গা, রাত্রেবেলা গাড়ি আসা যায়
স্বাভাবিক,
সাথে সাথে ওই যে ওই আরেকটা ক্যামেরা ছিল, আমরা ওই ক্যামেরা ট্রাইপডের মধ্যে বসে ফালাই দিলাম, মানে সেট করলাম রাস্তা দিকে ধরে অন করে রাখলাম, রেকর্ড হইতে থাকুক গাড়ি আসা নাকি যায় না, এদিকে আমরা গাড়িটা সেট করতেছি, মানে গাড়ি ঠিক করার চেষ্টা করতেছি, ওদিকে ট্রাইপডে ক্যামেরা রেখা আমাদের ভিডিও হইতেছে এবং কোনো গাড়ি দেখতেছি না আমরা, এরকম একটা অবস্থায় হঠাৎ করে যেটা হলো যে আমরা বুঝলাম যে গাড়ি ঠিক মানে ঠিক করা যাইতেছে না, এখন কল দিতে হবে, অ্যান্ড গেস হোয়াট, মোবাইল ফোনে কোনো সিগন্যাল নেই, আমরা এরকম একটা জায়গায় আছি, এরকম একটা রিমোট একটা এরিয়াতে, কারোই মোবাইল ফোনে কোনো সিগন্যাল নেই, এরকম একটা জায়গা, আর থাকে না যে হাইওয়ের মধ্যে মাঝে মাঝে কিছু জায়গা থাকে না যেখানে কোনো লোকালয় নাই, ওখানে সিগন্যাল থাকার কথাও না, এরকম একটা সিচুয়েশন, মানে তখন পর্যন্ত আমরা এগুলো কোনো ভৌতিক কোনো ব্যবসা চিন্তা করছি না, আচ্ছা গাড়ি নষ্ট হয়েছে মোবাইল ফোনে সিগন্যাল
হতেই পারে, এগুলো সব
রাস্তা হয়তো বা খালি কোনো কারণে, কিন্তু আলটিমেটলি যখন দেখলাম যে না রাস্তা আসলেও খালি, রাস্তার মধ্যে কিছু আসতেছে না, তখন আমাকে হিট করছে, এতক্ষণ জিব্রানে হিট করতেছিল, তখন আমি বললাম যে না সামথিং ইজ রং, কিছু একটা হইতেছে, গাড়িটার লকটক করলাম, করিডোরে রাস্তার পাশে গাড়ি রেখে আমরা বললাম যে চলো জঙ্গলের ভিতরে ঢুকি, যেখানে আওয়াজটা আওয়াজ আসতেছিল ওখানে ঢুকি, ওখানে আমরা ঢুকলাম, ঢুকার পরে জঙ্গলের ভিতরে কিছুক্ষণ 10 মিনিটের মতো হাঁটছিলাম, রাইট, এরকম ঠিক আছে 5-7 মিনিট 10 মিনিট হাঁটার পরে একটা আমরা খোলা একটা জায়গা পেয়েছি, একটা বড় একটা গাছ আছে, গাছের নিচে আমরা দাঁড়ায় আমরা ওখানে আমি সিগারেট ধরাইতেছি, জিব্রান হঠাৎ করে বলে কি যে জিব্রানের হাতে সবসময় একটা ক্যামেরা থাকে, সবসময় আমরা ভৌতিকের কাজ হচ্ছে আমরা সবসময় যেদিন আমাদের গ্যারাজ থেকে যখন গাড়ি বাইর হয় সেই সময় একটা ক্যামেরা অন করা হয়, ওই ক্যামেরা আমরা ডেস্টিনেশন যাওয়া পর্যন্ত রেকর্ড হতে থাকি, এটা বিহাইন্ড দ্য সিনস বা কিছু রাখি,
ওকে
জীবন বলতেছে কি আমার ক্যামেরার ব্যাটারি তো প্রায় শেষ, ব্যাটারি চেঞ্জ করতে হবে, আমি তখন বলতেছি ঠিক আছে সাকিব আর জীবন ছিল ওদের বলতেছি ঠিক আছে তোমরা যাও তোমরা ব্যাটারি ট্যাটারি চেঞ্জ করে নিয়ে আসো, প্লাস ওই যে আমাদের EMF রিডার আছে আর ওই যে জিনিসপত্র আছে ওগুলো কিছু জিনিসপত্র নিয়ে আসো, আমরা যেহেতু ভিতরে ঢুকছি একটু দেখি ব্যাপারটা কি, শিয়াল কোথায় রাখতেছে এগুলো একটু বুঝি, আর তখন একটু কেমন লাগতেছিল একটু বেয়ার উইচ প্রজেক্ট টাইপের একটা কি হচ্ছে মানে অন্যরকম, তো ওরা রওনা দিছে, আমি জাস্ট গাছের নিচে আমি আর আমার সাথে একটা ছেলে ছিল ক্যামেরাম্যান, আমি যে সিগারেট ধরেছি ওরা কয়েক স্টেপ আগায় গেছে যাওয়ার সাথে সাথে সাকিবও সিগারেট ধরবে, সাকিব আর ঘুরছে তার কাছে লাইটার নাই, আমার কাছে লাইটার নিতে আসছে, সে লাইটার দিলাম সে সিগারেট ধরে ধরে সে ঘুরে আবার যখন যাচ্ছে ততক্ষণ জিব্রান নাই, মানে জিব্রান হয়েছে কি সে হাঁটা দিয়ে দিচ্ছে যে আচ্ছা সাকিব তো আসতেছি, তাই সাকিব বলে তাহলে আমি আর না যাই আমরা সিগারেট খাইছি এখানে খাই গিয়ে জিব্রান চলে আসবো চলে আসবে, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা জীবন আসে না, এবং তখন মানে যখন অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে তখন বুঝছি এটা কি ব্যাপার, এই একটু আগে আমরা মানে 8-10 মিনিটের রাস্তা আসা যাওয়া তো 20 মিনিট আর ওই জিনিস নিয়ে তো 10 মিনিট এতক্ষণ লাগার কথা না, তখন আমরা একটু ইয়ে করা শুরু করছি যে না যাই আমরা রাস্তা দিয়ে যাই আমরা জীবন দেখি কি ব্যবস্থা, গাড়ির ওখানে আমার কিছু হইলো কিনা, সে একা গেছে আবার চোট ডাকাত অনেক কিছু জেনে গেছি, আমরা হাঁটা দিছি আমরা তিনজন হাঁটা দিয়ে আমরা রাস্তায় যাবো, এবং ঘটনা হচ্ছে আমি খুব শর্ট ভাবে বলি আমরা 3 ঘন্টার মতন আমরা রাস্তা খুঁজছি,
রাস্তা খুঁজে,
সাত মিনিটের রাস্তা আমরা তিন ঘন্টার মতন আমরা খুঁজছি, আমরা জিব্রানকে খুঁজছি, জিব্রানের একটা কোমরে একটা পাউচ লাগানো থাকে, পাউচও আমরা খুঁজে পেয়েছি মাটিতে, জিব্রানের আমরা খুঁজে পাইনি, তিন সাড়ে তিন ঘন্টা হবে, একটা সময় টায়ার্ড হয়ে গেছি আমরা, আমি সাকিব ঝগড়া করতেছি, এরকম সিচুয়েশন হয়েছে, আমরা আওয়াজ পেয়েছি, কেউ দৌড়ায় যাচ্ছে, তাকে দেখি ওখানে কেউ নাই, উইয়ার্ড সব সিচুয়েশন হয়েছে, শেষে আমরা টায়ার্ড হয়ে ততক্ষণে আমাদের কাছে যে ক্যামেরা ছিল ওইটাতে ইনফ্রারেড লাইট নেই, ওটার মধ্যে হচ্ছে সানগান লাগানো, ওইটার ব্যাটারিও শেষ, ক্যামেরার ব্যাটারি শেষ, এরকম একটা অবস্থা, আমরা বন্ধ করে দিয়ে আমরা তখন বসে পড়ছি যে ওই যে গাছটা আমরা পেছি মাঝখানে গাছের ওখানে বসে, যে যতক্ষণ ধরে আলো না হবে, মোবাইল ফোনের সিগন্যাল নাই, আমরা জিপিএস দিয়ে কিছু বাইর করতে পারি, মানে খুব উইয়ার্ড জিনিসপত্র হয়েছে স্যার, তখন শেষে আমরা হাল ছেড়ে দিয়েছি। তারপরে যেটা হচ্ছে সকালের দিকে হঠাৎ করে আমার ফোনে একের পর এক এসএমএস আসা শুরু করছে, তাকে দেখি যে অ্যাজ ইফ সিগন্যালটা আসছে মাত্র, এরকম একটা
আচ্ছা,
এবং যাবতীয় মিসড কল অ্যালার্ট, জিব্রানের টেক্সট, এর টেক্সট, ওর টেক্সট, ফ্যানদের টেক্সট, মানে দুনিয়ার টেক্সট, মানে যা হয় আসা শুরু করছে। তখন আমি বলো আরে সিগন্যাল আসছে, সাথে সাথে সাকিব ঘুমতি করে এলাম যে সবাই চলো, সিগন্যাল পাওয়া গেছে, আমরা তখন জিব্রানের কল দেওয়া শুরু করলাম, দেখলাম জিব্রানের ফোনের রিং বাজতেছে, কি অবস্থা তখন জিব্রানের আমরা পাইতেছি না, আমরা প্যানিক, মানে বাজে অবস্থা, আর আমার তো চিন্তা হচ্ছে যে আমি এর নিয়ে আসছি, রেসপন্সিবিলিটি না আমার, মানে
সেটাই,
মানে প্রচন্ড প্যানিক করতেছিলাম। তারপরে আমাদের বোধ হয় সাকিব কতক্ষণ লাগছে, দশ মিনিট লাগেনি বোধ হয় না,
ভেরি কুইক, তিন চার ফোনের রিং শুনলাম, রিং শুনে দূরে দূরে পেয়ে গেছি,
এবং ফোনের রিং বাজতেছে, জিব্রানের ফোনের
রাতে ছিল না, এখন সবকিছু
সব আছে, এবং আমরা জিব্রানকে পাইছি, জিব্রানকে যখন আমরা পাইছি, জিব্রান মানে মাটিতে পড়ে আছে, সে বমি করছে, তার গায়ের মধ্যে বমি, তার জ্বর, এবং মানে ভেরি সিমিলার সিচুয়েশন টু ওই যে আমরা যে বাসার থেকে হোটেলে গেছিলাম, হোটেলে আমার একজনের বমি জ্বর, ভেরি
সিমিলার একদম, হ্যাঁ আচ্ছা,
এবং জিব্রানের ফরাস কথা হচ্ছে যে এই ক্যামেরা আছে নাকি, আমরা হ্যাঁ ক্যামেরা পুরো ছিল মাটিতে, হ্যাঁ ওর কাছে যে ক্যামেরা ছিল, বলে যে ক্যামেরাটা চেক করতে হবে, আমি কি জানি দেখছি, আমরা ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো, ক্যামেরা ক্যামেরা পরে বুঝবো, আগে চলো, ও তখন শরীর খারাপ, আমরা কোনো মতে উঠাই নিয়ে আমরা চারজন আমরা আবার গাড়ির ওখানে গেলাম, তখন জাস্ট সকালে আলোটা ফুটছে আর কি, ফজরের টাইমের একটু পরের কথা আর কি, আমরা গাড়ি ওখানে গেলাম, গাড়ির ওখানে গিয়ে জিব্রানের গাড়ি দরজা দরজা খেলে জিব্রানের বসে পানি টানি খাওয়াইলাম টালাম, আমাদের যে এনার্জি বিস্কিট টিস্কিট নিয়ে যে এগুলো, মানে ওরে তখন আমরা ইয়ে করছি, জ্বর আমরা বুঝতেছি, প্যারাসিটামল দিলাম, থাক এই টাইপের একটা অবস্থা, আর আমি তখন ওই আমার ইয়েতে কল দিব, আমার অফিসে কল দিব একজনের, যে আমাদের গাড়ি এরকম অবস্থা, যাতে এই রুটে আবার গাড়ি আসে, মানে আমাদের উদ্ধার করা যাতে, মানে এরকম একটা অবস্থা আমাদের পরিস্থিতি। আমরা সাকিব হঠাৎ করে বলে কি, শুন ভাই আপনি গাড়িটা স্টার্ট দিয়ে দেখেন,
আচ্ছা
আমি গাড়ি স্টার্ট দিয়েছি, একবারে গাড়ি স্টার্ট হয়েছে, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং,
আসলে
সাথে সাথে আমরা গাড়ি ঘুরে, আমাদের কিন্তু ওই জায়গায় যাওয়া হয়নি, আমরা গাড়ি ঘুরেছি, এইবারও যাওয়া হয়নি, গাড়ি ঘুরে আমরা কাছাকাছি একটা ক্লিনিকে গিয়ে আগে জিব্রানরে দেখাইছি, হাত পা ছিলছিল কাটছিল, ওইসব ব্যান্ডেজ ম্যানেজ করে ছেড়ে দিছে, ওর ওষুধ ওষুধ তো আগে খাওয়াই দিয়েছিলাম যে এক জ্বরটা, তারপরে আমরা ঢাকায় ব্যাক করি, আমাদের ওই জায়গায় যাওয়া হয় না, এবং ওই জায়গায় যাওয়া হয় না দেখা, আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, ওই যে একটা ফকির বলছিল না যে যাইতে, চলো যাই দেখি ব্যাপারটা কি,
ওই যে মেসেজ দিবে,
মেসেজ দিবে, তখন আমার এটা হিট করছে, এতদিন আমি এটা পাত্তি দিইনি, আমার কেউ ছিল পাত্তি দিইনি, এমগেস ওরা আমরা ওখানে গেছিলাম তিনজন, যাওয়ার পর ওই লোক ফার্স্টে আমাদের বলে যে মানে ঝাড়ি মারছে আর কি, আমার নর্মালি ঝাড়ি মারছে যে এত দেরি করে আসছেন কেন, আলম যে কেন কি হয়েছে, আপনাদের কবে আসতে বলছি, আপনারা এত দেরি করছেন কেন, মানে সে এখন একটু বিরক্ত একটু রাগ, মানে কিন্তু আবার ও কিছু খুব অমায়িক টাইপের আর কি, মানে সে আবার আমাদের সাথে যে ওইভাবে যে ঝাড়ি উঠেও না, মানে সে আবার ভয়ও পাইতেছে আমাদের সাথে এইভাবে কথা বলতে, বাট মানে সে বুঝতেছে মানে তার বলতে হবে বলতেছে, বলে যে এত দেরি করছেন কেন, আপনাদের তো দেরি হয়ে গেছে, বলে যে কেন, বলে যে আপনাদের তার কথা হচ্ছে যে আপনাদের আমাদের মেসেজটা হচ্ছে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা, এখানে যাতে আমরা না যাই, এবং আমি তখন বললাম যে আমরা তো যাই নাই, তখন সে বললো যে না আপনারা যাওয়ার নিয়ত নিছেন, যাওয়ার নিয়ত নিছেন এবং আপনাদের প্রবলেম হয়েছে, আপনাদের প্রবলেম যাওয়ার হয়ে গেছে, মানে তার কথা হচ্ছে আমরা সমস্যায় পড়ে গেছি অলরেডি।
আচ্ছা
তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা আমরা তো ভাববার মানে খুব শেডি, তোর কথাবার্তা দিয়ে কিছু বলতেছে না আমাদের, আমি বলতেছি আচ্ছা ঠিক আছে বুঝলাম, আমাদের প্রবলেম হয়েছে, আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ধরে নিলাম, আমরা গেছি বা যাওয়ার নিয়ত নিয়েছি, প্রবলেম হয়ে গেছে, এখন এই প্রবলেম সলভ করার উপায় কি, প্রবলেমটা হচ্ছে তখন জীবন দুদিন পর পর অসুস্থ হয়ে গেছে, আমাদের কাছে খুব জিনিসটা খুব ইয়ে লাগতেছে কি ব্যাপার, তখন বললো যে এটার কোন সলিউশন নাই, এটা আপনারা প্রবলেম ওইখানে আপনারা যায়নি না, আমি বললাম যে একটা জায়গায় যাওয়া নিয়ে যদি প্রবলেম হয়ে থাকে আর আপনি যদি বলেন এটা কোনো সলিউশন নাই, তাহলে আমরা অবশ্যই যাবো, আমরা যাবো না কেন, আগে তো ছিল যাবো না মানে কি ফাইজামি নাকি আমরা যাবো, তখন সে আমাদের কিছু ওয়ে বলল যে কি বলে যে আপনারা ইয়ে করেন কাঁচা দুধ কি জিনিস একটা পয়লা ছিটাইতে হবে, কি কি ও সব করে দিবে যে সে যাবে না, বাট সে
নিজেও যাবেন না,
মানে সে যাবে না, সে যাবে না, বাট এই একটা একটা রিচুয়াল টাইপ একটা জিনিস করতে হবে, তাহলে হয়তোবা আমাদের ঘাট থেকে প্রবলেমটা নামবে।
Hi, I'm Babasha Siddiq, Airtel and Radio 40, first youngster of the
এপ্রিল মাসের শুরুতেই আমাদের স্টুডিওতে এসেছিলেন লিজ তার এক্সপিরিয়েন্স নিয়ে, এবং তিনি সাঁওতালদের মধ্যে যে সমস্ত ভয়াবহ কিছু ঘটনা ঘটে এবং তারা যে সমস্ত অপদেবতার কথা সাঁওতালদের ক্ষেত্রে প্রচলিত আছে এবং তারা অপদেবতার পূজা অর্চনা করেন বা এরকম কিছু, সেই সমস্ত ঘটনা নিয়ে লিজ আমাদের সাথে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, এবং তাদের তিনি এরকম অনেক ঘটনা তার জানাও আছে, এবং গুড্রবঙ্গা নিশ্চয়ই গুড্রবঙ্গার নাম আপনাদের জানা আছে এবং গুড্রবঙ্গার কথাও আপনাদের মনে আছে, সুতরাং লিজের কাছ থেকে শুনব গুড্র বঙ্গার কথা।
হাই, আমার নাম এলিজাবেথ মারান্ডি, বাট লিজ বলেই আমাকে সবাই চিনে।
ওকে,
আমি খিলকেতে থাকি।
আচ্ছা, এমনিতে তো এখানে বেশ ব্যস্ত সময় যাচ্ছে, কিন্তু আপনার পারিবারিক একটা পরিচয় আছে, সেটা আমরা গতবার দিয়েছিলাম, এবং অনেক অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, সেগুলো আমরা শুনতে চাই আপনার কাছ থেকে একটার পর একটা। সো সেই ঘটনাগুলো একটু বলবেন, মানে আগে আপনার পরিচয়টা দেন একদম, আপনার দেশের বাড়ি কোথায়?
আমার দেশের বাড়ি দিনাজপুরে, এবং আমার অ্যাকচুয়ালি আমরা এখন ওখানে থাকি, বাট বেসিক্যালি আমার বাবা গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে, এবং যেহেতু আমি গত ইমেলে যে কাহিনীটা দিয়েছিলাম, এটা আসলে আমাদের একটা জাতিগত ব্যাপার যে আমি আসলে সাঁওতাল সম্প্রদায়ের একজন মেয়ে, তো সেইভাবে আমাদের নিজেদের কমিউনিটির ভিতরে, আমাদের সংস্কৃতির ভিতরে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হয়তোবা অনেকে জানেন না। তো আমি ভূত এফএম যেহেতু শুনি, সেই জন্য আমার মনে হয়েছে যে এই ধরনের কিছু ঘটনা আমি হয়তো শেয়ার করতে পারি। বিশেষভাবে কিছু কিছু ব্যাপার ছিল, যেমন রহনপুরের একটা কাহিনী ছিল, যে কাহিনীটাতে ছোট ছোট কিছু বামুন টাইপের লোকের কথা বলা হয়েছিল, তো যে কারণে আমার মনে হয়েছে যে আসলে এটা আমি জানি এই ব্যাপারটা। কারণ
আচ্ছা, দিনাজপুরে কি ভালো পাওয়া যায় সেটা আগে
বলেন। দিনাজপুরে লিচু,
লিচু খুব মিষ্টি।
হ্যাঁ,
রাইট। আচ্ছা, তাহলে আমরা 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 যেহেতু বিখ্যাত সব, মানে দিনাজপুর নানা কারণেই বিখ্যাত, সুতরাং বিখ্যাত বিখ্যাত গল্প শুনতে চাই আমরা। ওকে, সো আমরা আমি কিন্তু মানে সত্যি কথা বলতে কি, যে আমি প্রথমে যখন রহনপুরে ঘটনাটা আপনি বলছিলেন না, ওটা আমি প্রথমে যখন শুনেছিলাম, আমার কাছে খুব আজব লেগেছিল যে এমনও হয় নাকি, এটা কিভাবে সম্ভব। কিন্তু যখন আপনি বলছেন, শুধু আপনি না, আরো অনেকেই আমাকে ইমেল করলেন এবং ইমেল করে এই ঘটনাগুলো বললেন, তো এই ব্যাপারটা কি বলেন তো, এই যে সবাই যে বামন দেখেন, এটা কি ব্যাপার?
আমি গত আমার ইমেলে আমি নামটা উল্লেখ করেছিলাম, আমরা এইগুলোকে বলি গুড্রবঙ্গা। অ্যাকচুয়ালি বঙ্গা শব্দটার অর্থ হচ্ছে যে দেবতা, এটা অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্সেও বলেন বা ভালো দেবতা, তাও আমরা বঙ্গা বলি, ইটস লাইক আ কমন ওয়ার্ড। তো গুড্রবঙ্গার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অপদেবতা যদি বাংলা করতে যাই, বিকজ ওই ভদ্রলোক যিনি রাস্তায় দেখেছিলেন ছেলে মেয়েদের বাচ্চার মতো দেখতে, আমি পরবর্তীতে আমার মা এবং অন্যান্য ফ্যামিলি মেম্বার্স যারা ওল্ড, তাদের কাছ থেকে আমি ব্যাপারগুলো আরো ক্লিয়ার করে নিয়েছিলাম আপনি ফোন করার পর। অ্যাকচুয়ালি তো সেখান থেকে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি যখন কেউ ইনভাইট করে তাদেরকে তার ফ্যামিলিতে, তখন হয় কি যে দুইটা ওয়েতে হয়, একটা হচ্ছে যে অনেকটা তারা মানে নিজে নিজে কোনো গৃহস্থের ঘরে চলে আসে।
হ্যাঁ,
এটাও হয়, এটাও হয়, তারা নিজেরা নিজেরা চলে আসে জাস্ট ফর শেল্টার টাইপের। রিচুয়াল কোনো কিছু দরকার নাই। আর আরেকটা হয় যেটা হলো যে অনেক সময় রাস্তাঘাটে যখন দেখা যায় যে এরকম বাচ্চা টাইপের কিছু খেলতেছে, তখন কেউ যদি মানে ইন্টারেস্টেড হয়, তখন তারা বলে যে বাচ্চাটা তো খুব সুন্দর, আমি বাসায় নিয়ে গেলে কি যাবে আমার সাথে, এভাবে মানে একটু ইনভাইট করতে হয়। তখন হয় কি সে ওই পিছিয়ে পিছিয়ে তার চলে যায়, এবং যখন চলে যায় তো আমি যতটুকু জানি যে তারা ঘরেই থাকে, মানে এরকম না যে তারা মানে বাইরে কোনো লোক গেস্ট বা কেউ গেলে সহজে দেখতে পায় না, এবং যেহেতু এগুলো অপদেবতা সাধারণত রাতের বেলা এগুলো অ্যাক্টিভ হয় বেশি, তো দেখা গেছে যে এরকমও কাহিনী হয় যে মানে আমাদের মধ্যে একটা রিচুয়াল আছে যেটা হয়তো বা আমি আগে জানতাম না, কিন্তু দেখছি কিন্তু বুঝতাম না কেন কাহিনীটা হয়। সেটা হলো যে আমরা যখন এক বাসা থেকে অন্য একটা গ্রামে মনে করেন যে বেড়াতে গেলাম, তখন দেখা যায় যে আমরা সাথে করে এক বোতল সরিষার তেল নিয়ে যাই, এটা মানে একটা রিচুয়াল, বিকজ ঘুমানোর আগে যারা এটা জানে মানে তারা করে কি ওই গায়ে হাতে পায়ে একটু সরিষা তেল লাগায় নেয়, এটার অর্থ হলো যে ওই বঙ্গারা আবার এই গন্ধটা সহ্য করতে পারে না।
আচ্ছা আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র আপনি যেটা বলছেন যে আপনাদের ধর্ম বলেন বা সম্প্রদায় যেটা বলেন, এটা কিন্তু শুধু তাই না, আমি আজকেও এরকম হবে শুনবো আমরা যে এই যে জিন টিন যেগুলো আমরা বলি, জিনের কথা বলি আমরা, জিন তার সময় অনেকে বলেন যেরকম নাকে সরিষার তেল দিয়ে দেয়, সরিষার তেল মনে হয় এই ধরনের মানে আমি ঠিক জানি না, মানে যারা অলৌকিক কিছু তাদের সাথে মনে হয় সরিষার তেলের একটা দাকুরমা সম্পর্ক আছে।
সরিষার ভূত কথা আছে, সরিষার সাথে তো এই সরিষার তেলটা মাখা হয়। তো মানে এটা আমার নানির একটা কাহিনী যেটা খুবই মানে খুবই এটার মতো মানে একটা নতুন এই টাইপের। তো এখানে উনি মানে বিয়ের দাওয়াত দিতে গেছিলেন, আমাদের মধ্যে আবার বিয়ের দাওয়াত কার্ডে দেওয়া যায় না, নোবডি উইল কাম, তো নিজেকেই যেতে হয়। তো ওইভাবে গেছিলেন, মানে সাথে একজন আরেক মহিলা ছিল আর একটা ওর একটা ছোট বাচ্চা ছিল। তো মানে ওটা বাড়ির লোকের যে গৃহস্থের তার তো শিশু সন্তান হলে তো তারা তাকে খাবেই, বাট অন্য কোনো মেহমান আসলে তাদের সাথে যদি কোনো বেবি থাকে সেটাকেও তারা মানে একটা খাওয়ার চেষ্টা করে আর কি, অপদেবতারা। তো ওনারা এরকম ফ্লোরিং করা হয়েছে মাটির ঘর, তো ফ্লোরিং করার পরে দেখা গেছে যে মানে অনেক রাতে ওনারা সবাই ঘুমাচ্ছেন, তো গ্রামের লোকের ঘুম তো একটু পাতলা হয় আর কি, তো ওরা শুনেন যে মানে ওই যে বাড়ির মালকিন তার কাছে ওনার একই ফ্লোরে আর কি, তো ওখানে এসে এক মানে বাচ্চার ভয়েস আর কি বলতেছে যে মানে আমাদের ভাষায় বলতেছে আর কি যে খিরেং জবা, খিরা খিরা মানে খিরা,
হ্যাঁ,
তো তার মানে বলতেছে মা মা খিরা খাবো, এটার অর্থ হলো মানে খিরাকে তারা সসম্মান করে বাচ্চা, মানে যেহেতু সাইজটা বেবিদের একটু ওরকমই, তো তারা ওইরকম করে বলতেছে। তো এই কথা শুনে তো মানে এনারা তো সব বুঝছে যে কাহিনীটা কি, তো ওই ভদ্রমহিলা যিনি আর কি বাড়ির মালকিন ছিল উনি ধমক দিয়ে আর কি ওকে পাঠিয়ে দিচ্ছে যে মেহমানেরা এদেরকে তুমি করতেছো কেন, যাও একদিনের জন্য আসছে, এরকম করে ভাগাই দিচ্ছে আর কি। তো এই ঘটনাটা খুবই রিয়েল এবং এখন
এই ব্যাপারটা এই যে মানে আপনি যেটা বলছেন আমি তার সাথে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে যারা গৃহকর্তা থাকেন তারা কি এদেরকে আসলে মানে মেইনটেইন করতে পারেন, মেইনটেইন মানে কি যে কমান্ড করতে পারেন বা তাদের কন্ট্রোল করতে পারেন?
হ্যাঁ অবশ্যই পারেন, কারণ এটা হচ্ছে যে কমান্ড কি এরা তো এরা হচ্ছে যে একা একা তো কিছু করতে পারে না, এরা তো মানে ক্ষুধার্ত হয়ে যায় খাওয়ার জন্য, তো এরা ধরেন যেটা প্যারাসাইটিক টাইপের, কারো উপরে নির্ভর না করলে এরা কিন্তু আসলে সার্ভাইভ করতে পারে না। তো প্রতিদানে তারা ওই যেটা আমি বলেছিলাম যে তারা আসলে ওই অন্য গৃহস্থের বাড়ি থেকে, তো কমান্ডের ব্যাপারটা এরকম ভাবে আসে যদি ওকে বলে যে ওর বাসা থেকে তুমি আজকে আমাকে চুরি করে এনে দাও, মানে অনেক সময় শত্রুতাও থাকতে পারে। তো তখন করে কি যে ওদের কাছে ছোট ছোট মানে স্বর্ণের ছোট ছোট মানে বাটি টাইপের থাকে, ওরা করে কি দুই একটা চাল বা দুই একটা পয়সা যেটাই পায় ওইভাবে চুরি করে বাবা মার কাছে এনে দেয়। তাতে হয় কি মানে এটা আমার মাও দেখেছেন এরকম কাহিনী যে মানে তারা আস্তে আস্তে দেখা যায় যে দরিদ্র হয়ে পড়েন এবং হতদরিদ্র হয়ে পড়েন, কিন্তু উল্টা দিকে মানে অপরপক্ষ তারা মানে খুবই মানে অনেক সম্পদ কোনো না কোনো ভাবে তারা মানে যেই কাজই করে দেখা যায় যে ভালো হয়, কিন্তু সমস্যাটা ওইখানেই যে তাকে কন্টিনিউয়াসলি তাকে লালন করতে হবে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার করতে হবে, খুবই ভয়ঙ্কর। এবং এটা সাধারণত দেখা যায় যে এটা এই কারণেই দেখা যায় যে অনেক জায়গায় মানুষ জানে শুনে যায় না কারণ জানে যে তাদের বাসায় এরকম একটা ব্যাপার আছে, হ্যাঁ তো খারাপ ব্যবহার করে না তাদের সাথে, মানে একটা ব্যাপার আছে আর কি। মানে আমরা যেমন আমরা নিজেরাই আমার দাদার বাড়িতে যাই না, আমার মা খুব ভয় পান এই সমস্ত ব্যাপার।
আচ্ছা আমাদেরকে রহনপুর থেকে অলরেডি একজন শুনে মানে একদম এসএমএস পাঠিয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে কায়সার রহমানি, তিনি বলছেন যে ফ্রম রহনপুর, তিনি বলছেন যে মারানজি বামুনদের ঘটনাটা আমি পাঠিয়েছিলাম, আমার প্রশ্নটা বামুনের মানে সাইজ, আচ্ছা বামুন সাইজ কেন মানে আর তারা এই ধরনের কেন, এটা কি জানা আছে যে এই সাইজটা বিশেষ করে হয় কেন, এটা কি জানা আছে?
অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে এই দেবতাদের সাইজ কার কি হবে কোনোভাবেই এটা আমরা বলতে পারি না, জিন কেন লম্বা হবে আমরা তো এটা বলতে পারবো না, বাট আমরা এই কারণে গুড্রো মানে ছোট আর কি, এবং মানে এটা খুব ছোট খুবই ছোট আর দেখা যায় এদেরকে।
আচ্ছা এরকম কখনো হয় যে তারা হয়তো খেপে গিয়ে বা তারা হয়তো মানে নিজেরা কোন সময় গৃহকর্তাদের বিপক্ষে গেছে বা গৃহকর্তার ক্ষতি করেছে, এরকম এরকম সম্ভাবনা বা এরকম ভয়ের ব্যাপার থাকে নাকি?
এরকম ভয়ের ব্যাপার থাকে এটা থাকে যে যদি আপনি ঠিকমতো তাদেরকে ধরেন মেনটেন করতেছেন না, যেমন আমার নিজের দাদার ক্ষেত্রে যেটা হয়েছে যে উনি যখন পরপর অনেকগুলো ছেলে মেয়ে মারা গেল, ঠিক আছে, অনেক ছেলে মেয়ে মারা যাওয়ার পরে আমার বাবা যেটা বললেন যে একবার আমার দাদা এরকম মানা করে উনি মানে হাটে চলে গেছিলেন বা কোনো একটা কাজে, তো তারপরে উনি মানে দেখলেন যে উনি অনুমতি ছাড়াই তার একটা সন্তানকে ওইভাবে ইয়ে করা হয়েছে। তো এটা নিয়ে আর কি বাবা বলছিলেন যে অ্যাকচুয়ালি ক্ষতি বলতে অন্য কোনো ক্ষতি ওরা করে না, কিন্তু দেখা যায় যে আপনার একটা আপনার পরিবারের সদস্যদের উপর ক্ষতিটা করে, এটা করে, অবশ্যই করে।
ওকে, সো পরিবারের এরকম ক্ষতি হয়, তার মানে এই ঘটনাটা সত্যি। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে মানে আমরা যে ভূত প্রেত বা মানে অলৌকিক শক্তি যাই বলি না কেন, আমরা এক একজন এক এক কথা বলি, তো অনেকে আছে যে অনেকে মানে আমরা কাউকে বিশ্বাস বা অবিশ্বাস কোনো কিছুই করতে বলছি না, তো মানে আপনার কাছে পার্সোনালি কি মনে হয় এই যে অলৌকিক কোনো জগৎ আছে কি নাই, এটা কি মনে হয়?
অলৌকিক জগৎ আছে এটা আমি 100% বিশ্বাস করি, প্লাস আরেকটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, যেটা আমাদের কমিউনিটির ভিতরে আছে। আমি হয়তো আপনাকে ফোনে বলেছিলাম যে ডাইনি বিদ্যা, যেটা এখন ব্ল্যাক ম্যাজিক আপনার সারা বিশ্বে এটা সবাই জানে যে এটা আছে। যেমন আমরা দোয়া পড়ি, এটা কি, এটা করে এটা পাওয়ার পাই, এটা কিভাবে পাই?
So
definitely Lucifer is there, devil is there, তাহলে তারও তো নিশ্চয় একটা ব্যাপার আছে। তো এই দিক থেকে আমি জানি যে এটা আছে, এবং আমরা সাঁওতালরা বিশেষভাবে আমরা এটা এটা আমাদের সংস্কৃতির ভিতরেই আছে, তো আমরা এটা অস্বীকার করতে পারি না, এবং এটা আমাদের আমরা মানে এক্সপিরিয়েন্স করি ডে টু ডে লাইফে অনেক সময়। সো আমরা যে ধর্মাবলম্বী হই না কেন, যেহেতু এটা আমাদের একটা কালচারের ভিতরে আছে, তো
আমরা তো এখন মানে সবকিছু যদি আমাদেরকে এখন শুনিয়ে দেন উনি, তাহলে বুঝতেই পারছেন, লিজ যদি আমাদেরকে সবকিছু শুনিয়ে দেন তাহলে আপনারা হয়তো অনেকেই মানে অফ করে ফেলতে পারেন। সুতরাং লিজকে আমরা এখনই যেতে দিচ্ছি না, তার আগে আমরা আরেকজন সাথে পরিচিত হব, আবারও ফিরে আসবো লিজের কাছে, এবং তার আগে আমরা আরেকজন গেস্ট রয়েছেন তার কাছে একটু পরিচিত হব। কি নাম আপনার?
হ্যালো লিসনার্স, আমি মিনহাজ।
আপনি কোথা থেকে এসেছেন একটু বলেন, আপনার ঠিকানাটা বলেন।
কাফরুলে থাকি আমি।
কাফরুলে থাকেন, ওকে। আপনার কিছু ঘটনা আছে আমরা জানি, যে ঘটনাটা আপনি একটা ঘটনা বলেছিলেন আমাকে, দুটো ঘটনা বলেছিলেন ইনফ্যাক্ট, কোনটা দিয়ে শুরু করতে চান?
আমি আমাদের গ্রামেরটা দিয়ে শুরু করি। আমি মানে আমাদের গ্রামটাতে একটা পুকুর আছে, যে পুকুরটা আর কি মহিলাদের জন্য, এটা বাড়ির পিছনকার দিকে, মানে ছেলেরা যেতে পারে না, মহিলারা আর কি গোসল করে কাপড় চোপড় ধুয়ে এরকম। তো ওখানে আর আমার একবার আমি আর আমার একটা চাচা ওখানে গেছি মাছ ধরার জন্য, তো ওখানে লুকায় মাছ ধরতে হয়, সবাই মাছ ধরতে পারে না, বছরে একদিন মাছ ধরা হয়, গ্রামবাসী ভাগাভাগি করে নেয়।
আচ্ছা,
তো ওখানে মানে যদি দেখে ফেলে মাছ ধরতে সিঙ্গেল কাউকে সমস্যা আছে,
সমস্যা
হবে। তো আমরা রাত্রে অনেক রাত্রে আজানের আগে, ভোর আজানের আগে গেছি ওখানে মাছ ধরতে, তো আমার যে চাচা উনি কাদার ভিতরে মানে ডুবে মাছ ধরতেছে, হাতে হাতে মাছ ধরতেছে, আর আমি পাশে দাঁড়ায় আছি। তো এই সময় আমার আমার চাচার একটা চাচা, একটু দূর সম্পর্কে আপন না, তো উনি ওখানে কিছু কবরস্থান আছে, সে কবরের দিকে যাইতেছে।
আচ্ছা,
যাইতেছে, তো আমার চাচা ওনাকে ডাক দিছে, ওনার নাম হচ্ছে ইউসুফ, ইউসুফ কাকা বলে ডাক দিচ্ছে। ডাক দিয়ে ওঠার পরে সাডেনলি ওনার মনে পড়ছে যে ইউসুফ কাকা তো মারা গেছে অনেকদিন আগে, কিন্তু উনি ব্যাপারটা বুঝতেই পারেনি, কারণ সামনে একদম চোখের সামনে দেখা, ওনার আর খেয়ালই নেই ব্যাপারটা। তো ডাক দেওয়ার পর কিছুক্ষণ পরে ডাক দিছে, কিন্তু কোনো ওখান থেকে কোনো রিপ্লাই নাই, হাঁটতেছে হাঁটতেছে। এরপরে হঠাৎ করে আজান দিছে, পরে ব্যাপারটা মিলাই গেছে, আর তার আগেই কাকার মনে পড়ছে আমার যে ইনি তো মারা গেছে দুই বছর আগেই আরো। তো ব্যাপারটা জানার পরে উনি না উনি পানির ভিতরে মানে নিজের শরীর পুরো ডুবে ফেলাইছে, যাতে কোনো সমস্যা না করতে পারে, কিন্তু সমস্যা হয় নাই কোনো।
আপনি বলেন।
এরপরে উনি আমাকে নিয়ে তাড়াতাড়ি করে গ্রামে মানে বাসায় চলে আসছে, আমাদেরকে বাড়িতে নিয়ে চলে আসছে, জানে আমি তো গেছি ওখান থেকে, জানে আমার কোনো সমস্যা টমস্যা না হয়, এ কারণে উনি আর কি আমাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসছে।
ওকে, সুতরাং যে মানুষটিকে দেখেছিল সেই মানুষটির আসলে কোন অস্তিত্ব তখন ছিল না, উনি অনেক আগে মারা গেছেন এবং দেখার কিছুক্ষণ পরে তা সেটা মনে হয়েছে যে আচ্ছা ওনাকে কেন দেখলাম, উনি তো মারা গেছেন। সুমন ভাই চলে এসেছেন।
রাসেল ভুল বলেছে, আমি আসলে সাকিব, সুমন বলছে।
সাকিব ভাই আসছেন, থ্যাংক ইউ সাকিব ভাই আসার জন্য, অনেক কষ্ট করে এসছেন। সুমন ভাইয়ের কি অবস্থা?
সুমন ভাই মারাত্মক ভালো আছে, এত ভালো একটা মানুষ মানে হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আসলাম এবং যদিও আজকে আমার কাছে তেমন কোন স্টোরি নেই, বিকজ ব্যাপারটা হচ্ছে কি আমরা ইদানিং তো ওই যে আমাদের ওই ভৌতিষ্টের নাটকের শুটগুলো করছি,
রাইট,
নাটক পার্টে শুট করছি, তো এখন আমরা ইনভেস্টিগেশনও যেতে পারছি না, তো আমাদের কনসার্ট নিয়ে অনেক বেশ ঝামেলার মধ্যে দৌড়ের উপর আছে।
আচ্ছা,
সো যে কারণে ইনভেস্টিগেশনে যাওয়া হচ্ছে না। কয়েকদিন আগে আমরা একটা আনঅফিসিয়াল ভাবে মানে পুরোপুরি ইকুইপমেন্ট নিয়েও যাইনি, একটা জায়গায় জাস্ট গিয়েছিলাম, মানে জাস্ট জায়গাটা রেকি করতে দেখতে গিয়েছিলাম। ওখানে স্টোরিটা খুব ইন্টারেস্টিং, তো ওটা আমার ভালো লেগেছে, ওটা নিয়ে আজকে হয়তো বা আজকে এটা নিয়ে আলাপ করতে পারি। যদি
আমি কমপক্ষে মানে আমি কতগুলো ইমেল পেয়েছি আপনি মানে জাস্ট বিশ্বাস করতে পারবেন না, আমি গুনি নাই, তবে মিনিমাম 8-9টা মানে যারা ডিটেল লিখেছেন, এসএমএস পেয়েছি অসংখ্য, এবং আপনি যে লাস্ট যে এপিসোডটা যেখানে করতে চেয়েছেন মানে যে বাসাটায় এবং ওই যে আপনি যেখানে এক্সপিরিয়েন্স করেছেন অলরেডি, তো অনেকেই এই ঘটনার সাথে নাকি পরিচিত, মানে এই টাইপের ঘটনার সাথে, এবং এরকম ঘটনা ঘটে এবং তারা সুমন ভাইকে অনেক বেশি ভালোবাসেন, তাদের সুমন ভাইকে অনেক বেশি ভালোবাসেন, তাদের মানে একদম আটমোস্ট রিকোয়েস্ট তাদের যে আপনি যেন লাস্ট এপিসোডটা না করেন, মানে ওইখানে যেন না যান, এটা তারা রিকোয়েস্ট করেছে। সুতরাং এটা আপনার লিসনার, এটা আপনার সব হচ্ছে মানে এটা অডিয়েন্স, সো তাদেরকে আপনি বলবেন সবার।
আমার কেনজানি মনে হয় আমরা যদি লাস্ট এপিসোডটা না করি, ওটার ইনভেস্টিগেশনটা অলরেডি আমাদের অনেক বড় হয়ে গেছে, মানে আমাদের একটা এপিসোডে হবে না, দুইটা কি তিনটা এপিসোডও লাগতে পারে ইনভেস্টিগেশন পার্টটা। আমার কেন জানি মনে হয় প্রথম দুইটা ইনভেস্টিগেশন দেখার পরে তখন তারা আমাদের গালাগালি করবে আমরা কেন যাই নাই, এত ইন্টারেস্টিং হয়ে গেছে। রিস্ক ফ্যাক্টর তো আছেই, বাট আমরা যেটা চিন্তা করছি যে কারণে আমরা এখন ওখানে যাইনি, আমরা আগে ভৌতিষ্ঠে সব কাজ শেষ করে সব রেডি করার পর তারপর যাব।
আপনি বলেছেন যে মানে জিব্রান এবং সাকিব ভাই দুজনকে আপনি নিতে চাচ্ছেন না ওই সময়, মানে আপনি আগে একা যাবেন।
এরকম একটা, বাট এখন একটা সময় সিনারিওটা অন্যরকম ছিল, বাট আমি শিওর ঘুরে ফিরে দেখা যাবে যে আমি যাচ্ছি, সাকিব যাচ্ছে, জিব্রান, মানে আমি মানে সাকিব আর জিব্রান ছাড়া ভৌতিষ্ক অ্যাকচুয়ালি ভৌতিষ্ক না আর কি।
আচ্ছা,
সো অ্যাকচুয়ালি আলটিমেটলি আমাদের তিনজনেরই যাওয়া হবে, এবং আমরা এই এই ধরনের ব্যাপারে একজন এক্সপার্ট কে আমরা নিয়ে যাচ্ছি আমাদের সাথে, যে কিনা এগুলো
মানিকগঞ্জ থেকে যার কথা বলেছেন আপনারা সবাই,
ওই ভদ্রলোক আমাদের সাথে যাবে,
রাজি
হয়েছেন। সো আমার মনে হয় ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হবে, এবং এতদিন যখন এখন পর্যন্ত আমরা এই ভূতের ফেমি যখন শুরু করেছিলাম তখন আমরা বলতাম যে আমরা 28টা জায়গায় গিয়েছি, 30টা জায়গায় গেছি, এখন ওই দিন আমরা হিসেব করে দেখি যে আমাদের কত 57 না 58 প্লেসেস আমরা গেছি, অনেক জায়গায় অ্যাকচুয়ালি যাওয়া হয়েছে লাস্ট এক বছর দুই বছরে, এতদিন যখন কিছু তেমন হয় নাই, মোস্ট প্রবাবলি আমরা বেরিয়ে আসবো।
আচ্ছা, তো এটা এটাই ছিল আর কি, আমি আমাকে জানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল।
থ্যাঙ্কস ফর এভরিওয়ানস কনসার্ট, তারা কনসার্ট এবং খুব ভালো হয়েছে, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এর জন্য।
সেটাই
আমরা দেখছি কি করা যায়।
হ্যাঁ, সেটাই মানে অনেকেই এবং এই মানে ইমেল করে করে অনেক বড় করে যে ব্যাপারটা লেখা এটা বোঝা যায় যে আসলেই ব্যাপারটা, এবং যারা লিখেছেন তারা অনেকেই দেখেছে যে তারা জানেন এরকম ধরনের ঘটনা শুনেছেন তারা, এবং বলছেন যে সিমটম যেগুলো পাচ্ছি এবং আপনি যেগুলো বলেছেন সেগুলো যে যে সমস্ত ক্লুগুলো রয়েছে সেগুলো বলছে জায়গাটা খুব ভালো হওয়ার কথা না। সো এই রিকোয়েস্টটা ছিল, আর আরেকটা রিকোয়েস্ট ছিল এরকম যে মানে আপনার লাস্ট এপিসোড কি করার খুবই দরকার আছে নাকি এটা কন্টিনিউ করা যায় আরো 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 ধীরে ধীরে নাকি সিজন, মানে
অ্যাকচুয়ালি আমরা ভৌতিষ্টা চিন্তা করেছিলাম একটা সিজনই থাকবে 13টা এপিসোডের, বাট আমরা ইনভেস্টিগেট করতে করতে একটা সময় এসে এখন আমরা 9টা লোকেশন পেয়েছি অলরেডি, এই 9টা লোকেশন প্রচন্ড ইন্টারেস্টিং।
আচ্ছা,
কিন্তু আমরা 9টা লোকেশন থেকে আমরা 6টা লোকেশন হয়তো আমরা দেখাচ্ছি এবার, আরো 3টা লোকেশন কিন্তু রয়ে গেছে, এছাড়া সামনে আরো লোকেশন আমরা পাবো আমরা জানি। সো আমাদের এই ফার্স্ট সিজনটা যদি ঠিকঠাক মতো চলে, সবকিছু যদি ঠিক থাকে, তাহলে ডেফিনেটলি আমরা সেকেন্ড সিজনে যাব, বাট ফার্স্ট সিজন থেকে সেকেন্ড সিজনের মধ্যে হয়তো অ্যাটলিস্ট 6 মান্থস এর একটা গ্যাপ থাকতে পারে, বিকজ এখন ব্যাপারটা যেহেতু একটু অন্যদিকে চলে গেছে, ঘোষণের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, একটা ইনভেস্টিগেশনে গিয়েছিলাম, সামনে আবার যাব, সো ওইসব ব্যাপার আসলে মেবি আমাদের সেকেন্ড সিজন এরকম হতেই পারে যে ভৌতিষ্ট উইল
গ্লোবাল আর কি, মানে আমরা হয়তো দেশের বাইরে কিছু জায়গায় যাবো, চিন্তা ভাবনা আছে। সো ওটা অনেক পরের চিন্তা আমাদের, এখন মেইন চিন্তা হচ্ছে যে মানে আমার চেয়ে বেশি চিন্তা সাকিবের, এখন মাথা খারাপ হয়েছে যে কবে ভবিষ্যৎটা শেষ হবে। মানে আমাদের এই যে প্রত্যেকবার পিছাচ্ছে, এবার ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের কিছু জিনিস পিছিয়ে গেছে, অনেক কিছু পিছিয়ে গেছে। সো আমাদের তো এই মাসেই শুরু করার কথা ছিল, তারপর চিন্তা করলাম এপ্রিল, এখন আবার চিন্তা করছি মে, মানে এরকম একটা ব্যাপার হচ্ছে আর কি। বাট আমরা চেষ্টা করবো। আচ্ছা আমি একটা অফ টপিক অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা আমি প্রত্যেকবার বলতে চাই, বলা হয় না। আমার ছেলের দুটো ফ্রেন্ড আছে, মানে ওর একটু ওরা ক্লাস ক্লাস ফাইভে পড়ে গ্রিন হেরলে, পিচি দুটো ছেলে, একজনের নাম হচ্ছে সাইরত আর একজন হচ্ছে রিয়াসত। এরা আমার সিভিয়ার হিউজ ফ্যান, মানে আমার গানটা অনেকদিন ধরে ফলো করে, এবং তারপরে তারা ভৌতিস এবং এই যে ভূত এফ এম এর সিভিয়ার ফ্যান হয়ে গেছে। মানে ভূত এফ এম এ এভরি নাইট, মানে এভরি উইকে রাত্রেবেলা কি হচ্ছে না হচ্ছে এগুলো আমার ছেলেকে তারা খবর দেয়। জানিস তোমার বাবা তো ওই দিন অমুক জায়গায় গেছিল, আমার ছেলেও জানে, আমাকে কল দেওয়া জিজ্ঞেস করে। সো অ্যাকচুয়ালি ওদের সাথে আমি মিটও করেছিলাম, ক্লাস ফাইভের দুটো ছেলে, এবং ওদের থ্যাংকস আমাদের এই ভূত এফ এম রেগুলার শোনার জন্য, ওরা নিশ্চয়ই আজকে শুনছে।
আমাদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক থ্যাংকস যে এত কষ্ট করে এত রাত্রেবেলায় বাচ্চা ক্লাস ফাইভে পড়ে, তারপরে এত রাত জেগে যে শুনছে, এটা মানে বিরাট ব্যাপার। এবং ওরা নিশ্চয়ই অনেক হ্যাপি হবে যে সুমন ভাই আজকে আছেন এখানে, সুন্দরবন আরো অনেক অনেক বেশি হ্যাপি অন্যদিনের চাইতেও। তবে আমরা ওই ঘটনাটা তাহলে চলে যাই এখন,
সাকিব এবং জিব্রান নাই, এবং আমাদের ভৌতিস্টের ইনভেস্টিগেশন আমরা বন্ধ করে দিয়েছি বেশ কয়েকদিন আগে থেকে, বিকজ আমাদের ইনভেস্টিগেশন আমাদের হাতে আছে বেশ কিছু, আমরা নাটকগুলো করছিলাম।
আচ্ছা,
আমাদের ইনভেস্টিগেশনের ব্যাপারটা ছিল না আরকি। বাট দেন এগেন আমাদের কয়েকদিন আগে আমরা একটা নিউজ পাই, একটা খবর পাই, এটা ঢাকার একেবারেই আশেপাশে, মানে আমি জোনটা আমি বলি উত্তরা থেকে যেতে হয়তোবা লাগবে কত 45 মিনিটস বা এক ঘন্টা বড় জোরে, এক ঘন্টা লাগবে বড় জোর। তো এরকম একটা জায়গায় একটা বাসার সংক্রান্ত প্রবলেম, মানে ব্যাপার হচ্ছে যে ওই টিপিক্যাল যে নিউজ আমরা পাই, একটা ঘর আছে, একটা বাসার একটা ঘর আছে, ওই ঘরে নাকি সিরিয়াস প্রবলেম হতো একসময়, খুব প্রবলেম হতো, এখন হয় না। তাও এটা বাই এন্ড বাই, মানে একজন জাস্ট বলেছে যেরকম একটা জিনিস হয়। আমাদের অ্যাকচুয়ালি তখন ইনভেস্টিগেশনের মুডেও আমরা ছিলাম না। অ্যাকচুয়ালি আমরা তখন হচ্ছে যে ইয়েতে যাব, ওই শ্রীপুরে আমাদের একটা বাংলো আছে যেটা নিয়ে আমরা এর আগে অনেক কথা বলেছি, ওখানে মাঝে মধ্যে আমি সাকিব জীবন আমরা যাই, আমরা ব্রেন স্ট্রমিং করতে যাই, আমরা আড্ডা দিতে যাই বা ট্রান্সমিট করতে চাই যাই আর কি আমরা। সো আমরা ওখানে যাবো, তো এরকম একটা নিউজ আমরা শুনেছিলাম। শোনার পর চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, আমরা শ্রীপুরের দিকে যাবো, আর এটা হচ্ছে ওই ইয়ের দিক দিয়ে ওই কি বলে টাঙ্গাইলের দিকে যেতে পারে, আমি যে জায়গাটার কথা বলছি আমি একজাক্ট পিসটা বলছি না, আসলে ওই দিক দিয়ে যেতাম।
আচ্ছা,
আর শ্রীপুর তো সোজা, তা আমরা একদিন ডিসিশন নিলাম ঠিক আছে ওখানে যাবো, বাট আমার হাতে যেহেতু সময় আছে আমি একটু ওখানে যাই, একটু ইনভেস্ট মানে একটু ঘটনা শুনি যে ব্যাপারটা কি কি হয়। স্টোরি যেটা শুনেছিলাম সেটা হচ্ছে যে ওই বাসায় ওই ফ্যামিলির একজন লোক, একজন বয়স্ক একজন ভদ্রলোক, যে বলেছে তার দাদা, উনি ওই বাসায় মারা যায়। মানে উনি খুব মানে ওনার বয়স ছিল বেশ বেশি, বাট উনি বেশ শক্ত সমর্থ একজন লোক ছিল, বাট হঠাৎ করে কিছু একটা হয়, হওয়ার পরে উনার উনি খুব অসুস্থ হয়ে যায় এবং কেউ কিছু ধরতে পারে না, এবং আলটিমেটলি উনি মারা যায়। তা মারা যাওয়ার পরে অ্যাকচুয়ালি মানুষজন অতটা ইয়ে করেনি, বিকজ এমনি ওনার বয়স আসলে অনেক বেশি ছিল, মানে হি ওয়াজ সামথিং লাইক 75+ অর সামথিং লাইক দ্যাট, বাট উনি খুব শক্ত সমর্থ ছিল, বার্নিং আপ করতো, মানে এটা করছিল আর কি। সো ওই ঘটনায় যাওয়ার পরে আছে, সো অনেকেই ওই ওনার দাদা যেই রুমে থাকতো ওই রুমটাতে অ্যাকচুয়ালি কেউ থাকতো না, তো মারা যাওয়ার পর ওই রুমে কেউ থাকে না। তারপরে যেটা হলো যে ওদের বাইরে থেকে ওদের একজন আসলো আর কি, তাদের মানে যেই ছেলে আমাকে কথাটা বলেছে তার একটা কাজিন, সে আসার পরে সে এসেছিল কানাডা থেকে, সো এক মাসের জন্য, সো সে ওই ওখানে এসেছে ওখানে থাকবে আর কি। সো তো ওই রুমটা খুলে দিয়েছে তার জন্য, সো ডেফিনেটলি তো ওই রুমে সে থাকে, থাকে থাকতে ওই আসার পরে তার প্রথমে ইয়ে হয় স্টমাক আপসেট হয়, পেট খারাপ হয়। সো এইটা খুব কমন একটা জিনিস, বাইরে যারা অনেকদিন থাকে তারা বাংলাদেশে এসে আমাদের দেশের ঝামেলা হয়, এই এই আমাদের খুব কি বলবো একেবারে ভেজালহীন যে তেল, সার্কাস্টিকলি বলছি, মানে আমাদের দেশের
এবং সবার আগে হচ্ছে ভেজালহীন পানি,
পানি
বিশুদ্ধ পানি,
রাইট, সো বিশুদ্ধ পানি, সো এইসব খাওয়ার পরে অসুস্থ হয় আর কি। তো প্রথম দিকে তারা মনে করেছিল যে এটা ওরকম একটা ব্যাপার, ফুড পয়জনিং টাইপের হয়েছে এটা,
বাট দেখা গেল যে ও ডিটোরেট করছে, কোন অবস্থাতেই ইয়ে করা যাচ্ছে না। তারপরে একটা সময় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে যে হসপিটালে যাওয়ার দুই তিনের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, পুরোপুরি সুস্থ হয়ে যায়, আবার বাসায় আসে, সবকিছু ঠিকঠাক। বাসায় আসার তিন দিনের মধ্যে সে আবার অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, তখন তারা বলে যে ঠিক মতো বোধ হয় ট্রিটমেন্ট বোধ হয় ঠিক মতো হয় নাই, বাট ওই যে ওই সব জিনিসপত্র শুরু হয়েছে, বাসার খাবার, বাসার পানি, কিন্তু কারোর তো কিছু হচ্ছে না, ওরতে এতদিন এটা হওয়ার কথা না। অসুস্থ হয়, মজার ব্যাপার, হসপিটালে যায়, আবার দুদিন পর ব্যাক করে সুস্থ, তার কিছু না। মানে হসপিটালে যাওয়ার পরে সে সুস্থ হয়ে যায় দুই তিন, মানে তখন তার একটু
সন্দেহ,
তার মধ্যে একটু ইয়ে হয়, মানে সবার মধ্যে ইয়ে হয়। ইনফ্যাক্ট যে আমাকে বলেছে ওই ছেলের মাথায় এই জিনিসটা আসে যে এই রুমে আমার দাদা ছিল, উনি এরকম হঠাৎ করে অসুস্থ মারা গেছে, এবং এখন আমার কাজিন আসছে, তারও এই প্রবলেমটা হচ্ছে, সো মেবি মেবি সামথিং ইজ রং, মানে এই জায়গায় আর কি।
আচ্ছা,
তারপরে যেটা হয় যে এই সে আস্তে করে ওই রুম থেকে ওর কাজিনকে সরায়, সরাই বলে যে তুমি আজকে আমার রুমে থাকবা, বলে এই রুমে রাখে। এবং প্রথম দিন ও সাহস পায় নাই, ওর কাজিনের সাথে একসাথে ছিল, এরকম দু একদিন যাওয়ার পরে তারপরে সে, এবং দু একদিন যাওয়ার পরে সে সুস্থ হওয়া শুরু করে। সুস্থ তখন বলে যে ব্যাপারটা কি, ব্যাপারটা আমি একটু বুঝি। বোঝার পরে একদিন সে ওই রুমের মধ্যে রাতে লেগে থাকে, এবং তার কথা হচ্ছে যে সে রাতে যখন ঘুমায়, মানে যখন ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে ওই তার হঠাৎ করে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ঘুম ভেঙে যায় না রাতে হঠাৎ করে, তার ঘুমটা ভেঙে যায় অস্বস্তি, তার হঠাৎ করে মনে হয় কি যে তার ঠিক মাথার এখানে কেউ একজন আছে, মানে বসা, মানে বালিশের পাশে মাথার ওখানে কেউ একজন বসে আছে, মানে জাস্ট এ ফিলিং, নট দ্যাট সে তাকিয়েছে। সে তখন তার একটু তখন ভয় লাগা শুরু করে, সে আস্তে আস্তে ডান দিকে তাকায়, তাকায় কেউ নাই, মানে কেউ নাই। সে বলে আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, রাতবেলা আবার ঘুমায় তেমন কিছু হয়নি। সেকেন্ড রাতে যখন ঘুমায় তখন সে মারাত্মক রকমের একটা মারাত্মক রকমের দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নটা কি তার, সে যখন আমাকে বলেছে বলেছে সময় আমার পুরোপুরি মনে নাই আর কি, দুঃস্বপ্ন দেখেছিলাম এতটুকু মনে আছে যে বিছানাতে আমি শুয়ে আছি এবং আমার পাশে আরেকজন বসে আছে, এবং এই জিনিসটা আমি দেখছি, আবার মানে আমি দেখছি
ওনাকে, যে উনি শুয়ে আছেন আমার পাশে একজন বসে আছে,
মাথার পাশে একজন বসে আছে,
রাইট।
হ্যাঁ, সো বসে আছে, এই জিনিসটা সে দেখে। সো এই অ্যাকচুয়ালি আসল ঘটনা বলি, আমাকে যখন এই গল্পটা বলছিল আমাকে এই গল্পটা দিয়ে শুরু করেছিল যে এরকম স্বপ্ন দেখছিলাম, এরকম এরকম ব্যাপার, তখন আমি ইন্টারেস্টেড হয়েছিলাম, তখন সাকিব জীবন আমরা এখান থেকে অ্যাকচুয়ালি গল্পটা শুরু হয় আর কি। সো সে নাকি বসে আছে, এরকম একটা জিনিস দেখে, তারপরে অনেক কিছু হয়, তার কিছু মনে নাই। সো তখন আমি তাকে একটা জিনিস বললাম যে এই জিনিসটা অ্যাকর্ডিং টু আওয়ার রিলিজন, আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের ভিতর থেকে একটা জিনিস কিন্তু বের হয়, স্পিরিট টাইপের একটা কিছু, সে কিন্তু শরীর থেকে একটু বের হয়, হাফ কিছুটা ভিতর থেকে কিছুটা বাইরে আসে আর কি। সো তখন মানে এটা খুবই ন্যাচারাল যে কেউ একজন দেখতে পারে যে সে শুয়ে আছে।
আচ্ছা,
আমি এরকম স্টোরি আগে শুনেছি যে একজন আমাকে এসে বলেছে যে আমি শুয়ে, আমি স্বপ্ন দেখছি আমাকে বোবা ধরছিল, বোবা ধরছিল মানে কি হয়েছিল, দম বন্ধ হয়, যেটা আমি খুব দুঃস্বপ্ন দেখছি, তুমি কি দেখছো? তখন সে আমার বলে যে আমি শুয়ে আছি বিছানায়, আমার উপরে পিঠের উপরে উপর হয়ে কালো রঙের একটা কাপড় টাইপের একটা কিছু একটা শেপ আমাকে গলা চেপে ধরে আছে। আমার যখন এই কথা বলছে আমি সাথে সাথে তখন বলছি যে তুমি রাতে সুরাপের ঘুমাবা, তুমি জিনিসগুলো অ্যাভয়েড করো, এই টাইপের জিনিস যদি কখনো দেখো এটা অ্যাভয়েড করতে হবে, বিকজ মোস্ট লাইকলি এটা হতেই পারে যে তোমার, তুমি তখন হচ্ছে ঘুমের মধ্যে তোমার স্পিরিট একটু বাইরে এবং দেখছে যে ইভিল টাইপের একটা কিছু তোমাকে গলা চেপে ধরছে, এই কারণে তোমার ওই জিনিসটা হয়েছে। মেবি ইটস নট এ ড্রিম, মেবি ইউ স দ্য রিয়েল থিং।
এবং অনেকেই SMS করে এটা জানায় এবং অনেকে জানাচ্ছে যে মানে একদম সত্যি সত্যি দেখতে পায়, মানে এটা স্বপ্ন না, মানে পুরো জায়গা আছে।
এবং যেসব কেসে মানুষজন মানে থার্ড পার্সন ভিউ থেকে দেখবে তখন তাদের সিরিয়াস হতে হবে,
রাইট?
হ্যাঁ, মানে সে দেখছে তখনই ব্যাপারটা সিরিয়াস কিন্তু। সো এনিওয়েজ, তো সে ওরকম একটা জিনিস দেখে অনেক ভয় টয় পায়, এবং থার্ড দিন যখন তার জ্বর আসে, তার জ্বর আসে আর কি, তখন সে ভয় পায় যায়, তখন সে রুম থেকে বের হয়ে যায়, ওই রুমে রাতবেলা থাকে না আর কি, এরকম একটা জিনিস হয়। তো এই জিনিসটা হওয়ার পরে সো ওই রুমের মধ্যে একটা সমস্যা আছে, এই কি ব্যাপার? আমাদের ব্যাপারটা হয়েছিল যে আমরা এই ঘটনাটা শুনে আমরা যাই, যাই আমাদের প্ল্যান তো ছিল যে আমরা থাকবো হচ্ছে শ্রীপুরে, আমার বাংলাতে রাতে থাকবো, তো আমরা অ্যাকচুয়ালি ফ্রি ছিলাম, তো আমরা বললাম যে আমরা থাকতে চাই, তো ওরা রাজি হয়েছে যে কোনো অসুবিধা নেই, থাকেন এবং গেস ওয়াট আমরা একটা থাকছিলাম, আমাদের কিছু হয় নাই, নাথিং হ্যাপেন্ড, কোনো কিছু ফিল করি নাই। তো আমরা এই জিনিসটা আমাদের পুরোপুরি অফিসিয়াল ইনভেস্টিগেশন ছিল না, আমরা কোনো ইকুইপমেন্ট বললাম তো যে আমাদের একটা প্ল্যান ছিল না, আমরা ওইভাবে প্রিপেয়ার হয়ে যাইনি। আমরা একটা থেকে যখন কিছু হয় নাই সকালবেলা আমরা ডিসঅ্যাপয়েন্টেড আমরা চলে আসছি। চলে আসার পরে তারপরে অনেকদিন পরে ওই জিনিসটা আবার, এই ঘটনাটা অনেক আগে হয়েছিল, জিনিসটা আবার আমাদের মাথায় আসে এইভাবে যে অনেকদিন পরে ওই ছেলের সাথে আমাদের আবার দেখা হয়, দেখা হওয়ার পরে আমাদের আবার মনে পড়ে, তখনও কিন্তু আমরা এই ইনভেস্টিগেশনটা মানে তখনও আমরা মানে ভৌতিস্টের ফরম্যাট কেমন হবে এরকম একটা ব্যাপার ছিল, এটা অনেক আগে ছিল, আর এটা এখনকার তারপরে ঘটনাটা নতুন, বেশি আগের না। তা ওর সাথে কথা হয় তখন আমরা বললাম যে ওই রুমটা কি এখন ওরকম আছে, ওই রুমে কি কেউ থাকে, বলে না রুম তো কেউ থাকে না, ওই রুমের মধ্যে জিনিসপত্র আছে বাট কেউ রাত্রেবেলা থাকে না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন। তা আমরা আবার ইয়েতে আমরা ওই রুমে গিয়া আমরা থাকবো, আমরা থাকবো মানে আমরা কিছু জায়গা চাই। তো আমরা গেলাম, যাওয়ার পরে রাত্রেবেলা আমরা ফ্র্যাঙ্কলি স্পিকিং রাত্রেবেলা আমরা ঘুমাই না, আমরা কেউ ঘুমাই না, বাট যাওয়ার পরে একটু অন্যরকম লাগছিল, মানে মনে হচ্ছিল যে সামথিং ইজ রং, কি যেন একটা প্রবলেম, কি যেন একটা প্রবলেম, এই টাইপের একটা লাগছিল, অস্বস্তি লাগছিল। বাট রাত্রেবেলা কিছু হয়নি, আমরা ঘুমাইও নাই, কিছু হয়নি, বাট এবার বেশ নাশকন্দা ছিলাম যে না আমরা এক রাত না, আমরা দরকার দুই তিন রাত থাকবো, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে অবস্থা। তা আমরা ওই দিন সবকিছু ঠিকঠাক, আমরা আবার দিনের বেলা আবার ব্যাক করছি, আমাদের কাজ ছিল, আমরা রাত্রেবেলা গিয়ে থাকবো, দিনের বেলা ব্যাক করছি, ব্যাক করে রাত্রেবেলা আবার গিয়ে থাকছি। রাত্রেবেলা যখন গিয়েছি ততক্ষণে দেখলাম যে রুম টুম পুরো পরিষ্কার করা, বাসাতেও জেনে গেছি মানে এখন তো ভূত এফ এম ভূত সব জানে, মানে অন্যরকম ব্যাপার, হ্যাঁ অন্যরকম খাতির, খাবার টাবার রান্না করা, মানে অন্যরকম বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এবং রুম টুম পুরো পরিষ্কার টরিষ্কার করা, একটা সুন্দর ইয়ে করা, ইনফ্যাক্ট রুমের মধ্যে আগে ইয়ে ছিল একটা ওই কি বলে জাজিম বলে না, মোটা জাজিম টাইপের ছিল,
তোষকের মতো,
তোষকের মতো মোটা ছিল, এখন আবার তার আবার খাটো একটা খাট বিছানো।
বাহ বাহ বাহ,
আমি বললাম যে বাহ, এত কিছু দরকার ছিল না, এটা এতই হইতো এই ব্যাপার স্যাপার। তা আমরা কিন্তু অলরেডি ডিসঅ্যাপয়েন্টেড, আমরা কিন্তু দুইবার থাকছি কিছু হয় নাই, মানে এইবার রাত গেছে আছে আজকে লাস্ট রাত, এইটাই ব্যাপার। এবং রাত্রেবেলা আমরা যখন এর আগের রাতে কিন্তু আমরা ঘুমাই নাই, সকালবেলা আমরা কাজে চলে গেছিলাম, যেটা বললাম যে আমাদের কাজ ছিল, আমরা ঢাকায় ব্যাক করছিলাম, সো আমরা খুব টায়ার্ড এবং গেছি। এবং যাওয়ার পরে আমাদের সবার কথা একটাই যে আমরা আসি ঘুম পেলে ঘুমাবো, কোনো অসুবিধা নেই, এটা কোনো ইটস নট বিগ ডিল, মানে জিনিসপত্র তো ফিল করে বা অসুস্থ হবে, কিছু তো একটা হবে, ওটা তো আমাদের যেমন জেগে থাকতে হবে। আমরা আমরা যেটা করেছি যে আমাদের ওই যে
ক্যামেরাটা
সবকিছু সেট করেছি, সেট করার পরে আমরা রাত্রেবেলা বসে আড্ডা দিচ্ছি, আড্ডা টাড্ডা দিচ্ছি, গল্প গল্প করছি, এভরিথিং ইজ ফাইন, কোথাও কোনো সমস্যা নেই। বাট হঠাৎ করে আমার একটা একটা জিনিস হয়, আমার এই যে ঘাড়ের ইসের একটু কেমন জানি করে, একটু ঠান্ডা লাগে, একটু অন্যরকম আমার একটু ওরকম হচ্ছে। তখন আমি জিব্রান আবার এগুলো খুব ভালো বুঝি, আমি জিব্রান বলছি জিব্রান এই তুমি কি কিছু বুঝতেছো নাকি, জিব্রান বলে যে সময় আমারও লাগতেছে, বাট আমাদের দুজনের মধ্যেই না তখন কাজ করতেছে ব্যাপারটা এরকম যে এটা তো ইয়ে সাইকোলজিক্যাল, কজ আমাদের দুইবার ফ্লপ মারছি, এইবার এইবার নিশ্চয়ই আমরা চাচ্ছি যে একটা কিছু হোক, সো আমাদের সাইকোলজিক্যাল এই জিনিসটা হইতেছে। তো আমরা এগুলো নিয়ে উড়ে ঠুড়ে দিয়েছি, শাকের ততক্ষণ ঘুমিয়ে গেছে, আচ্ছা সে প্রচন্ড টায়ার ছিল তার, সেটাকে খুব দৌড়ে দৌড়ে ছিল আর কি কাজে। তো ফাইন আমরা সবাই ঘুমাবো, এরকম একটা সিচুয়েশন। একটা সময় সকাল সকাল মানে কি তখন বোধহয় রাত চারটা আটটা কিছু একটা বাজে, তো ততক্ষণ আমি ঘুমিয়ে গেছি, জীবনে ঘুমিয়ে গেছি, আমিও তখন মানে ঘুমাইতে চলে গেছিল কিছু, বাট আমার ঘুম ভাঙছে। এবং গেস ওয়াট, ওই যে বোবা ধরলে যেরকম হয় ওই ধরনের একটা মানে প্রচন্ড ভয় আমার ঘুমিয়ে গেছে, মানে আমার দমটম বন্ধ হয়ে গেছিল আর কি, মানে যেটা হয় আর কি। উঠার পর আমি উঠছি, উঠার পর মানে পুরো ঘামটাম ছুটে গেছে, মানে বেশ বেশ ভয় পেয়েছি আর কি সোজা কথা। সো তখন আমি যখন ভয় পেয়েছি আমি তখন মানে ফার্স্টে তো কিছুক্ষণ লাগছে যে আমার একটু নর্মাল হতে যাচ্ছে, ঠিক আছে নর্মাল হওয়ার পরে আমার মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে ভয় পেয়েছি এটা কিছু না, এটা বোবা ধরছিল যে জিনিসটা হয় হয়তো, বা ওই যে খিচুড়ি চিচুড়ি খাইছিলাম মানে কিছু হয়তো বদ হয়েছে, মানে অনেক সময় এইসব কারণে
শরীর খারাপ থাকবে,
বুকে গ্যাস্টেস ফর্ম করলে প্রেশার দিলে তখন এই টাইপের খারাপ লাগে আর কি। সুইটা বসে আছে কোনো অসুবিধা নেই, কিছু নেই। এবং স্টোরিটা তারপরে খুব ধুম করে শেষ হয় আর কি, আমাদের ওই রাতে কিছু হয় নাই। তো ওইটাতে যখন কিছু হয় নাই আমরা মানে ফ্লপ মারতে গেছি যে আচ্ছা ঠিক আছে এটা আসলে কিছু না, কিছু হবে না। বাট এই লাস্ট রাতটাতে আমাদের একটু ইয়ে লাগছিল, এই করতে করতে হঠাৎ করে সাকিব হঠাৎ করে একটা জিনিস বলল যে শোন ভাই আমরা তো এখানে সবকিছু সেট করছি,
এইটাই করছি আমরা তো ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে তো আমরা আগের দিনও টেস্ট করছি, আমরা কিন্তু এই জিনিসটা আজকে করিনি, যেহেতু আজকে রাতে প্রবলেম হয়েছিল আমরা কিন্তু আজকে করিনি। আমি তখন বললাম হ্যাঁ এটা আমাদের ভুল ছিল, বিকজ আমরা এভরি নাইট এক জায়গায় গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রিডার দিয়ে আমরা ইয়ে করি যে ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে নাকি, সেটা আমরা করিনি বিকজ কতকে রাতে করছে, বিকজ ক্যামেরা ট্যামেরা তো সব আগের মতনই সেট করা, নতুন করে তো কিছু করিনি না, বিকজ কোনো আওয়াজও হয়নি, কোনো কিছু ফিলও করিনি, সো করাও হয়নি। সাথে সাথে বললাম যে না আমরা আর একটা রাত থাকবো, এবার আমাদের বাইর করতে হবে। সেকেন্ড রাত আমরা যে থাকবো ওই ট্রাস্টমি ওই যে ওই দিনটা যে গেল এই দিনের মধ্যে আমরা সবই বুঝতেছি আমাদের শরীর ভালো না, ইউর ফিলিং সিক, আমাদের কিছু একটা হয়েছে। হ্যাঁ তো এই লাস্ট রাত, লাস্ট রাতের কথা, আমরা বিছানায় শুয়েছি, বসি, বসে আমরা গল্প করতেছি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রিডার আমরা নিয়ে অন করছি যে আমরা এখন রুমের মধ্যে করবো, আমরা রুমের সব কোনা কাঞ্চি মারলাম, কিছু নাই কিছু নাই কিছু নাই। আমরা এই একটা জাজিম বিছানা ছিল এক জায়গায়, হ্যাঁ এখন তো ওখানে জাজিম নেই, একটা খাট আছে, আমরা খাটের নিচে ধরলাম ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড স্পাইক মারল একটা।
ও মাই গড,
আচ্ছা ঠিক আছে খাটের নিচে স্পাইক মারল, খাটের নিচে কিচ্ছু নাই, মিলেই আসে অন্য কোথাও আসে না, আমরা ধরতেই পারছি না যে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা কোথায়। খুব ধুম করে কিন্তু আমাদের এটা শেষ হয়, আমি ধুম করে শেষ করে দিব, সাথে সাথে মাথার মধ্যে একটা জিনিস কাজ করছে, আমি তখন জীবনে বললাম জীবন খাটে ধরো, এন্ড গেস হোয়াট, খাটে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড লাফালাফি করছে, বেডের উপর কিন্তু জাজিম আগের জাজিমই, আমরা ফার্স্টে ওই জাজিম উঠেছি, আমরা তারপর ওই ছেলেকে ঢাকসি ডেকে বসছি এই জাজিম কি কোথায় ছিল, বলে এই জাজিম তো জাজিমের জায়গাতে ছিল, এটা আগের জাজিমটা। আমরা চিন্তা করে দেখো খাট কোথা থেকে আনছো, তো খাট তো আমাদের সিঁড়ির নিচে খুলে রাখা ছিল। আমি তখন বললাম তোমার কাজিন যখন অসুস্থ ছিল তখন খাট ছিল, বলে যে হ্যাঁ আমার তোমার দাদা এই খাটে মারা গেছে।
ও আচ্ছা,
গেস ওয়াট, জাজিম কেস না, খুবই ইন্টারেস্টিং জিনিস। আমরা ওই খাট কিনছি ওদের কাছ থেকে,
আচ্ছা
খাট আমরা ভাঙছি, খাটের পায়ে আসে না, পায়ের ভিতর ফাঁপা এবং ওখানে এক গেলা তাবিজ এবং কিছু আরবি লেখা যেগুলো কোনো সেন্স মেক আমরা করতে পারি নাই,
ব্ল্যাক ম্যাজিক,
ব্ল্যাক ম্যাজিক, আজকে যেসব নিয়ে কথা হচ্ছে নাকি পিওর ব্ল্যাক ম্যাজিক, খাটের চারটা পায়ের মধ্যে চার পায়ের ভিতরে ফাঁপা। আমরা তখন বললাম এই খাট কত বছর পুরনো, বলে এই খাট অনেকদিন ধরে আছে, বলে এই খাট কখনো সরানো হয়েছিল, কখনো সরানো হয়নি, তোমার দাদা যখন মারা গেছিল তার আগে খাট সরছিল না, সরে নাই, কিছু হয়নি, খাট আগের জায়গায় ছিল, কোনোদিন কখনো কারো কোনো প্রবলেম হয়নি, কিন্তু এই জিনিস হয়েছে। আমরা এর আগে এরকম ঘটনা অনেক শুনেছি কিন্তু একেবারে চাক্ষুষ মানে জিনিসটা দেখা হয়নি, এই যে
এটা প্রথম,
এটা প্রথম দেখেছি। এবং এর আগে আমাদের এরকম একটা কাহিনী ছিল যে একবার সেরকম প্রবলেম হয় তারপর শেষে তোষক কেটে তোষকের ভিতর থেকে বের করছে জিনিসপত্র, বাট তোষকটা অনেক পুরনো, আগে কখনো এটা ছিল না, এই তোষকের ভিতরে কেমনে জিনিসটা
কে ঢুকালো,
কেমনে এই জিনিসটা ঢুকলো। আর সো আমি তোষক শুনে অভ্যস্ত, বাট আমি খাট সলিড খাট কাঠের খাটের পায়ের ভিতরে এইসব জিনিস আমি অভ্যস্ত না, এবং আমরা এটা পাইছি এবং সাথে সাথে আমরা ওটা ডিস্ট্রয় করছি, এবং ইনশাল্লাহ মানে ওই জিনিসগুলো কি করবো এটা বুঝতে পারতেছিলাম না। আমাদের এক্সপার্ট একজন আছে তার কাছে নিয়ে গেলাম, সে বলে যেগুলো পুঁতে ফেলতে হয় বা পুড়ে ফেলতে হয় এরকম জিনিস করতে হয় এটা ব্যবহার করে, আমি বললাম যে আমরা এগুলো কিছু করতেছি না ভাই, আপনি এটা যা করার করে ফেলেন, আমি এটা ডিস্ট্রয় করে ফেলতেছি, আপনি চিন্তা করবেন না, ডিস্ট্রয় করা হয়েছে। এবং এরপরে ওই ছেলে অনেকবার ওই রুমের মধ্যে থাকছে, আল্লাহর রহমতে এখন কোন রকম প্রবলেম হয়নি, কোন প্রবলেম নেই, সলভ করতে পারছি অ্যাকচুয়ালি প্রবলেমটিকে, মাশাআল্লাহ, মানে ওই
প্রবলেম,
বাট এই জিনিসটা আমাদের জন্য খুব ইয়ে ছিল। আর গল্পটার ব্যাপারটা হচ্ছে কি যে ওই বোবায় ধরা ভয় পাওয়া এই জিনিসগুলো তো অ্যাকচুয়ালি মুখে বললে না মানুষজন বুঝতে পারে না কতবার হরিফাইং ছিল
আমাদের জন্য, আমার
মানে যখন আমরা ফিল করি তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝি যখন এটা হয়, প্রচন্ড হরিফাইং একটা ব্যাপার ছিল, মানে ঘাম টাম ছুটে যাওয়ার মতো একটা অবস্থা ছিল, বাট এটা বুঝতে পারিনি। বাট ইন্টারেস্টিং ব্যাপার ছিল এইটাই যে আমরা এতদিন চারবার আমরা একবারের জন্য আমাদের মাথায় আসে ভাই যে এই রুমের মধ্যে যে একটা জিনিস চেঞ্জ হয়ে যে ঢুকছে এগুলো মাথায় আসতে ছিল না, মানে খুবই ইয়ে লাগছে
এই ব্যাপারটা খুবই একদম, এবং সত্যি হুট করেই শেষ হয়ে যায় জিনিসটা।
এবং আমরা যেমন যে ওই কাগজ কাগজ পাইছি, তাবজ পাইছি এবং পাথর পাইছি, পাথরও আমরা আগে কখনো এটা আমার সম্বন্ধে কোনো আইডিয়া নেই যে পাথর কেন,
পাথর কেন সেটাই,
কিছু পাথর পাইছি, পাথর সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই, এটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার ছিল পাথরটা কি,
মানে ওই খাটের পায়ের মধ্যে থেকে
পুঁতি টাইপের
এবং আমরাও একটা পাথরের ঘটনা শুনেছিলাম এরকম, যে মাথার নিচে বালিশের নিচে এক লোক রেগুলার তার বাসে বালিশের নিচে পাথর পেত এবং পাথরগুলোকে তার কাছে আছে এবং এগুলো কোথেকে আসছে, কিভাবে আসছে না আসছে সে জানে না।
ও বাই দ্য ওয়ে আরেকটা জিনিস ক্লিয়ার করা হয়নি, এটা খুব ইন্টারেস্টিং ছিল। আমরা খাটের পায়াটা ভাঙছি, মানে খাটটা যখন আমরা যা যা করার যা যা করছি, করার পরে আমরা কিন্তু পুরো খাটে যতবার আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মারছি আমরা কিন্তু কিছু পাইনি। ইনফ্যাক্ট ওই জিনিসগুলোর মধ্যে কিন্তু কিছু নাই।
আচ্ছা,
খাটটাতে যখন আমরা ধরছি তখন কিন্তু আমরা পাইছি, খাট যখন আমরা ডিসঅ্যাসেম্বল করছি আবার খুলছি তারপরে কিন্তু আমরা কিছু পাইনি।
এটা খুব আজব, মানে ওই যে তাবিজ টাবিজগুলো বেরোলো ওর মধ্যে,
না ওর মধ্যে কোনো কিছু নাই, এটা খুব ইন্টারেস্টিং, এটা বলতে ভুলে
গেছিলাম। আরো ভয়াবহ জিনিস
এটা বুঝে, বাট ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের আমি এরকম একজন মানুষকে চিনি যার কিনা যে একদিন আমার বাসায় আসছে, বাসায় আসে আমার বাসায় বসছে, আমি তার এই আমাদের গোস্ট হান্টিং ইকুইপমেন্ট দেখা ফাইজানি করতেছি, সে উনি ফাইজানি করতে করতে হঠাৎ করে রিয়েলাইজ করলাম ওর বাম হাঁটুতে ইয়ে হচ্ছে, স্পাইক মারছে। আমি বললাম কি ব্যাপার তোমার, আমি তো জানি না, আমি দেই ও দেয় করতে করতে এবং বাম হাঁটুতে মারছে এবং প্রত্যেকবার আমি বললাম তুই হাইটেক সেটা বুঝে বসো, স্যার বসে বাম হাঁটুতে মারছে।
আচ্ছা,
এটা আমাদের কাছে, এটা কখন কিসের জন্য করে আমরা এটা জানি না, বাট এটা একটা জাস্ট অ্যান আইডিয়া যে যখন রুমের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয় তখন অনেক কিছু হতে পারে।
এবং খাটটা ভেঙে তো আলটিমেটলি মানে কিছু
তখন আমি কিছু পাইনি। সো এটা হতে পারে যে এই তাবিজ এইসবের জন্য স্পিরিট বলি বা যাই বলি খারাপটা কিছু ওখানে তখন ছিল, ঠিক যখন আমরা জিনিসটা ডিস্ট্রয় করছি তখন এটা চলে গেছে, এই কারণে হয়তো আমরা রিডারে কিছু আসা নাই, এটা হতেই পারে। সো আমাদের কাছে ক্লিয়ার না, এটাই হচ্ছে আমার মানে এটা যে বইটা ফেলা এলাম আমি।
স্টুডিওতে এসেছিলেন আশিক এবং আশিকের জীবনে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। আশিক মাঝে মাঝে একটা মেয়েকে দেখতে পান, কখনো তার নিজের ঘরে, কখনো তার খিলগায়ের বাসায়, কখনো উত্তরার বাসায়, এমনকি কখনো দেশের বাইরে যখন তিনি লন্ডনে থাকেন তখনও এই মেয়েটিকেই তিনি দেখেন নানাভাবে নানা রূপে, শুধু পোশাকটা ঠিক থাকে। আমরা কথা না বাড়িয়ে আশিকের ভয়ঙ্কর সেই এক্সপিরিয়েন্সটা শুনে আসব।
প্রথমে বলতে গেলে যে আমি যখন ক্লাস টুতে পড়ি আমি তখন আমরা আমাদের খিলগায়ের বাসে শিফট হয়ে গেছিলাম। আমাদের খিলগায়ের বাসাটা ছিল অ্যাকচুয়ালি একটা অফিসার্স কোয়ার্টার, বাসাটা অনেক পুরনো ছিল, লাইক 50 ইয়ার্স ওল্ড। সো ওই বাসে আমরা ছিলাম আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত, দেন আমরা শিফট করেছি আমাদের উত্তরা বাসায়, আমাদের নিজেদের বাসায়। তো আমাদের বাসাটা ছিল অ্যাকচুয়ালি অনেক বিশাল, লাইক 10টা রুমের মতো ছিল এবং আমার যে রুমটা ছিল ওই রুমটা যদি আমি দরজা লক করে দিতাম, লাইক ইটস সেপারেট ফ্রম দ্য আউটার ওয়ার্ল্ড, সো একটা অন্যরকম একটা পরিবেশ ছিল আমার নিজের রুমটার মধ্যে। সো যেটা তো প্রথম প্রথম যাওয়ার পরে দেখা যেত ওটা ছিল তিনতলা বাড়ি, আমরা থাকতাম দোতলায়। তো প্রত্যেক কোরবানি ঈদের দিন রাতে আমাদের বাসার সাথে শব্দ হতো, লাইক কেউ মাংস কুপাচ্ছে বা এই টাইপের শব্দ। তো শুরুর দিকে আমরা বিরক্ত হয়েছিলাম কিন্তু আমরা সেটা মেনে নিয়েছিলাম। আমাদের তিনতলা যে ফ্যামিলি থাকতো আঙ্কেলটা ছিল একটু হুজুর টাইপের মানুষ, তো উনি হয়তো করতে পারেন কোরবানি দেওয়ার, সো আমরা ওইটা নিয়ে কমপ্লেন করিনি। বাট কোন এক ঈদের দিন রাতে সেম প্রবলেম যখন হলো তখন আমরা কমপ্লেন করলাম আঙ্কেলের কাছে যে আঙ্কেল এটা কি রাত একটা দুইটা বাজে আপনারা এখন মাংস খোয়া যাচ্ছেন, আমরা তো ঘুমাবো। তো আঙ্কেল এসে বলল যে না এটা এমন কিছু না, আমরা তো ঘুমাচ্ছি, তাহলে শব্দ? তখন আঙ্কেল বলল যে এটা কিছু না, ক্ষতি করবে না, আঙ্কেল শুধু এইটুকুই বলল।
ওকে,
তারপর পরে যা বলার আঙ্কেল বুঝা বলল। সো প্রবলেম আস্তে আস্তে শুরু হলো ওইখান থেকেই, যেমন তখন আমি পড়ি হয়তো ক্লাস 6 or 7 এর দিকে। সো আমার যে জানলা ছিল, আমার জানলার পাশে একটা আম গাছ ছিল, আমার যতটুকু খেয়াল আছে, কিন্তু জানলার পাশে কোনো কার্নিশ বা কোনো কিছু ছিল না, বা কোনো বাউন্ডারি ওয়াল মানে কোনো মানুষ দাঁড়ানোর মতো কিছু ছিল না। সো এক রাতে আমার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে আমি জানলার দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটার চেহারা আমার ঠিক খেয়াল নেই কিন্তু কম এজের হবে, শাড়ি পরা হচ্ছে, আমার ড্রেস আপ গুলো খেলাচ্ছে এক্স্যাক্টলি, সাদা শাড়ি পরা, লাল পাড় পরা এবং মাথায় একটা টিপ আছে, লাল টিপ। আমি যখন মেয়েটার দিকে তাকালাম, মেয়েটা জাস্ট হেঁটে চলে গেল বা ভেসে চলে গেল, কথা হচ্ছে আমার জানলা থেকে সরে গেল। সে জানলা থেকে যখন সরে গেল একটা নূপুরের শব্দ মনে হলো আমার কানের কাছে বেজে উঠল। আমি একটু হতভম্ব হয়ে আমার বিছানা থেকে উঠে, পাশে আমার পাওয়ার টেবিল ছিল, পাওয়ার টেবিলে ওখানে চেয়ারে বসে আছে, কতক্ষণ বসেছিলাম আমি জানি না, সেটা ভোর পর্যন্ত আমি বসেছিলাম। যতক্ষণ বসেছিলাম ততক্ষণ আবার দেখছি যে আমার বিছানার মধ্যে সাপোজ কেউ মানে মুড়ামুড়ি করছে এরকম একটা শব্দ। আমার খেয়াল নেই এক্সাক্ট কতক্ষণ আমি বসেছিলাম, কিন্তু আমার বড় বোন এসে আমাকে ধাক্কা দিল, কি আসিক তোর কি আছে, তখন জেগাছিস কেন? তখন আমার হয়েছে, তখন বললাম না কিছু হয়নি। আমি তাকে বলিনি ঘটনাটা কি, তাকে পরে বললাম যে ঘটনা কি। এটা শুনে আমার আম্মা একটু চিন্তিত হয়ে গেল। আর আমার আম্মা যেটা ছিল, উনি একটু এসব হুজুর বা এসব বিলিভ করতেন। তো আমার আম্মা যেটা করেছিল যে আমাকে বিভিন্ন হুজুরদের কাছে নিয়ে গেল তার ট্রিটমেন্টের জন্য বা এই টাইপের কিছু, যেটা আম্মা নিজের জন্য। আজিমপুরে একটা হুজুরের পাশে গেছিলাম, সেটা ছিল মহিলা হুজুর। এবং দেখা যেত যে প্রতি, যেটা বলা হতো যে প্রতি শুক্রবার অথবা শনিবার দিন একটা নির্দিষ্ট টাইমে সে মহিলার উপর জিনের ভর হতো বা এই টাইপের কিছু। বাট that I have seen in my own eyes, like I can just say time mohila chehra change hoye jay gola shod onno ekta loker kotha ashe. So she mohila jokhon amake dekhlo, she mohila amake bolechilo je amar sathe bole dutu jin ache jara shoshomoy khuti korte chesta korche,
ei jaygata mone rakhben. Ha, eta mone rakhte bollam listener der ke. Okay, tarpor
so oi mohila tapo je kore amake kichu ja ora treatment daisam tabish tabish dilo. কিন্তু অদ্ভুত যে ঘটনাটি ঘটেছিল, যেটা আমার মাথার মধ্যে এখন গেঁথে আছে, যে সেই মহিলা ঘরের মধ্যে একটা অদ্ভুত গন্ধ পেয়েছিলাম। সেটা কোন দুর্গন্ধ না সুগন্ধ না, কিন্তু একটা মিষ্টি একটা গন্ধ, একটা সোদিং স্মেল সেটা আমি পেয়েছিলাম। আমার মাথার মধ্যে কেন জানি গন্ধটা ঢুকে গেছে। তো তারপরেও এরকম বিভিন্ন ঘটনা, হয়তো বাসা আর একটা প্রবলেমেই আম্মার সাথে এরকম, কারণ আম্মা এসে বিভিন্ন হুজুরদের কাছে গেলে আমাকেই নিয়ে যেত সাথে, আম্মা তো একা যেত না। সাইদাবাদের একটা হুজুর ছিল, তো ওনার বাসায় এরকম করে সাথে যেতে হলো আম্মার সাথে। তো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, সেই আমার যতটুকু খেয়াল আছে সাইদাবাদী হুজুরের বাসায় ঢুকার মুহূর্তে ওখানে একটা মাজার আছে সাইদাবাদী হুজুরের ওখানে। তো ওই মাজারের পাশ দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছিলাম, আই গট দ্য এক্সাক্ট সেম স্মেল, এক্সাক্ট সেম, সেই অদ্ভুত গন্ধটা পেয়ে আমার আবারও ভয় পেয়ে গেলাম আমি। এবং ভয় পাওয়ার পরে সে সাইদাবাদী হুজুরের বাসা যাওয়ার পরে আমাদের মেইন যে সমস্যা ছিল সেই সমস্যাটা আমার বলার পরে আম্মা বললো যে আমার ছেলেটা একটু দেখেন। সেই হুজুর
স্মেলটা পেলেন, একদম সেম স্মেল, এই স্মেলটা প্রথমে পেয়েছিলেন আপনি সেই আজিমপুরে
হুজুরের
বাসায়, আর সেটা আবার সেকেন্ড টাইম পেলেন ওই মাজারে,
মাজারের কাছে
একই ধরনের
স্মেল।
তারপরে
যেটা হলো, এই হুজুর আমাকে যে বলল যে আমাকে হুজুর দেখে দেখে বললো, হুজুর অদ্ভুত কথা বললো যে আমার সাথে বললো দুটো পরি আছে।
রাইট, আগের জন বলেছিলেন দুজন জিন এবং উনি বলেন দুজন পরি, মানে সংখ্যা দুই,
সংখ্যা
এবং এটা
মোটিভ সেম,
মোটিভ সেম। এবং দুজনের মতামত হচ্ছে একটা, যে কেউ মানে কোন দুইজন আপনার সঙ্গে আছে, তারা জিন হোক বা পরি হোক আছে, মানে এবং দুইজন, সেটা
দুইজন।
ওকে ফাইন,
তো হুজুর ওরকম তাবিজ তাবিজ দিলেন। কিন্তু তারপরে থেকে আবার যে অদ্ভুত সমস্যাটা আমার শুরু হলো, যে আমি এর পরে আমি দেশে ছিলাম 2008 পর্যন্ত, 2008 এর লাস্টে চলে গেছি, তার এই দ্যাট ওয়াজ লাইক 2004 টু 2008, এই চার বছর আমি কোন কোরবানি ঈদের দিন, মানে যে গরুটা আমরা কোরবানি দিই সে গরু মাংস আমি কোনোদিন খেতে পারিনি। কারণ সে গরু মাংস যে রাতেই কোরবানি ঈদের রাতেই তো গরু মাংসটা খাওয়া হয়, দুপুরবেলা রান্না হয়, আমি যদি মাংসটা খাই আমি আবার সে আগের গন্ধটা পাই, যে গন্ধটা আমি সেই হুজুর দুইটা বাসা পেয়েছিলাম, সে একই গন্ধ,
সেম গন্ধ।
কত হচ্ছে, গন্ধ পাওয়ার পর আমার মাথা মানে পাগলের মতো আচরণ করতে থাকে। আমি আমার বাসার লোক জনতে দেখে বন্ধু কেটে দেখ তোরা গন্ধ পাচ্ছিস কিনা, তারা কিন্তু গন্ধ পাচ্ছে না, গন্ধটা শুধু আমি পাই। সো আমরা পরে আমরা 2005 এর দিকে আমরা খিলগাঁ বাসা ছেড়ে উত্তরা বাসায় শিফট করলাম। সো যে যে প্রবলেম যেটা ছিল, যদি বাসার প্রবলেম হয়ে থাকতো,
রাইট,
সো সেটা খিলগাঁ বাসায় স্টপ হয়ে যাওয়ার কথা ছিল
যখন আপনারা আসলেন।
হ্যাঁ, আমরা যখন উত্তরা শিফট
করলাম
সো খিলগাঁতে তো স্টপ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু খিলগাঁ আসার পরে যেটা হলো, আমার যেটা খেয়াল আছে, মানে এক রাতে আমার বাসায় কেউ ছিল না, সবাই দেশে বাইরে চলে গেছিল, আমি একা ছিলাম বাসায়। সো একা যখন বাসায় ছিলাম, যেটা করেছিলাম লাইট টাইট অফ করা আমার সারা রুমে, গান টান ছাড়া জোরে। সো আমার রুমের আর আমার ড্যামেজ হচ্ছে, আমার রুমের সাথে আমার বারান্দা লাগানো, সে বারান্দার সাথে এল শেপে হচ্ছে আমার বেডরুমে আমার মায়ের বেডরুম। সো যেটা করছিলাম যে আমি ফোনে কথা বলছিলাম সে বারান্দায় বসে বসে, সো বারান্দায় বসে বসে কথা বলতে বলতে হঠাৎ আমি ডান দিকে তাকিয়ে দেখি, মানে আমার মায়ের যে দরজা ওখানে একটা মহিলা দাঁড়ানো, দিস টাইম একটা মহিলার মতো।
ওকে,
আমার ফেস কোনো টাইমে আমার ফেস খেয়াল থাকে না, কিন্তু মহিলার গায়ের ড্রেস আপ সেম,
একদম আগে যেভাবে দেখেছিলেন,
সাদা শাড়ি লাল পাড় আর আপনার কপালে একটা লাল টিপ, এবং এত অদ্ভুত আমি এত ভয় পেলাম, আমার সাথে যে ফোনের সাথে ফোনে যে ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম কাহিনীটা বললাম, আসলে ভয় পেয়েছিলাম, পরে লাইটের জ্বালা সারা রাত বসেছিলাম। এবং এই যে গন্ধ পাওয়ার জিনিসটা, এটা দেখা গেছে যে আমার উত্তরা ভাষা তো এক্সিস্ট করছে,
ঠিক খিলগার ভাষা যেরকম ছিল উত্তর ভাষাতে সেম।
কোরবানি ঈদের এক কোরবানি ঈদের রাতে দেখা গেল যে আবার মাংস খাওয়ার পর আমি সেম এরকম গন্ধ পাচ্ছি, এবং গন্ধটা এক্সাক্ট শুধু আমার ডাইনিং স্পেসে একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে গন্ধটা আছে, আমি যদি ওইটা ক্রস করি আর গন্ধ পাই না, কিন্তু ওর মধ্যে আসলে আমি গন্ধ পাই। এবং আমার খেয়াল আছে আমি আমার মেজ বোনকে ডেকে নিয়ে বললাম তুই দেখ তো গন্ধ পাস কিনা, ও বলে না কোনো গন্ধ পাই না, বাট আই এম গেটিং দি স্মেল। এভাবে বিভিন্ন গেল, তো এর মধ্যে তো 2000 লাস্টের দিকে দেশ ছেড়ে চলে গেলাম। তো এর মাঝে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে 2006 or 2007 এর দিকে আমার এক ফ্রেন্ডের বার্থডেতে, লাইক আমরা সেলিব্রেট করছি আমার ফ্রেন্ডের বার্থডে, বুমার্সে বসেছিলাম আমরা, আমার খেয়াল আছে। তো আমার ফ্রেন্ডের আর এক ফ্রেন্ড এসেছিল, একটা মেয়ে এসেছিল, তার নাম আমার মনে নাই, বাট সে মেয়ে বলছিল যে লাইক she was little bit special কারণ she used to do the black magic or this kind of stuffs. ওই বুমার সে আমরা খাওয়া দাওয়ার পরে সে মেয়ে যেটা করছিল যে সবার হাত দেখছিল, যে আমার বিভিন্ন ফ্রেন্ডের হাত দেখছিল, বিভিন্ন ফ্রেন্ডের হাত দেখে ও সম্বন্ধে বলছিল। মধ্যে যে আমার এক ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের হাত দেখে বলল যে তোমার বয়ফ্রেন্ড দেশে বাইরে থাকে, দেখা যাবে যে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার বিয়ে হবে এবং তুমি দেশের বাইরে চলে যাবা। ফরচুনেটলি আমার ফ্রেন্ড কিন্তু পরশু রাতে ফ্লাই করেছে, ওর বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হচ্ছে এবং ওরা কিন্তু কানাডা চলে গেল,
যেভাবে বলেছে সেভাবে হচ্ছে।
সবাইটা যখন দেখলো আমার কি মনে হলো, আমি ইন্টারেস্টেড তাকে হাতটা দেখালাম, অদ্ভুত বিষয় সে আমার হাত দেখে 10-15 মিনিট সে কিছু বলছে না।
আচ্ছা,
সে দেখলাম হাতের দিকে তাকিয়ে আছে, আমি বললাম হোয়াটস রং, সে বলে ইউজুয়ালি এরকম কিছু দেখা যায় না। আমি বললাম সমস্যা কি, বললো সামওয়ান হ্যাজ ইউরেজ অল মাই ফরচুন লাইন্স, আমার হাতের কোন লেখা সে পড়তে পারছে না, যদি আমি এখানে আমার হাতে লেখা দেখতে পাচ্ছি, সে বলছে যে ফরচুন লাইন যেগুলো ছিল সামওয়ান হ্যাজ ইউরেজ, এখন ওরা ও মেয়েটা যেটা বলছিল যে স্পিরিট এর ভাষা, অ্যাকচুয়ালি স্পিরিট জিনিসটা এটা ক্যাথলিকরা বলে, হলি স্পিরিট জিনিসটা ক্যাথলিকরা বিলিভ করে, ওরও যেটা বলছে যে দুইটা দুইটি স্পিরিট আমার উপর আছে,
সেই আগের ব্যাপার,
and they have erased all my fortune lines, and তার সবসময় চেষ্টা করছে আমার একটা মানে ক্ষতি করার, and as a result সে মেয়ে যেটা বললো যে I never can be a good son, I never can be a good dad, I never can be a good brother, I never can be a good friend, or I never can be a good husband. So ওকে অদ্ভুত লাগলো,
অদ্ভুত লাগার উচিত মানে সেটাই স্বাভাবিক।
সো যাই হোক, আমি 2008 তারপর দেশ ছেড়ে চলে গেলাম।
সাধারণত মানে এরকম নেগেটিভ কিছু হলে যারা বোঝেন বা যারা দেখেন তারা সাধারণত বলেন না, এবং আমি যেটা বলবো যে যারা দেখেন মানে যারা ওই যে বন্ধু বান্ধব এরকম শখ করে যারা হাত দেখে, আমি এই কথা সূত্রে একটু বলবো, যদি আপনারা আসলে এরকম কোনো কিছু পান বা বলেন বোঝেন তারপরেও সেটা বলা ঠিক না, আসলে বলা উচিত না, আমি এটা মনে করি।
ইম্প্যাক্ট পড়ে,
একদম ইম্প্যাক্ট পড়ে, এবং মনে হয় কি যে ওই দিকে কিছুটা ডাইভার্টেড হয়ে যায় মানুষ। সো এটা এটা কখনোই বলা উচিত না, নেগেটিভ স্কুল বলা উচিত না।
এর মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা, সরি ইন্টারাপ্ট করার জন্য, যে ইন্টারেস্টিং ঘটনা যেটা ছিল যে আমি 2000 লাস্টের দিকে চলে গেছিলাম, কিন্তু লাস্টের দিকে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা মানে অদ্ভুত একটা মজার জিনিস ছিল যে প্রতি সহবাতে রাতে আমরা ফ্রেন্ড মিলে একসাথে বের হতাম। সো দেখা যাচ্ছে হয়তো আমরা নামাজ পড়তাম রাত 12টা-1টা পর্যন্ত, তারপর যেটা আমরা করতাম ফ্রেন্ডরা মিলে ঘুরে বেড়াতাম, কিন্তু আমাদের ঘুরে বেড়ানোর জায়গাগুলো ছিল অদ্ভুত। যেমন আমরা যেতাম চলে যেতাম হচ্ছে মিরপুর 1 নম্বর মাজারে, হয়তো সেখানে রাত 12টা-1টা মানে 12টা থেকে 3টা পর্যন্ত কাটাতাম, কাটানোর পর আমরা ডাইরেক্ট চলে যেতাম আজিমপুর গোরস্থানে, সেখানে ভোর হওয়া পর্যন্ত আমরা কাটাতাম। তো দেখা গেছে আমি দেড় সাড়ে আগে 2 থেকে 3টা সহবাতে এভাবে কাটিয়েছে। সো লাস্ট সহবাতে রাতে আই ক্যান রিমেম্বার মানে লাস্ট যে সহবাতে আমি দেশে করেছিলাম, আমার ফ্রেন্ডরা সব কব মানে সব ফ্রেন্ড এক জায়গায় আছে, আমি আলাদা ছিলাম। আমি আজিমপুর আমাকে যত ফেলাছে আমি অলমোস্ট কভার সবগুলো কবর আমি কভার করার চেষ্টা করেছি, সবগুলো কবর সামনে আমি যে একটু একটু করে দাঁড়িয়েছি। এবং একটা অদ্ভুত বিষয় যে প্রত্যেকটা কবরের সামনে আমি আলাদা আলাদা গন্ধ পেয়েছি, আলাদা আলাদা গন্ধ। আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে দেখ তুই গন্ধটা পাস কিনা, ফ্রেন্ড বলে এখানে আগরবাতি জ্বালানো আছে, গাঁদা ফুলে মালা দেওয়া আছে, এগুলা গন্ধ হতে পারে। ইটস এ ডিফারেন্ট স্মেল।
ও, তার মানে আপনি শুরু থেকেই মাজারে বা মানে এই যে কবরের গোরস্থানে যে ধরনের গন্ধ পাওয়া যায় সেই ধরনের গন্ধ কখনোই পেতেন না, বা বাসাতে যেটা পেতেন সেটাও ঠিক এই লোবান বা
বাসে আমি যেটা গন্ধটা পেতাম এটা ডিফারেন্ট গন্ধ,
এটা আবার এখানে আবার একদম আলাদা।
হ্যাঁ, কবরে আলাদা গন্ধ। কথা হচ্ছে প্রত্যেকটা কবরে গন্ধ আলাদা, আই ক্যান ডিফার, আই ক্যান ডিফার, প্রত্যেকটা কবরে আলাদা আলাদা গন্ধ।
ওকে,
আই ক্যান ডিফার। ওই রাতে ভয়টা পেয়ে ভয় পাইনি অ্যাকচুয়ালি, আমি জিনিসটা এনজয় করছিলাম যে একমাত্র আমি পাচ্ছি, প্রত্যেকটা
অদ্ভুত লাগছিল, ব্যাপার
মজা লাগছিল জিনিসটা অ্যাকচুয়ালি। সো তারপর আমি লন্ডন চলে গেলাম, লন্ডন যাওয়ার পর হয়তো এটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কারণ অনেক বিজি লাইফ ছিল, আমি আমার স্টাডিজ ছিল। অদ্ভুত যে জিনিস হলো, আমি আমার ইউনিভার্সিটির ডরমিটোরিয়ামে থাকতাম না, কারণ ওখানে এক্সপেন্সিভ ছিল। আমি যেটা করতাম, আমি ফ্রেন্ডকে নিয়ে একটা আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতাম আমার কয়েক ফ্রেন্ড মিলে। আমার রুমটা শেয়ার করতাম এক ফ্রেন্ডের সাথে। এটা হচ্ছে আপনার 2010 এর লাস্টের দিকের ঘটনা। ওই দিন আমার কোন ক্লাস ছিল না, ওই দিন আমার কাজ ছিল না, আমি পুরো রিল্যাক্স মুডে ছিলাম। সারাদিন আমি বিছানায় রেস্ট নিয়েছিলাম, সুন্দর মতো ডিনার করে বিছানায় চলে গেছিলাম টাইমলি। আমার ফ্রেন্ড ওই দিন রাতে ছিল না বাসায়, সে পাশের ফ্লাইটে গিয়েছিল আমার এক ফ্রেন্ডের বাসায়। সো রাত একটা দুইটার দিকে হবে, আমি ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে মানে আমাদের দুই ফ্রেন্ডের বেড পাশাপাশি, আমার বেড আমার ফ্রেন্ডের বেড পাশাপাশি, মাঝে ফাঁকা স্পেস। একটা দুটো দিকে ঘুম ভেঙে দেখি আমার ল্যাপটপে গান বাজছিল, লাইট জ্বালানো ছিল,
খুবই খুবই এটা মানে
নরমাল।
হ্যাঁ, সেটাই মানে একদম নরমাল এবং খুব স্বাভাবিক একটা পরিবেশ।
সো আমি তাকিয়ে দেখি জাস্ট খালি আমার ফ্রেন্ডের বেডটা হচ্ছে আর ডান পাশে তাকিয়ে দেখি আমার ফ্রেন্ডের বেডে একটা মেয়ে বসে আছে, সেম মেয়ে
যাকে আপনি এর আগে কয়েকবার
চেহারা আমি কোনো চেহারা মনে করতে পারি না, কিন্তু ড্রেস আপ কেমন মনে থাকে, কারণ লাল টিপটা বলেন বা সাদা শাড়িটা বলেন, এটা জল মানে চোখে ভাসে আর কি। আমি তাকিয়ে দেখি মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু অবাক হলাম, দেন আমি আমার ফ্রেন্ডকে ফোন দিলাম, তুমি কোথায়? বলে আমি তেন অমুকের বাসা আছে, আমার আজকে মনে আজকে রাতে আসবো না। বলে কোনো সমস্যা? আমি বললাম না সমস্যা না, তবে তুমি আজকে রাতে চলে আসো। ও বলে আচ্ছা ঠিক আছে, দেখে আমি আস্তে চলে আসবো। আমি যে ফোনে কথা বলছি তখন কিন্তু মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমি যখন ফোনটা রাখলাম, তারপর দেখলাম মেয়েটা ওই বিছানা থেকে উঠে আসলো, উঠে এসে জাস্ট খালি আমার পাশে যে বিছানা মানে আমার বেডের পাশে ওয়াল, সে ওয়ালে সে হেলান দিয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটার দিকে তাকিয়েছি, সে কিন্তু আমার সাথে কোনো কথা বলছে না বা আমাকে টাচ করতে চেষ্টা করছে না, কিছু না। আমি তাকিয়ে থেকে নিয়ে, তারপর আমাদের কিচেনটা ছিল ডাউন স্টেয়ারে, আমি আমার কিচেনে গেলাম, কিচেনে যে চা বানালাম, চা খেলাম, চা কিনে আমার রুমে যখন ব্যাক করলাম, ব্যাক করে দেখি নেই। ওই রাতে আমি ঘুমাইনি, আমার ফ্রেন্ড ব্যাক করেছিল রাত পাঁচটার দিকে। পাঁচটার দিকে যখন সে ব্যাক করলো, তখন তাকে কাহিনীটা বললাম, সে বিশ্বাস করলো না আর কি, হাসলো। বাট আমি দেখেছি
সেম ঘটনা। এবং আমি একটা জিনিস খুবই অবাক হচ্ছি যে আমি এটা ভূত এফএম এর শুরুর দিকেও বলেছি যে এই একই ধরনের ঘটনা আমি ফিল করেছি, এবং আপনার যে বর্ণনায় যে কালো শাড়ি এবং লাল পাড়
না সাদা শাড়ি লাল পাড়
সাদা শাড়ি লাল পাড় আমারটা আবার খুব অদ্ভুত টাইপের ছিল, যে কালো শাড়ি লাল পাড় এরকম ধরনের একটা, এবং আমি মানে মনে হতো যে হ্যাঁ ফিল করতে পারছি যে এরকম ঘটনা ঘটছে। এবং আমি একজনের সাথে শেয়ার করেছিলাম ঘটনাটা, কি অদ্ভুত ব্যাপার যে তাকে আমার পুরোটা বলতে হয়নি, তার আগে সে নিজেই বলে ফেলেছিল যে আচ্ছা তাই নাকি আপনার ঘটনা তো এরকম, এবং কিছু সলিউশনও দিয়েছিল। সো আমি জানি না যে আপনার সেই সলিউশনে কোনো কাজ হবে কিনা, বা আপনারও আমার মতন কালো পোশাকের প্রতি মানে কালো ড্রেসের প্রতি আগ্রহ আছে কিনা। একদমই পছন্দ করে না, বাট আমি হচ্ছে অনেক বেশি পছন্দ করতাম, তো আমাকে বলছিলেন যেগুলো মানে এই কালারটা অ্যাভয়েড করতে। এনিওয়েজ, তো আমার কাছে যেটা মনে হয় যে ঘটনাগুলো খুবই 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 অদ্ভুত ধরনের ঘটনা, এবং মানে এটা আসলে ব্যাখ্যা চাওয়ার কোনো মানে হয় না। এটা
মানে সাইকোলজিক্যালি যদি চিন্তা করতে থাকি, হ্যাঁ যখন এটা নিয়ে হয়তো চিন্তা ভাবনা করতাম যখন দেশে থাকতাম,
কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলবো যে দেশের বাইরে গেলে তখন একটা ভিন্ন পরিবেশ,
ভিন্ন পরিবেশ,
সুন্দর গান বাজছে ল্যাপটপে, সুন্দর একটা দিন, আপনি সারাদিন রিল্যাক্স ছিলেন, সুতরাং আপনার ব্রেইনও টায়ার্ড না। তো এরকম মানে মানে কিছু কিছু ঘটনা তো এরকম উদ্ভব থাকতেই পারে, পৃথিবীটাই অদ্ভুত।
এবং এই যে আপনি যে দুই সংখ্যার কথা বললেন, আমার সাথে একটা ছেলে থাকতো, সেই ছেলেটা ছিল সাউথ আফ্রিকান হোয়াইট, ছিল সাউথ আফ্রিকান হোয়াইট প্যাট্রিক্স। সো ওরা ছিল ক্যাথলিক, আমি ও আমাকে কাহিনীটা বললো, ক্যাথলিকরা বিলিভ করে হচ্ছে আপনার হলি স্পিরিটে, আমাদের যেমন জিন ক্যাথলিকদের সেরকম হলি স্পিরিট। সো প্যাট্রিক একটু পাগল টাইপের ছিল, একটু ফাঙ্কি, ওই স্টুডেন্ট ছিল না কিন্তু আমাদের ফ্রেন্ড ছিল, ফাঙ্কি, ওইসব ব্ল্যাক ম্যাজিক ট্ল্যাক ম্যাজিক এইসবের প্রতি তার ভালো আগ্রহ ছিল।
আচ্ছা,
সো একদিন গল্প চলে প্যাট্রিককে যখন এইসব বললাম, তো প্যাট্রিক এরকম ওর যে স্টাইল, ওর হাত দেখতো না, একটু অন্যভাবে এসব যাচাই করতো, সে প্যাট্রিকও যাচাই টাচাই করে নিয়ে প্যাট্রিক আমাকে যেটা বলেছিল যে আমার সাথে দুইটা হলি স্পিরিট আছে, ওর ভাষায় যেটা, মানে
সেও বলো দুইটা
আমার সাথে আছে না, সে বলছে আমার উপর প্রভাব আছে।
আচ্ছা,
দুইটা হলি স্পিরিট।
ওকে ওকে, সো আমাদেরকে আপনার মানে অলরেডি আপনার যে ঘটনা আপনি শেয়ার করেছেন সেই ঘটনা অনেকের কাছেই ভালো লেগেছে, কেউ কারোর কাছে খারাপ লাগেনি এখনো পর্যন্ত। তন্ময় লিখেছেন যে বস মানে ভাই আপনার প্রবলেম তো খুবই অদ্ভুত। ওকে, আর এই নিশি লিখেছেন মুন্সিগঞ্জ থেকে যে স্মেলটা কি ধরনের ছিল, একটু কি এক্সপ্লেইন করা যায় যে স্মেলটা পেতেন বাসায়, সেটা কি এক্সপ্লেইন করা যায়?
জিনিসটা বললাম যে জিনিসটা দুর্গন্ধ না আবার সুগন্ধ না, বাট একটু মিষ্টি গন্ধ, মানে সুদিং।
আচ্ছা, ওকে, সো মানে এই ঘটনাটা আসলে মানে গন্ধটা ঠিক ভাষায় বোঝানো যায় না।
যাই হোক, আজকে অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি এবং অনেকক্ষণ ধরে আসলে আমি কথা কম বলেছি আজকে, আজকে এক্সপিরিয়েন্স যেগুলো পুরনো এক্সপিরিয়েন্স গুলো ছিল, পুরনো যে সমস্ত ঘটনাগুলো ছিল, পুরনো এপিসোড থেকে নেওয়া ঘটনা, সেই ঘটনাগুলোই আপনাদের শোনানো হয়েছে এবং আপনাদের রিকোয়েস্টের কারণে আপনারা ইমেল করে SMS এর মাধ্যমে বিভিন্ন সময় জানিয়েছেন যে পুরনো ঘটনাগুলো যেন কিভাবে শুনবো, কিভাবে শোনা যাবে, কিভাবে পাবো। তো আমরা সেই কথা চিন্তা করে, আপনাদের কথা চিন্তা করে আজকে এইরকম একটা সিদ্ধান্ত নেই যে আজকের ভূত FM এ একেবারে নতুন ধরনের ঘটনায় না গিয়ে পুরনো কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, তাই আমরা এতক্ষণ করছিলাম। এবং আপনাদেরকে আরো একবার বলি যে আমাদের ভূত FM SMS করার যে নিয়মটি সেটি হচ্ছে ভূত FM SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আর যারা ইমেল করতে চান সেটা তো আমি বলবোই যে আগামী সপ্তাহে নিশ্চয়ই আপনাদের ইমেলের অপেক্ষায় থাকবো, এবং ইমেল করবেন ভূত FM bhwtfm@radiofurti.fm। এখানে আপনারা ইমেল করতে পারেন অবশ্যই নাম, ঠিকানা এবং ভৌতিক কোন ফোন নাম্বার ছাড়া, অর্থাৎ যে ফোন নাম্বারটি দিবেন সেটি ভৌতিক হওয়া কোনোভাবেই চলবে না, সেই নাম্বারটিতে রিং দিলে যেন আপনাকেই পাওয়া যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং আগামী সপ্তাহে নিশ্চয়ই নতুন কোন গেস্ট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। টাটা।